সেই বিভীষিকাময় রাতের পরে ঠিকই বয়োজ্যেষ্ঠরা ডাক দিয়েছিল মুনতাসিরকে। তখন একদম ভর দুপুর, বয়োজ্যেষ্ঠদের ভেতর থেকে তিনজন তাকে ডাক দিয়েছিল এমন একটা জায়গায়, যে জায়গাটা হচ্ছে এমন পরিবেশ ধারণ করে যে পরিবেশটা আপনাকে বোঝাবে দুইটা ব্যাপার। এক, চারপাশে নির্জন এবং সময়টা হচ্ছে ভর দুপুর। এবং এই নির্জন এবং এই ভর দুপুর এই এমন এক সময় যে সময় আপনার ছায়া থাকে না, অল্প কিছু সময়ের জন্য আপনার কোনো ছায়া থাকবে না। আর এই নির্জনতা, এই সব কিছু মিলিয়ে দুটি প্রশ্নের উত্তর একদম খুব সহজে দিয়ে দেয় যে কেন এই সময় ডাকা হলো। কারণ চিল্লার সাথে ঠিক এই সময়টার একেবারে হুবহু মিল। চিল্লায় বসার সময় যেমন ছায়া থাকে না, ঠিক তেমনি চারপাশে নিস্তব্ধতা থাকে, চারপাশে একদম ফাঁকা, গভীর রাত, ঠিক একই রকম রূপ এখানে। দিনের বেলা হলেও কোনো ছায়া নেই এবং চারপাশ নিস্তব্ধ। বয়োজ্যেষ্ঠ দেবতা থেকে একজন বললেন, তোর ভেতরে কি চলছে সেটা বলতো, যা বুঝতে পারি বা যা আন্দাজ করতে পারি। তুই এমন কোনো কাজ করার চেষ্টা করছিস নিজের ভেতরে, যে কাজ করতে গেলে তুই আরো বড় বিপদে পড়তে পারিস। তোর এই মুহূর্তে তোদের শত্রুর ব্যাপারে সবচেয়ে বেশি জানা উচিত, কিন্তু তুই এমন কোন দিকে কি চলে যাচ্ছিস যেদিকে তোর যাওয়া উচিত না? মুনতাসির জিজ্ঞেস করলেন, না তো কেন? বয়োজ্যেষ্ঠের ভেতর থেকে সে ব্যক্তি উত্তর দিল, আমাদের মনে হয়, বিশেষ করে আমারই মনে হয়, আমার মনে হয় যে তুই অন্য রাস্তা হাঁটছিস। তুই চিল্লা করছিস ঠিকই, তোর সবকিছু একদম ঠিকঠাক, কোনো দিকে তোর কোনো ভুল নেই, তুই আরো দ্রুত গতিতে করছিস, শত্রু তো একেবারে তোর চোখের সামনে ঘোরাফেরা করে এখন। কিন্তু তারপরও কেন জানি মনে হয় যে তুই শত্রুর সাথে শত্রুতা নয় বরং এক ধরনের মিত্রতা তৈরি করতে রাজি হচ্ছিস নিজে নিজেই। মুনতাসির এই ব্যাপারটা সম্পূর্ণভাবে অস্বীকার করে, কারণ এটা অসত্য, আসলেই এটা অসত্য। মুনতাসির কোন মিত্রতা তৈরি করার মতো চিন্তা ভাবনা সে নিজেও করছে না। সে এখন পর্যন্ত শত্রুর ব্যাপারেই জানে না, সে শুধু এটুকু জানে যে শত্রুর সাথে বংশের পুরাতন শত্রুতা রয়েছে, কিন্তু অতটুকুই জানে। এই বয়োজ্যেষ্ঠরাই বলেছিল যে শত্রুতার ব্যাপারে তুই ধীরে 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 জানতে পারবি। এদিকে কিন্তু চিল্লার সময় প্রায় শেষের দিকে, হাতে গুনতে আর কত, 11 দিন 12 দিন বাকি, এমন একটা সময়। তখন বয়োজ্যেষ্ঠদের ভেতর থেকে দ্বিতীয় জন বলল, তুই শত্রুর ব্যাপারে যেহেতু জানতে চাস, ভাবতে চাস, ভাব, কিন্তু জানার চেষ্টা করছিস না কেন? তাহলে তোর চিন্তাধারা কোথায় থাকছে? তোর চোখের সামনে যা ঘটে তা তো নির্দেশ করে এইটাই যে তোর চিন্তা ভাবনা তো শত্রুর দিকে নয়, তোর চিন্তা ভাবনা নিজের আত্মতুষ্টির জন্য নয়, তুই অন্যদিকে ভাবছিস কেন? অন্যদিকে তোর নজর কেন? মুনতাসির তাদের কাছে জানতে চাইল যে কেন মনে হয় যে আমি অন্যদিকে নজর আমার। তখন তৃতীয় বয়োজ্যেষ্ঠ বলল, কেন, তোর সামনে ওরা কারা আসে? ওরা তোর ভেতরে শয়তানরাই তো, তোর ভেতরে শয়তানরাই তো তোর সামনে আসছে এখন। ওরা তো তোর চিন্তা ভাবনা, যাদেরকে তুই দেখিস ওরা হচ্ছে তোর চিন্তা ভাবনা। যে রাক্ষস তুই দেখিস ওই রাক্ষস তো তুই নিজেই, তুই নিজে চাস না অনেক সময় এমন কিছু কর্মকাণ্ড করতে, কিন্তু করিস না তো। ওই রাক্ষসগুলো আমাদের ভেতরের রাক্ষস, অনেক সময় আমাদেরও মনে চায় মানুষের শরীরে মাংস চিবে চিবে খেতে, কিন্তু আমরা কি তা পারি? পারি না। কিন্তু সেই থটটা তো মাথার ভেতরে আসে, সেই চিন্তা তো মাথার ভেতরে আসে। যখন তুই কার প্রতি ঘৃণা যদি জন্মাস নিজের ভেতরে, তখন তো এমন অনুভব হবেই। কি, কারোর প্রতি তোর ঘৃণা জন্মায়নি? মুনতাসির বলল, আপনারা কি উপসবেন বলেন তো, মানে বসিয়ে দিলেন আমাকে চিল্লা করার জন্য, চিল্লা করছি আর এখন আবার এই যে শেষ সময় দিকে এসে এখন আবার আমাকে এই ধরনের কথাবার্তা বলছেন যে আমি কি ভুল রাস্তায় আছি, কোনো ভুল করছি? বয়োজ্যেষ্ঠদের ভেতর থেকে একজন দিল, না তুই তো ভুল করছিস না, কিন্তু তুই তোর যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা তোকে ভুল রাস্তার দিকে নিয়ে যাচ্ছে এবং শত্রু সুযোগ পাচ্ছে তোর সাথে মিত্রতা তৈরি করার জন্য। তুই জানিস তুই কে, তোদের অ্যাবিলিটি কি রয়েছে জানিস, আমরা এমন বংশের লোক, আমরা সবাই কিন্তু সবকিছু পারি না, কিন্তু আমাদের ভেতরে যারা যারা, এই যে দেখ আমরা, এই যে দেখ তুই, তোদের এই সময়কার সন্তানদের ভেতরে এই যে তুই একজন, আমরাও আমাদের সময় সন্তানদের ভেতর থেকে একজন ছিলাম। কারণ রয়েছে তো? মুনতাসির চিৎকার করে বলল, তো সেই কারণটা বলেন না আমাকে। একই কথা বারবার বারবার ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে তো কি মনে হয়, কি মনে হয়? আমি কিছু বুঝি, আমি কিছুই বুঝি না, আমাকে বুঝাই দেন তো, আমার আর ভালো লাগে না, আমার আর ভালো লাগে না, আমাকে তোরা বুঝাই দেন কি সমস্যা, কোথায় কি কি ঘটে না ঘটে, আমাকে সব বুঝিয়ে দেন। কিন্তু যদি আপনারা আমাকে প্রশ্ন করতে থাকেন এই সময় যে আমি কি চিন্তা ভাবনা করছি, চিন্তা ভাবনার উপরে কে নিয়ন্ত্রণ রাখতে পারে? ওরা আমার চোখের সামনে মানুষ কাটে, ওরা আমার চোখের সামনে মানুষের মাংস চাবায় চাবায় খায়, আমার নাকে দুর্গন্ধ আসে, আবার আমার সামনে মানুষকে জবাই করে, আবার বলছেন যে এটা আমারই নিজের চিন্তা ভাবনা। এটা কিভাবে সম্ভব যে আমারই চিন্তা ভাবনা আমাকে দেখাবে? আমি তো কখনো চিন্তা করি না মানুষকে, মানুষকে কাটার, মানুষকে খাওয়ার, কি সমস্ত পাগলের মতো কথাবার্তা বলছেন আপনারা? প্রথম বয়োজ্যেষ্ঠ উত্তর দিল, আমরা কেউ পাগল না রে, আমরা এই দিন কাটিয়ে এসছি আর আমরা বুঝি তোর ভেতর দিয়ে কি চলে। তুই এখনকার সময় ছেলে তো, এই জন্য তোর ভেতরে অস্থিরতা সবচেয়ে বেশি কাজ করে, আর বেশি কাজ করে কল্পনা। তোর ভেতরে অনেক রাগ, অনেক ক্ষোভ, যেটা তুই বের করিস নাই, বের করে ফেল, বের করে ফেল। যে মিছামিছি জিনিসগুলোর পেছনে তুই তোর রাগ আর তোর মনকে নিয়োগ করে রেখেছিস, ওগুলো মিছামিছি জিনিস, ওগুলো ভাবিস না, ওগুলোকে একটা উত্তর দে। ওই চিন্তা ভাবনাগুলোকে, ওই স্মৃতিগুলোকে একটা উত্তর দে, ওই উত্তর দিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেল। এই সম্পর্ক তুই যদি টিকে রাখিস, চিল্লা শেষ হতে হতে তুই মুনতাসির যা হওয়ার কথা তা তো হবি না, হয়ে যাবে অন্য কোনো কিছু। তখন মুনতাসির বলে বসলো, কি হয়ে যাবে আমি বলেন তো, দানব, মানুষ কি কোনোদিন দানব হতে পারে বলেন? আমি তো মানুষ, আমার আমাকে যেটাই বললেন আমি সেটাই করি। এখন বলছেন যে চিন্তা আর ওই চেতনা, তারপরে স্মৃতি, এগুলোর সাথে উত্তর দেব, কি উত্তর দেব এগুলোকে, কি উত্তর দেব? এই যে আপনারা তিনজন আমার চোখের সামনে বসে আছেন, এখন থেকে এক ঘন্টা পরে যখন আমি আপনাদের তিনজনের কথা ভাববো, তো এই যে এইখানে বসে আসেন, এই এই ব্যাপারটা তো আমার মনে মধ্যে আসবে না কি বারবার, তাই না? তা আমি কি কোনোভাবে মুছে ফেলতে পারবো আপনাদেরকে? কি সব কথাবার্তা বলেন? বয়োজ্যেষ্ঠদের ভেতর থেকে একজন বলল, তাহলে তুই ঘৃণা পয়দা করছিস কেন? ওই ঘৃণা কিসের তোর? মুনতাসির তাদেরকে উত্তর দিল, কিসের ঘৃণা পয়দা করছি আমি? মানে কি বুঝাতে চান? আমি তো বুঝতে পারছি না, আমাকে একটু বুঝান না। সে বয়োজ্যেষ্ঠ বলল, দেখ মুনতাসির, তুই যদি মনে করিস আমরা বোকা, আমরা তো বোকা না। তুই নিজের ভেতরে ঘৃণাকে পয়দা করে ফেলেছিস। তোর ভেতরে যে কষ্ট ছিল, সেই কষ্ট ছিল তো এমন কষ্ট, যে কষ্টের কারণে কিন্তু তুই এমন এমন এক জায়গায়, এমন এক দ্বার প্রান্তে তুই দাঁড়িয়েছিলি যে কেবল তোর মতো লোকের দ্বারাই সম্ভব চিল্লাকে দ্রুত পালন করা এবং চিল্লা করে সে শক্তি হাসিল করা। কিন্তু সেই দুঃখ হোক, বেদনা হোক, স্মৃতি হোক, যেটাই হোক রে, তুই তো শেষমেশ ঘৃণা পয়দা করে ফেললি। দুঃখে মানুষ দুঃখই পায়, দুঃখে মানুষ কখনো রাগ হয় না রে। তুই দেখ তো, এখন তুই তো দুঃখকে কিভাবে ঢাকিস, তুই তো দুঃখকে কিভাবে সামলাস, রাগ দিয়ে নাকি ঘৃণা দিয়ে? ঘৃণাই তো। এখন যখনই তুই তোর ওই স্মৃতি, ওই কথাগুলো নিয়ে ভাবিস রে, ওই সময় তো তুই আবার সেই ঘৃণাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করিস। তারপরেই তো তোর এই চেতনাগুলো এইভাবে সামনে বেরিয়ে আসে। তোর কি মনে হয় তিন তিনটা রাক্ষস এসে বসে তোর সামনে মানুষের সই খাবে? তোর মনে হয়, তুই এটা ভাবলি কিভাবে? এটা তো তুই নিজেই, এটা তুই নিজে, আর তুই সেই চিন্তা ভাবনা করছিস দেখেই ওই চিন্তা ভাবনাগুলো তোর চোখের সামনে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। ওই যে মেয়ে মানুষকে দেখিস, ওই মেয়ে মানুষকে তোর কি মনে হয়? ওই মেয়ে মানুষের চেহারা কি তুই চিনিস না? ওই মেয়ে মানুষ কে? যে মেয়ে মানুষের কপালের টিপ, ওই মোটা মহিলা কে? বন্ধুসে সেই কথার উত্তর দেয় না, এবং সেই সাথে সাথে তৃতীয় বয়োজ্যেষ্ঠ বলে বসল, আর ওই মাইয়া কেটারে, ওই মাইয়াটা কে? আর ওই ছেঁড়াটা কে? যে ছেঁড়া যে মায়াকে তুই একসাথে দেখিস বারবার, সোহাগ করে যখন ওই সোহাগ্রত অবস্থায় দেখিস, ঠিক ওই সময় মুনতাসির এমন ভাবে চেঁচিয়ে উঠল যে তিনজন লোক, এই তিনজন বয়োজ্যেষ্ঠ একদম ভড়কে গিয়েছিলেন। এবং ওই সময় যেহেতু সে চিল্লা পালন করছে, তার ভেতরে কিছু আত্মিক উন্নতি দেখা দিয়েছে, ওই রিয়াকশনটা ছিল তার রুহানি রিয়াকশন না, ওই রিয়াকশনটা ছিল তার স্বাধীন সত্তার, ওই রিয়াকশনটা ছিল কারিনের। এই দুজনের রিয়াকশন যখন একই সময় বেরিয়ে আসে, তখন ওই চেহারার ভেতরে হালকা একটু বদল আসে, কিছুটা হাফ পজেসের মতো মনে করেন, যাতে অর্ধেক পজেসড হয়ে গিয়েছিলেন, কিন্তু ফুললি পজেসড না, হালকা কেমন জানি চোখের বদল চলে আসে, আর নাকের উচ্চতা কেমন জানি বদলে যায়। ও যখন চেঁচিয়েছিল তারা তো ভরগে গিয়েছিল, তারপর তারা কিছু সময় একজন সবাই নিশ্চয় মুনতাসির একজন বয়োজ্যেষ্ঠের পায়ের কাছে এসে তার পা ধরে ক্ষমা চাইতে লাগলো। সে যখন ক্ষমা চাইতে লাগলো, ঠিক সেই সময় হয় তৃতীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলে বসলো, তুই কি ওনার পা ধরতে আসছিস, নাকি ওনাকে ধাক্কা দেওয়ার জন্য আসছিস? অর্থাৎ মুনতাসির তাকে ধাক্কা দেওয়ার জন্য এসেছিল। এই কথা শোনার পরপর মুনতাসির তার দিকে এমন ভাবে তাকায় যেন মুনতাসির অবাক হয়ে গেল, যে সে কিভাবে জানতে পারলো তার মনের কথা। তখন সেই বয়োজ্যেষ্ঠ বলল, ঠিক এইভাবে আমরা দেখি, এটা তোর কোনো অন্যায় না যে তুই তাকে ধাক্কা দিতে আসছিস, তুই এখন রেগে আছিস, তুই আমাদের উপরে রেগে আছিস, এখন তুই চাইলে আমাদেরকে ধাক্কা মারতে পারিস, ইট মারতে পারিস, পাটকেলও মারতে পারিস, চাইলে লাঠি দিয়ে দুটি বাড়িও মারতে পারিস, এটাই হচ্ছে তুই, এটি হচ্ছে তোর আসল সত্তা। এই রাগের বদলে তুই ঘৃণাকে কেন ব্যবহার করিস? তুই যদি ঘৃণাকে ব্যবহার করিস তাহলে কি হবে জানিস? তোর রাগ যেটা, সেই রাগটা তাও নিভে যাবে, সেটা ঘৃণায় রূপান্তরিত হবে না। আর যেটাকে তুই ঘৃণা করবি, সেটাকে ঘৃণা করতে যে তুই ওই সেটার সাথে যা যা রয়েছে সবকিছুকে তুই ঘৃণা করবি, এভাবে চলবে নাকি বল? এইভাবে চলবে? মুনতাসিরের মাথা একদম নিচু, সে কল্পনা করতে পারেনি, সে কল্পনা করতে পারেনি যে বয়োজ্যেষ্ঠরা ওকে এইভাবে রিয়ালিটি দেখাবে। মধ্য একজন বয়স্ক দ্বিতীয় আর কি, যদি সে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ বলল, দেখ রে বাবা, অনেক বড় পরীক্ষা নামছিস, বয়সটা অনেক কম, এ কম বয়সে তোর মতো ছেলেরা কত কিছু করে বেড়ায়, তারপরও আমরা দেখলাম ডাকও দিলাম তুইও সারা দিবি। বাবারে, ঘৃণাটা জন্মাইতে দিস না, অন্য সবকিছু নিজের ভেতরে রাখ, কিন্তু ঘৃণাকে জন্মাইতে দিস না। এই ঘৃণা অনেক খারাপ জিনিস, এই ঘৃণা রাগের চেয়ে ভয়ঙ্কর। এই জিনিস যখন তোর ভেতরে থাকবে না, তোর ভেতরে দয়া মায়া বলতে কিচ্ছু থাকবে না। যে আল্লাহর বান্দা রাগ হয়, অতি রাগি হয়, তার ভেতরে একটু হলেও দয়া মায়া আছে, কিন্তু যদি ঘৃণা থাকে, ওই ঘৃণা যেখানে আছে সেখানে কোনো দয়া মায়া নাই। দয়া মায়া যদি না থাকে, তাহলে তারা আমরা কেউ মানুষও হইলাম না, দানবিত হয়ে গেলাম। বোঝার চেষ্টা কর বাবা, এই চিল্লা যেমন তেমন ব্যাপার না, তোর ভেতরের সত্তাগুলা ওরা বিভিন্ন রূপে সামনে আসবে, আর যদি তুই ঘৃণাকেই ব্যবহার করতে থাকিস তাহলে এরকমই চলতে থাকবে এক সময়। আর ঠিক যে কথাটা বললাম যে তোর শত্রু পরে মিত্রতে পরিণত হবে, এই তুই নিজেই এই ঘৃণার কাছে হেরে যাবি, আর তখন তুই নিজের এই ঘৃণাকে একদম বাস্তবায়ন করার জন্য ওই কাজই করতে পারিস যে কাজ করার কথা তুই এখনো ভাবিস নাই। তোর কি মনে হয় যে চিল্লায় বসলে একটা মানুষের আত্মশুদ্ধি হয়? না রে বাবা, ওই চিল্লা একটা বড় পরীক্ষা, ওই পরীক্ষায় তুই যদি হাইরা যাস তাহলে তুই কিন্তু বিপদে যেতে পারবি, আর যদি তুই জিতিস তাহলে তোর সামনে রাস্তা আরো অনেক বড়, আরো উজ্জ্বল, আরো আলোকিত। কিন্তু অনেক বান্দায় যে চিল্লা শেষই করতে পারে না, পারবে কিভাবে? লোভ লালসায় বিভিন্ন জিনিসে পড়ে যায়, তো যতগুলো নাই এই জন্য কখনই কিছু বলি নাই, কিন্তু আমরা টের পাই এখন তুই ঘৃণাকে ব্যবহার করিস, তুই ঘৃণা ব্যবহার করিস না বাবা। মন্তশ্রী তাদের এই কথাগুলো শুনল। প্রায় আধ ঘন্টা ধরে তারা বিভিন্ন ভাবে নসিহত করলো মন্তশ্রীকে। মন্তশ্রীকে বোঝালো ঘৃণা অত্যন্ত খারাপ জিনিস, কিন্তু সেটা কি আদতে মন্তশ্রী বুঝেছেন? মনে তো হয় না বুঝেছে, কারণ চিল্লার 30তম রাত আজ। ওই ভেতরে সেই একই চিন্তা ভাবনা, ভেতরে সেই একই ঘৃণা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অথচ অন্তরে ঘৃণাকে সে লালন করছে সেই সময়, নিজে যা পাঠ করছে তার উপরে তার কোনো মনোযোগ নেই, মনোযোগ রয়েছে সম্পূর্ণ ঘৃণার উপরে। কারণ এখন নিজের একটা দুনিয়া সে তৈরি করে ফেলেছে, যে দুনিয়াতে সে সমস্ত কিছুকে এখন ঘৃণা করে, তাচ্ছিল্য করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এক ধ্যানে চিল্লা পালন করে যাচ্ছে সে। বয়োজ্যেষ্ঠদের সেই কথাটা নিজের ভেতরে সে তখন কাজে লাগাচ্ছে, অর্থাৎ যে চিন্তা চেতনা তার ভেতরে রয়েছে সেটার বিরুদ্ধে সে যেহেতু লড়াই করার জন্য ঘৃণাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, সে এখন চিন্তা করছে যে এর সাথে সে নিজেই লড়বে, আর ঘৃণা করবে না। ঠিক সেই সময় পাশে একটা চুরির শব্দ শোনা গেল, এমন ভাবে শোনা গেল যেন হাত নড়ল একটু চুরির শব্দে, সাথে একটা হাসি, মেলে হাসি। যখন সে চোখ খুললে দেখতে পেল সে স্বাস্থ্যবান মহিলা, যার কপাল একটা টিপ এবং তার কাপড় হাঁটু পর্যন্ত উঠানো, একদম আবেদনময় ভঙ্গি তার। প্রচন্ড ঘৃণা আসতে চাইল সে, তখন সে ঘৃণাকে সেখানে বাধা দিল, লড়তে চাইল সে। তাকে সে চেনে, বহু আগে থেকে সে চেনে, তখন তার বয়স আনুমানিক 8-9। এই নারী ছিল তার রক্তের এক আত্মীয়, মায়ের দিকের রক্ত আত্মীয়। একদিন তার সাথে যে দুর্ঘটনা সেই নারী ঘটায়, ওই দিনের পর থেকে তার প্রতি তার প্রচন্ড ঘৃণা। অনেক সময় অনেক কিছু মানুষ করে, যে কাজগুলো করার পেছনে লজিক খুঁজে পাওয়া যায় না, এবং সেই কাজগুলো যখন হয় সেক্সুয়াল অ্যাবিউজ, তখন সেই ব্যাপারটা অন্য রূপ নেয়। ওই দিনের পর থেকে সেই নারীকে সে প্রচন্ড ঘৃণা করত। সেই নারী যখন নিজেদের বাড়িতে আসত, কারণ মায়ের রক্তের আত্মীয়, তো ওই ছেলেটা আতঙ্কে থাকত। 8 বছরের ছেলে বুঝবে আর কোন ঘোড়ার ডিম, আতঙ্কে থাকত। এমনকি খুব কাছে আসলো তার মনে হতো এখনই যদি তার সাথে আমরা সেই একই কাজ করে, সে বেশি গেছ না, তাকে একদম কাপড় খুলিয়ে টেবিলের উপরে দাঁড় করিয়ে তাকে এমন কিছু কাজ করিয়েছে সেই নারী, বসে বসে সে দেখেছে তখন, মানে যেই কাজটা সে কখনো কল্পনা করতে পারে না যে একটা মানুষ করতে পারে, তাও বাচ্চাদের সাথে। এখন যখন না তো একদম বড় তো সে হয়ে গেছে, কিন্তু তারপরও সে তাকে প্রচন্ড ঘৃণা করে। এই চিল্লা শুরু হওয়ার পর থেকে সে তাকে দেখতে পাচ্ছে না, যে চোখের সামনে এভাবে বসে থাকতে। ঠিক সেই সময় সেই নারী বলে বসলো, কিরে কিরে মন, তুই আয় আমার কাছে, বড় হয়ে গেছিস তো অনেক, একটু আদর করা বাকি তোকে এখন, বড়দের আদর। ওই সময় তো ছোট ছিলি, তাও সুন্দর লাগত, এখন তো একটু চেহারা তো একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরও বড়দের আদর দেওয়া যায় তোকে, আয় কাছে আয়। এবং ওই সময় এই প্রথমবার মুনতাসির ঘৃণাকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করে লড়াই করার জন্য এমন এক রাস্তা খুঁজে বের করলো যে রাস্তাটা হচ্ছে অত্যন্ত সহজ, তা হল রাগ। সে রেগে থুতু মারে তার দিকে। চিল্লার ওই এক পর্যায়ে কিছু সময়ের জন্য সবকিছু থেমে যায়। সে যখন থুতু মারে সেই নারীর দিকে, ওই থুতুটা যে পড়লো কোথায় কোনো দিকে দেখা গেল না, দেখাই গেল না কোন দিকে যেয়ে পড়লো থুতুটা। কিন্তু ওই নারী ভীষণ অপমানিত বোধ করলো। সে উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে সে বলতে লাগলো, তুই আমার দিকে থুতু মারা সাহস করিস কিভাবে রে বজ্জাত? আজকে আমি দেখ বাকি সবাইকে যে বলবো তুই কেমন। হন হন করে সে নারী বেরিয়ে গেল। একদম অবাক হয়ে গেল সে, একদম অবাক হয়ে গেল। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে আজকে চারপাশটা কেমন জানি, কেমন জানি উদ্ভট। আর কেন জানি মনে হচ্ছে যে একটু পরে এমন কোনো কিছু হতে পারে যেটার জন্য আমি একটু তৈরি না। তার ভেতরে এমন চিন্তা ভাবনা আসছে যে কিছু একটা তো হয়ে যেতে পারে, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। কল কল করে পানি পড়ার শব্দ শুনতে পেল সে। এমন ভাবে পানি পড়ছে তা পড়া নয়, রীতিমতো ঢেলে দেওয়া হচ্ছে এবং সেই পানি গতিবেগ অত্যন্ত বেশি। সে দেখতে পেল ডান দিকে এখন লম্বা করিডোরের মতোই রুম, আবার তার সোজা বরাবর লম্বা করিডোরের মতোই রুম, মানে অর্থাৎ এল শেপ, অর্থাৎ এই রুম একটা সাধারণ রুম, কিন্তু চিল্লায় বসলে এর আকার বদলে যায়। সেই রুমের ভেতরে পানি ভরতে শুরু করেছে, পানি, এবং সেই পানির ভেতরে ছোট ছোট মানুষ ডুবে মরছে, ডুবে মরছে ছোট ছোট মানুষ। ওর আকার বড় হলেও ওই পানিতে কিন্তু ওর ততক্ষণে বুক পর্যন্ত ডুবে গিয়েছে। ওকে তো পানির সমস্ত কিছু টের পাচ্ছে, এটা কিন্তু পানি, এটা আসলেই পানি। সে অনুভব করছে এটা আসলেই পানি। প্রচন্ড অস্বস্তি লাগছে তার, প্রচন্ড ঠান্ডা লাগছে বুকের ভেতরে, এমন এক অনুভূতি যেটাকে সে বোঝাতে পারবে না। পানি বাড়ছে, পানি এখন গলা পর্যন্ত, কিন্তু সে ভালো করে দেখছে এই পানির ভেতরে ছোট ছোট সাইজের মানুষ ডুবে মারা যাচ্ছে, রীতিমতো ছোট ছোট সাইজের। ভয় লাগছিল চিল্লার এই পর্যায়ে এসে তার প্রথমবার মনে হলো যে আসলে কি রুমের ভেতরে পানি ঢুকলো নাকি, কারণ ওরা তো অনেক কিছু করতে পারে। পানি ঢুকলো নাকি ওরা পানি ঢুকালো? ওরা মায়া দেখাচ্ছে পানি আসলে ঢুকে গেছে, কিন্তু ওরা মায়া দেখাচ্ছে যে পানি, মানে পানি আরো বেশি, নাকি আসলে পানি ঢুকেছে আর ওরা মায়া দেখাচ্ছে রুম অনেক বড়। এক এক রকমের চিন্তা ভাবনা তার মাথার ভিতরে কাজ করতে শুরু করলো একই সময়। কিন্তু ততক্ষণে থুতনিতে প্রথমবারের মতো সে পানি পরশ পেল এবং তার কাছে এবার মনে হলো এটা পানি, এটা আসলেই পানি। কারণ যখন আপনি পানিতে পড়ে থাকবেন আপনি তো সেই ঠান্ডা ভাবটা টের পাবেন পানির। একটা পর্যায়ে যখন সে টের পেল যে তার মুখ পর্যন্ত চলে এসছে, নাক ডুবে যাবে, এই অবস্থায় সে প্রথমবারের মতো ভাবল যে সে চিল্লাটা এখনই বন্ধ করে দিবে। কিন্তু দূর থেকে সে শুনতে পায় বয়োজ্যেষ্ঠ দেবতা থেকে কারো গলা, যেই বয়োজ্যেষ্ঠ দেবতা থেকে একজন তাকে বলছিল, লড়তে থাক, লেগে পড়ে থাক আর লড়তে থাক মুনতাসির, লড়তে থাক। এই কথাটা তার কানে এসে পৌঁছানোটা অত্যন্ত জরুরি ছিল এই টেলিপ্যাথিক ওয়েতে। মুনতাসির নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করলো এবং নাক পর্যন্ত পানি আসা পরে একটু একটু করে নিজের উচ্চতা সে বাড়ানোর চেষ্টা করলো। এবার সে দুপায়ে ভর দিয়ে বসে আছে, একটু একটু করে যত পানি উপরের দিকে উঠছে সে তত আস্তে আস্তে নিজের উচ্চতা বাড়াচ্ছে। পানির শব্দ কিন্তু অনেক এবং পানির ভেতরে কিন্তু ওই যে শুরুতে অনেক ছোট ছোট মানুষ ডুবে মারা যাওয়ার মতো যে ঘটনা সে দেখেছে, এরপরে কিন্তু আর এমন কোনো কিছু হচ্ছে না। কিন্তু পানি এখন দাঁড়ানো অবস্থায় প্রায় বুকের সমান হয়ে গেছে, পানি পারছে শুধুমাত্র, আর কোনো কিছু না, শুধু পানি পারছে। আস্তে 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 পানি সত্যিকার অর্থে তাকে ভাসিয়ে তুলেছে, যেটা তার জন্য সবচেয়ে অবাক করার বিষয়। কারণ এই মুহূর্তে আর কোনো সন্দেহ নেই সে পানের ভেতরে। সে তলিয়ে গেল, এমন ভাবে পানির ভেতরে সে তলিয়ে গেল যেন তার তলিয়ে যাওয়াটা অত্যাবশ্যক। সে এমন ভাবে পানির ভেতরে তলিয়ে যাচ্ছে যে নিজের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই। পানি তাকে টেনে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে সে সেটাও বুঝতে পারছে না, এবং পানির ভেতরে এক ধরনের ঘূর্ণি পাক সে টের পাচ্ছে, কারণ সে দুইবার নিজে নিজে নিজের জায়গার মধ্যে থাকা অবস্থায় গোল আকারে ঘুরেছে ঘূর্ণিপাকের মতো, এবং পানির একটা স্রোত রয়েছে। নিঃশ্বাস নেওয়া সে চেষ্টা করছে, প্রচন্ড জোরে সে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, তবুও সে চেষ্টা করছিল যে কোনো মূল্যে হোক উপরে ওঠার। কিন্তু হঠাৎ যেভাবে পানি ফ্লাশ আউট হয়, এইভাবে ফ্লাশ আউট হলো এবং সে বাইরে কোথায় যায় জেনে পড়ল। বাইরে যেখানে সে যে পড়েছে সেই জায়গাটাকে সে চিনেই না, তার পক্ষে সেই জায়গা চেনা সম্ভব না। কিন্তু সে যখন উঠে দাঁড়ায় তখন চুপচুপা ভেজা লাগছে নিজেকে। ওই অবস্থায় সে শুনতে পাচ্ছে অদ্ভুত কণ্ঠস্বরে পাঠ করে যাচ্ছে, কিন্তু সে নিজে পাঠ করছে না, কারণ ওই যে সে থমকে গেছে। এখন সে নিজেকে খুঁজে পেয়েছে অন্য আরেক জায়গায়। জায়গাটা কেমন জানি, ঠিক সেই সময় পেছন থেকে দুইটা ছেলে তার দিকে এগিয়ে আসছিল। ওই দুইটা ছেলেকে সে আবার চেনে, এবং ওই দুইটা ছেলে ওকে দেখে ভেংচি কাটলো, এবং ভেংচি কেটে কি বললো জানেন, তো গার্লফ্রেন্ডের তো হোটেলে বিয়ে হয়ে গেছে, হোটেলের রুমে আছে, যা বাজায় দিছে সবকিছু। কথাটা ছিল এইটাই, এবং ওর কাছে কেন জানি মনে হলো এই ইভেন্ট বা এইটা ও আগে দেখেছে, এই ঘটনা ওর কেন জানি মনে হলো ও আগে দেখেছে। কিন্তু কথাটা তার ভেতরে এমন মোচড় দিল যে সেই মোচড়ের অনুভূতি সে পেয়েছে। ওই মোচড়ের অনুভূতি পাওয়ার পরে এমন কথা যখন আপনি হুট করে শুনবেন, যাকে আপনি ভালোবাসেন তার এমন কোনো কিছু যে সে হোটেলে, তার বিয়ে হয়ে গিয়েছে, সে হোটেলে আরেকজনের সাথে একটা কাজ কামড়ায়, আপনার মাথায় অনেক কিছু কাজ করতে শুরু করে, ওর ভেতরে সেই জিনিস সে ভয় কাজ করতে শুরু করছে। ও স্তব্ধ হয়েছিল কিছু সময় ধরে, এরপরে ও দেখতে পায় যে ও যাকে পছন্দ করত, যাকে সে ভালোবাসত, সেই মেয়ে অনেকটা হাসি খুশি কিন্তু এমন ভাবে হেঁটে আসছে যেন সে বুঝতে পারছে ওর হাঁটার ধরনটা সুবিধার না, যেন সে প্রেগনেন্ট। সত্যিকার অর্থেই সে যত আরো কাছে আসলো এখন দেখা যাচ্ছে তার পেটে বাবু রয়েছে, বাচ্চা রয়েছে, অর্থাৎ সে গর্ভবতী। এই পুরো ব্যাপারটা, এই পুরো সিনারিও তার মাথায় বিদ্যুতের মতো ঝলক দিয়ে এমন এক আঘাত করল যে সে শকের ভেতরে পড়ে গেল। শক, প্রচন্ড ভাবে সে কান্না করছে, যে কান্নাটার কোনো উত্তর নাই। তার চোখের সামনে একের পর এক সেই অতীতের স্মৃতিগুলো মনে পড়তে শুরু করলো, ঠিকই, কারণ ওই অতীতের ওই দিন, ওই দিনের বেলা ওই দুইটা ছেলে, সে হচ্ছে তার, সে যাকে পছন্দ করতো তারই, তার সাথে আরেকজনের সম্পর্ক ছিল, সেই ছেলের বন্ধু, এবং সেই ছেলেরা তাকে বলেছিল বিয়ে তো হয়ে গেছে, তোর গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে চলে গেছে আমাদের দোস্ত, এবং সে পরবর্তীতে জানতে পারে এই কথা সত্য, এই কথা সত্য সে সেটা জানতে পারে। এবং যখন মানুষের দিলে এত বড় আঘাত লাগে, মানুষ সেই আঘাত থেকে বেরিয়ে আসতে পারে না, প্রচন্ড কষ্ট সে পায়। সে দৌড়ে গিয়েছিল সেই দিন এমন একটা জায়গায় যে জায়গাটা মসজিদের সাথে একটা বড় পুকুর, এবং সেই পুকুরের সামনে দাঁড়িয়ে সে কান্না করেছে চিৎকার করতে করতে, আশপাশ দিয়ে পথচারী গিয়েছে, মানুষজনের দিকে তাকিয়েছে, কিন্তু কোনো কিছু ভ্রুক্ষেপ ও নাই। আরো দুই দিন পরে সে আরো ভালোভাবে বিস্তারিত সব শুনতে পায়, এবং বিস্তারিত সব শোনার পরে সে রিয়ালাইজ করে যে দুইটা দিন আগেও তো সে জানতো যে তার সাথে তার সম্পর্ক, কিন্তু কি থেকে কি হয়ে গেল, বেইমান ছিল কে আর খারাপ কে। তখন সে বারবার আসমানের দিকে তাকিয়ে এক অদ্ভুত কথা বলত, সে এই অদ্ভুত কথার উত্তরটা ছিল এইটাই, বা সে অদ্ভুত কথা ছিল এইটাই, লয়ে যাও। লইয়া যাও, লইয়া যাও, অর্থাৎ নিয়ে যাও। কিছুদিন পরে, ঠিক তিন দিন বা চার দিনের দিন, যাকে সে পছন্দ করত এবং যাকে সে পছন্দ করত সে আবার যাকে বিয়ে করেছিল, দুইজন এক দুর্ঘটনায় মারা যায়। যখন এই ঘটনাটা ঘটে, ওই দুর্ঘটনার খবর পাওয়ার পরে ওর অবস্থা আরো খারাপ হয়ে পড়ে, কারণ তার ভেতরে তো ভালোবাসা ছিল না, নিরেট নিরেট ভালোবাসা ছিল। তো নিরেট ভালোবাসায় আর কার বউ আর কার গার্লফ্রেন্ড, এটা তোয়াক্কা করে না সেই ব্যক্তি। তার কাছে তার ভালোবাসা নিরেট প্রগাঢ়, একদম সঠিক, কারণ ভালোবাসার ভেতরে শরীরের কোনো ব্যাপার স্যাপার কখনই আসে না। তার প্রচন্ড মায়া জাগতে শুরু করে, সে প্রচন্ড ভাবে তাকে মিস করতে শুরু করে এবং সে যেখানে যায় সেইখানে যেন তাকে দেখে। কিন্তু কিভাবে দেখে? খুবই ঘনিষ্ঠ অবস্থায় অন্য পর পুরুষের সাথে, কিন্তু সেই ছেলের সাথে না, এক একদিন এক এক পর পুরুষের সাথে খুবই ঘনিষ্ঠ অবস্থায়, তা সহ্য করা খুব কঠিন। ওই মেয়ের কবরের সামনে যে এসে দাঁড়িয়ে কান্না করত, মসজিদের সেই লাগোয়া পুকুরের সামনে বসে বসে কান্না করত, দিন সেইভাবে কাটিয়েছে, সেই দিনগুলোর কথা তার মনে পড়ল, ওই হাহাকারের কথা তার মনে পড়ল। এবং যেই মুহূর্তে সেই হাহাকারের কথা তার মনে পড়ল, সে আস্তে আস্তে টের পেল যে তার চারপাশে পরিবেশ বদলে যাচ্ছে, তার চারপাশে পরিবেশ বদলে যাচ্ছে। আর সেই সেই ওয়ার্ম আলোটা, সেই অদ্ভুত এক আলো, খুবই পবিত্র সেই আলো, বোঝাই যায় ওই আলোটা তার দিকে পড়লো, সে নিজে চোখ বন্ধ করে ফেললো, তাকাতে পারছে না। এবং যেই সময় আলোটা চলে গেল, আলোটা চলে যাওয়া মাত্র সে নিজেকে খুঁজে পেল, সে যেই জায়গায় বসে চিল্লা পালন করছিল সেইখানে। সে হাসলো, কাঁদলো, রিয়ালাইজ করল, মেনে নিল, তারপরও হাসলো, তারপরও কাঁদলো, রিয়ালাইজ করল, আর এইটুকু বুঝে নিল যে সে কোথাও যায়নি, এই এইখানেই বসেছিল। সে চিল্লা তার ভেতর থেকে যে ঘৃণাটা, সেই ঘৃণাটাকে সরিয়ে ফেলেছে, সত্যিকার অর্থে তার ভেতর থেকে ঘৃণাটা সরে গেছে। ওই আলো চলে যাবার পর নিজেকে যখন আবিষ্কার করল, সে তখন চিল্লায় সেইখানেই বসা, তখন সে বুঝতে পারল যে এটা আর চিল্লারই এক পরীক্ষা। সে যেহেতু লড়তে চেয়েছে, তার কোন সত্তা লড়াই করেছে সে সেটা নিজেও জানে না, কার সাথে লড়াই করেছে সে সেটাও জানে না, কিন্তু লড়াই করেছে সে, এবং সে এখন ভারমুক্ত। প্রচন্ড ঘামের কারণে পুরো শরীর চিৎচিৎ করলেও ঠান্ডাও লাগছে, এক অদ্ভুত অনুভূতি নিজের শরীরের ভেতরে, শরীর চিৎচিৎ করছে কিন্তু তারপর ঠান্ডা লাগছে। ঠিক সেই সময় তার সামনে বসে পড়ল সেই চিরাচরিত শত্রু। শত্রু আজ অত্যন্ত প্রকট, এমন ভাবে বসে রয়েছে যেন তার এবং মুনতাসিরের ভিতরে তফাৎ হচ্ছে 2 ফুটে, কিন্তু সে এত উচ্চতায় বসে রয়েছে যে মুনতাসিরকে তার দিকে মাথা উঁচু করে তাকিয়ে কথা বলতে হচ্ছে। সে মুনতাসিরকে সাবধান বানিয়ে দিল, সে বলল, মুনতাসির তুই কিন্তু ভালো রাস্তায় আগাচ্ছিস না, শত্রুটাকে আর এভাবে বাড়াস না, তোকে ভেঙে গুড়িয়ে দিতে সময় লাগবে না রে, আর ওই পুরো খাটাসগুলো তোকে বাঁচাতেও পারবে না। তুই যদি মনে করিস যে তোর সীমারেখার ভেতরে আমি আসতে পারবো না, তাহলে সেটা ভুল। এরপর সেই ব্যক্তি এক কদম দিয়ে ঠিক মুনতাসিরের এত কাছে এসে বসে বলল যে তার এবং মুনতাসিরের ভেতরে দূরত্ব কয়েক ইঞ্চির মাত্র, চোখে চোখ রেখে সে কথা বলছে। তখন সে মুনতাসিরকে সরাসরি বলল, তুই আর চাই করিস না কেন, তুই আমার সাথে শত্রুতাকে আর বাড়াস না, বরং তুই চিল্লা ছেড়ে দে, কথা দিচ্ছে তোকে তোর পরিবারে কাউকে কিছুই করব না। ওই বুড়োদেরকে যে বলবি অন্য লোককে জোগাড় করে পাঠাতে, তোর প্রতি একটু দয়া জাগছে আমার। তুই ওই বুড়োদের কথায় পা দিয়ে নিজের বিপদ বাড়াস নে, বরং আমি যা বলি তা শুন। তোর বাবা পারেনি, তোর বাবা যে মারা গেছে, তোর কি মনে হয় তোর বাবা মারা গেছে? স্বাভাবিকভাবে তো কখনো মনে হয় যে বাবাকে তুই এখন দেখছিস সে তো সৎ বাবা, তোর আসল বাবাকে আমরা খুন করেছে। তোর আসল বাবাকে কিভাবে খুন করেছিলাম জানিস? পানিতে ডুবিয়ে। পানিতে ডুবালে কি হয় জানিস? নিঃশ্বাস নেওয়ার জন্য অনেক চেষ্টা করে মানুষ, তখন বলক 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 পানি খেতে থাকে, শ্বাস আর নিতে পারে না, মগজ ফেটে যাওয়ার মতো অবস্থা হয়, চোখ বেরিয়ে আসার চেষ্টা করে আর কান ফেটে যায়। বরং যে পানি তুই গিলেছিস সেই পানি কানের ভেতর দিয়ে বেরিয়ে এসে আর কিছু পানি তো সরাসরি মস্তিষ্কে যায় পৌঁছায়। তোর বাবাকে পানিতে চুবিয়ে মেরেছি আমরা, ওই একই হাসো তোর সাথে করব কিন্তু আমরা, তোরা যদি একই পথে চলতে থাকিস। আমি কিন্তু তোকে সাবধান করে দিলাম মন্তসের, তোর বাবার পরিণতি কিন্তু মেনে নিতে হবে, তোকে মেনে নিতে হবে। আমাদের সাথে শত্রুতা বাড়াস নে, আমরা অনেক প্রাচীন আর অনেক অনেক দুষ্টু, যাকে দুষ্টু তোরা বলিস সেই দুষ্টুই কিন্তু কল্পনার চেয়ে অনেক খারাপ, অনেক দুষ্টু। আমরা আজকে যে গল্পটা শুনলাম এটা এক্সপেক্টেড, এইরকম এক্সপেক্টেড ছিল এমনটা হওয়াটা। কেন বলছি, গত পর্বে কিন্তু বুঝতে পারছিলাম যে ওর ভেতরে কিছু জিনিস রয়েছে যে জিনিস ওকে মানে অন্যদিকে ধাবিত করতে পারে, যেটা আমি কিন্তু বলে দিয়েছিলাম যে বয়োজ্যেষ্ঠরা হয়তো কল দিবে বা বয়োজ্যেষ্ঠরা হয়তো ধরবে এবং ধরেছেন, এবং সেইখানেই কিন্তু ওর ভেতরে ওর ইমোশনাল আউটব্রাস্টটা এটা কিন্তু বেরিয়ে আসছিল। ওর ভেতরে যে ইমোশনাল আউটব্রাস্ট এটা এটা কিরকম, যেটা পরবর্তীতে যে আমরা জানতে পেরেছিলাম, ঘটনা শুনেছি তো আমরা জানি এখন, কিন্তু ওই আউটব্রাস্টটা আসা উচিত ছিল। আবার এখানে কিছু ব্যাপারও রয়েছে, যেমন বয়োজ্যেষ্ঠরা ওর উপরে প্রেশার তৈরি করার চেষ্টা করছিল, বয়োজ্যেষ্ঠরা তাদের মতো করে ভাবার চেষ্টা করছিলেন, কিন্তু হয় কি যে এক একজনের প্রসেস করার অ্যাবিলিটি এক এক রকম, এক একজনের থিঙ্কিং এক এক রকম, এবং যেটা আরেকজন বুঝবে সেটা আবার আরেকজন বুঝবে না। তারা যেটা বোঝার চেষ্টা করছিল, মুনতাসিরকে যেটা বোঝানোর চেষ্টা করছিল সেটা হচ্ছে যে তুই বুঝ, তুই খোঁজ, তুই খোঁজ, অথচ এই ছেলের কোনো ধারণাই নেই। তো যার ধারণা নাই, যার ওই পরিমাণ জ্ঞান নাই, তাকে যদি আপনি বলেন যে ধাঁধা সমাধান কর, তাহলে কিন্তু ওইটা হয় না, কারণ ওর ওই ধাঁধা সমাধান করার অ্যাবিলিটি এমনিও নেই। এইখানে আমার মনে হয় যে ওই সিচুয়েশনটা ওনারা কন্ট্রোল নিতে পারতেন, যাই হোক অনেক সময় এরকম হয়। অথবা শিক্ষকের মেথড এইটাই যে ও উষ্টা খেয়ে শিখুক, হাত পা ভেঙে শিখুক, সেইটাও হয়, সেটাও সেটাও অ্যাকসেপ্টেড। এটাও হতে পারে যে তারা চেয়েছে যে সে নিজে উপলব্ধি করুক, আমরা বুঝাতে গেলে ওর জন্য সেটা একরকম, আর নিজে যদি সেটা বুঝতে পারে সেটা ওর জন্য আরো ভালো। আমার মনে হয় এটাই ছিল এখানে ব্যাপার, এই জন্যই তাদের অ্যাপ্রোচ ওরকম ছিল একটু হার্ড লাইনে, এবং শেষেই কিন্তু তারা যে তাকে বোঝাতে সক্ষম হয়, তাই না? কিন্তু পরবর্তীতে তুই কি শুনলেন ঘটনাটা? আমরা কিন্তু অনেক কিছু জানতাম না ওর এই ঘৃণার পেছনে কারণ, এখন কিন্তু দুটো জিনিস স্পষ্ট, সে কেন একটা মেয়েকে অন্তরঙ্গ অবস্থায় দেখেছে এবং কেন আরেক নারীকে সে আবেদনময় ভঙ্গে দেখে। ওটা তার জীবনের ট্রমা, যেটাকে এই চিল্লার সময়ে বাইরে এনে দিচ্ছে। কে বাইরে এনে দিচ্ছে জানেন? আমাদের গ্রেটেস্ট এনিমি নফস, কারিন না নফস, সে এটাকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে বের করে দিচ্ছে দেখানোর জন্য। এবং যে নারী ওর সাথে ওই 8 বছর বয়সে যেই যে কাজ করেছে, সে নারী ওর মায়ের রক্তের একজন, এটাও জন্য ট্রমার। সব ছেলে একই রকম না, সব মেয়ে একই রকম না, কেউ অনেক বেশি সেন্সিটিভ আর কেউ কোন রকমই সেন্সিটিভ না। যে চরিত্রহীন তার সাথে সেই চরিত্রের ব্যাপার নিয়ে কথা বললাম না, আবার কেউ গিয়ে যে চরিত্রবান তাকে চরিত্রহীন চেষ্টা করে চরিত্রহীন বানানোর, ব্যাপারগুলো ডিফিকাল্ট। অনেক মানুষ নিজের জীবনে এরকম যন্ত্রণা নিয়ে ঘোরাফেরা করে, আত্মীয় স্বজন দ্বারা তারা মোলেস্টেড হয়, সেটা যে কেউ হতে পারে, পুরুষ করতে পারে, নারীও করতে পারে, সেইটার ভিকটিম ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। ভিকটিম সে সবসময় ছোটই, আর যে জুলুম করে সে সবসময় বড়ই। ওই ট্রমা তার ভেতরে ছিল, এবং অবস্থাটা দেখুন, কারিন এখন তো পুরোপুরি ব্যাকে, সে এখন ফ্রন্টে লড়াই করতে পারবে না। নফস তাকে সেই ধাক্কাটাই দিয়েছে। নফস কিন্তু আমাদের অনেক কিছু কন্ট্রোল করে, তার ভেতরে হচ্ছে আশা আকাঙ্ক্ষা, যে আশা আকাঙ্ক্ষা অ্যাকচুয়ালি ওই সেক্সুয়াল ব্যাপার স্যাপারের সাথে রিলেটেড। তখন তাকে সেভাবে পুষ দেওয়ার চেষ্টা করেছিল, যেহেতু তাকে মুন বলে সম্বোধন করেছিল সে নারী। সে সেই লড়াইতে জিতে কিন্তু ওই যে রুমের ভেতরে যে পানি ভরছিল, এটা ওই যে ও যখন চিল্লার ভেতরে পুরোপুরি ঢুকে গিয়েছে না, প্রথমে তো সে ডিফিট করে ফেলেছে তার ঘৃণাকে, এই জন্যই সে তার রাগ ব্যবহার করে থুতু মেরেছিল, ঘৃণাকে ব্যবহার করে তাকে কাটেনি, এটাই তফাৎ। তো ওই সে যখন চিল্লার ভিতরে একদম ডুবে গিয়েছিল, মন দিয়ে সে যখন চিল্লা করছে, তখন এই যে গলা পর্যন্ত, হাঁটু পর্যন্ত, তারপরে বুক পর্যন্ত, তারপরে যে পানিতে ডুবে যাওয়া, এটা মেটাফরিক। কারণ ওই চিল্লা করতে 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 সে যে পানিতে ডুবে গিয়েছিল, ওটা তার রুহি এক্সপিরিয়েন্স করেছে, ওটা তার রু এক্সপিরিয়েন্স করছে, যেইটা সে এক্সপিরিয়েন্স করছে সেটা ওই যে যখন সেন্সে আসলো, সে তখন ফিল করেছে প্রচন্ড চিটচিটা ঘাম এবং ঠান্ডা লাগছে, বডি ঠান্ডা টের পায়, কিন্তু পানিতে যে সে ডুবছিল এটা তার রু ওটা এক্সপিরিয়েন্স করে। এবং পরবর্তীতে সেই দ্বিতীয় সিনারিওটা, যেটা তার জীবনে পেরেক কাঁথার মতো অবস্থায় রয়েছে, ওইটার আত্মপ্রকাশ ঘটে, এবং আমরা জানতে পারলাম এখন যে তার পেইনটা কি। এই পেইনটা না, ছেলে হোক আর মেয়ে হোক, যখন বিট্রেয়ের শিকার হয়, তাদের যদি প্রপার গাইড না থাকে, তাদের যদি কেউ হেল্প করার মতো না থাকে, তাদের কথা শোনার মতো যদি কেউ না থাকে, তাদের অবস্থা অত্যন্ত করুণ হয়, দিল ভাঙার যে যন্ত্রণা, এই যন্ত্রণা আপনি কোনোভাবে লিখে এক্সপ্লেন করতে পারবেন না। আর এখন বলতে পারেন এটা হারাম হালাল, সেই প্রসঙ্গে যাওয়াই যাবে না। এখন এই হারাম হালালের প্রসঙ্গে যাওয়াই যাবে না। সে আঘাত পেয়েছে, তার বিশ্বাস টুকরো টুকরো হয়ে গেছে, সে নিজেকে হেফাজত করেছে কিন্তু কোনো কিছু ফল সে পায়নি। এবং ওই সিনারিও গুলা সে প্রথমে দেখেছে কিন্তু প্রেগনেন্ট, কেন এগুলো সিম্বল, কারণ ওইখানে তো সে প্রেগনেন্ট দেখার কথা না। অর্থাৎ এই জন্যই কিন্তু বললাম যে এটা রু এক্সপিরিয়েন্স করেছে ব্যাপারগুলা, বডি না। ওই প্রেগনেন্ট এই জিনিসটা এইভাবেই দেখালো যে এটা ইন্টারকোর্সের মাধ্যমে তো মানুষ সন্তান তার পেটে আসে, ইন্টারকোর্সের মাধ্যমে তো। তো ওই ইন্টারকোর্স হবে কোন দিকে ঘুরে যায়, ওই যে ওই জায়গাটা, যেটা তার জন্য আরো বড় ইমোশনাল ট্রমা। মানুষ এগুলো এক্সেপ্ট করতে পারে না, প্রিয়জন কারিগরের সাথে এটা এক্সেপ্ট করতেই পারবে না, কোনো মানুষই পারবে না। এই জন্য দেখবেন কোনো কোনো সময় মানুষ রেইজে ওই মানুষকে খুন করে ফেলে, বা পার্টিকুলারলি দুজন কি খুন করে ফেলে, রেইজে বশবর্তী হয়, মানে রাগের বশবর্তী হয়। আর এখানে তো ছিল ঘৃণা, ওইটা রাগ আর ঘৃণা দুইটার মধ্যে তফাৎ অনেক। আপনি যদি ঘৃণা করেন, আপনি তাকে বাঁচিয়ে রাখবেন এবং কষ্ট দিবেন, ওইটা একবারে খুন করার চেয়ে তো জঘন্য। এবং সে ওই পেইনটাকে কনফ্রন্ট করে কিন্তু এখন, তাই না? আমরা যেটা দেখলাম শুনলাম, ওই পেইনটাকে সে কনফ্রন্ট করে। কনফ্রন্ট করার কারণে কিন্তু এর পরবর্তীতে চিল্লার ওই অংশ আসলো, যখন মানে তার শত্রু বিকট রূপে সামনে আবির্ভাব ঘটার আগে সে কিন্তু ঘৃণার হাত থেকে বেরিয়ে আসছে। এখন কিন্তু তার সামনে সময় খুবই কম, সম্ভবত 32তম রাতের ঘটনা আমরা শুনেছি, হাতে রয়েছে মাত্র 9 দিন। এই 9 দিনে কি ঘটে সেটা আমরা সামনে দিকে শুনতে পাব, কিন্তু এই যে এখন যে সময়, ঠিক ঘটনা শেষের দিকে যখন শত্রু বিকট রূপে সামনে এসে ওর বাবার কথা বললো, যে বাবাকে ডুবিয়ে মেরেছে, এই যে রুজ টের পেল যে পানিতে ডুবে যাচ্ছে, সে রুহ কিন্তু এই ছেলেকে ওইটাই বোঝালো যে এর সাথে তোমার জীবনের কোনো না কোনো অংশে বড় একটা মিল রয়েছে, আর ওই মিলটা কি, ওর বাবা মারা যাওয়ার। তার উপরে সেই শত্রু আবার তাকে বলে দিয়ে গেছে, কিন্তু বাবা দেখি সে তো সৎ বাবা, এটা সম্ভবত মুনতাসির জানতো না, নইলে সৎ বাবার কথা সে বলতো না। যেটা আমি ধারণা করছি মানে ঘটনার ধরন দেখে বলা, মানে যেটা হচ্ছে ঘটনায়, সে এটা কেন বলবে যে তোর বাবা সৎ বাবা, অর্থাৎ মুনতাসির এটা জানতো না। আরো একটা ধাক্কা তাকে দেওয়া হলো, তাকে যাতে চিল্লা থেকে দূরে সরানো যায়। এবং আবার যখন বাবার ব্যাপারটা আসলো, এইটা কিন্তু আরো সেন্সিটিভ আকারে বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে সামনে, কারণ তার হাতে রয়েছে 9 দিন এবং মোক্ষম সময়ে সে কিন্তু ওকে ধাক্কাটা দিল। এই মোক্ষম সময়ের ধাক্কাটা এবং এই হুমকিগুলো মুনতাসির সামলাবে কিভাবে, সেটা সামনের দিনগুলোতে আমরা যখন ঘটনা শুনবো তখন যে বুঝতে পারব। এবং এটাও জানতে পারবো যে ছেলেটা চিল্লায় সফল হয়েছিল কিনা। কিন্তু এটা আমি আপনাদেরকে বলি, আমরা যখন চিল্লা পালন করি বা আমরা যেটাই করি না কেন, এই ধরনের আমলগুলো যখন আমরা করি, আমাদের অতীতকে সামনে টেনে আনা হয়, আমাদের অনেক কিছু সামনে বেরিয়ে আসে যার সাথে আমরা কখনো দেখা করিনি, সাক্ষাৎ করিনি, কথাও বলিনি, চিনিও না, জানিও না, এমনকি এদের অস্তিত্ব যে আছে সেটাও জানতাম না আমরা। কিন্তু চিল্লা এমন একটা ব্যাপার, এইটা আপনাকে এক্সপোজ করে দেয় এমন পার্শিয়াল মানে দুনিয়ার সাথে, যে দুনিয়াটা আমার ভেতরেই রয়েছে অথচ এই দুনিয়ার ব্যাপারে আমি জানি না। আশা করি সামনের ঘটনাগুলো, এই চিল্লার শেষ ঘটনাগুলো, কারণ 9 দিন বাকি তো, কোনো না কোনো ইন্টারেস্টিং মোড় নিতে পারে। কারণ চিল্লা অত্যন্ত আনপ্রেডিক্টেবল, মানে আজ চিল্লা একটা ভালো জায়গায় রয়েছে, কাল চিল্লার অবস্থা অত্যন্ত খারাপ হতে পারে। এই জন্য চিল্লা অত্যন্ত আনপ্রেডিক্টেবল, এবং এমনও হতে পারে যে আগামী 9 দিনে কোনো কিছুই হবে না, শেষ দিনের দিন হয়তো দেখা যাবে চিল্লা ফেড। আবার দেখা যাবে যে এই 9 দিনে অনেক ঘটনা ঘটেছে, শেষ দিনে চিল্লা ফেড। আবার দেখা যাবে কোনো ঘটনা ঘটেনি, শেষ দিনে চিল্লা জিতে গেছে, মানে চিল্লা সে পারদর্শী হয়ে গেছে। আবার দেখা যাবে অনেক ঘটনা ঘটেছে এবং সে অনেক লড়াই করে চিল্লায় সে জিতে গিয়েছে। হতে পারে অনেক কিছু, শুনবো আমরা একসাথেই। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, একজন আলিম সাহেব নদীর পাড়ে কাদামাটির উপরে বেছানো গাছের শেকড় দিয়ে তৈরি করা একটি অস্থায়ী ঘাটে ওযু করছিলেন। যে সময় তিনি ওযু করছিলেন, আশপাশের প্রত্যেকটা দিক, প্রত্যেকটা অংশকে তিনি ভালো করে পর্যবেক্ষণ করছিলেন। কেন পর্যবেক্ষণ করছিলেন? কারণ এই এলাকায় তিনি নতুন। তিনি যখন ওযু শেষ করে নামাজ আদায় করার জন্য জায়গা খুঁজছিলেন, সে সময় তার নজর আসে দূরে একজন ব্যক্তি আজান দিচ্ছেন। অর্থাৎ গ্রামে ওইদিকে ওই অংশে একটা মসজিদ রয়েছে। সে আলিম ব্যক্তি একজন পথচারী ছিলেন। তিনি যখন সে আজান শুনতে পান, নামাজের উদ্দেশ্যে সেদিকে এগিয়ে যান এবং সেই ব্যক্তির পেছনেই নামাজ আদা করেন। তিনি তার অন্য কোথাও যাওয়ার জায়গা ছিল না, কারণ তিনি পথে দাওয়াতের কাজ করতেন। যে এলাকায় তিনি রয়েছেন, এই এলাকাটা বাংলাদেশের এক দূরবর্তী এলাকা, যে দূরবর্তী এলাকা থেকে ভারতে পৌঁছানো সম্ভব, এবং এই সময়টা যুদ্ধর কিছু সময়ের আগের। সেইখানে যখন নদীতে তিনি ওযু করে তিনি যখন নামাজ আদায় শেষ করলেন, মসজিদে রাত যাপন করবেন এটা তো সম্ভব না, তিনি বাইরে একটা স্থানে রাত যাপন করছিলেন। এবং ওই রাত যাপন করা অবস্থায় তিনি একটি স্বপ্ন দেখতে পান। স্বপ্নে তিনি একজন নারীকে দেখতে পান, যে মানুষ অর্ধেক, বাকি অর্ধেক আগুনের তৈরি। সেই নারী তাকে ইশারা দিয়ে এমন এক এলাকা দেখাচ্ছে, এমন এক এলাকা যে এলাকাটা তার ইশারা দিয়ে তিনি যেভাবে দেখছেন তা হচ্ছে এক পাশে মরুভূমি আর অপর পাশে মরুভূমি লাগোয়া একটি গ্রাম। এবং সেই নারী তাকে স্বপ্নে এটা বলল, ইন্দার মাটিতে আগুনের দরজা খুলেছে, হিন্দের মাটিতে আগুনের দরজা খুলছে, যাও আর ওই আগুন নেভাও, যাও আর ওই আগুন নেভাও। হিন্দের মাটিতে আগুনের দরজা খুলছে। একই কথা বারবার, একই কথা বারবার। এখন সেই সময় তার জন্য ওই হিন্দের মাটিতে পৌঁছানো অনেক বেশি কঠিন। হেঁটে একটা মানুষ কত দূর যে পৌঁছাতে পারবে, হেঁটে এক দেশ থেকে আরেক দেশ যাওয়া তো যায়, বর্ডার পার করা যায়, কিন্তু সেই আলেম সেই স্বপ্নকে বেশি গুরুত্ব দিলেন, কারণ তিনি স্বপ্নের তাবিরও বুঝতে পারতেন, তিনি ব্যাখ্যা করতে পারতেন খুব সুন্দরভাবে। সেই স্বপ্নে যখন তিনি আদেশ পেলেন যে হিন্দের মাটিতে আগুনের দরজা খুলছে, এর অবশ্যই কোন বিপদ জন্য কর্তব্য আছে। এখন তিনি স্বপ্নে দেখেছিলেন মরুভূমির লাগোয়া একটি গ্রাম। এখন এই মরুভূমি কোথায় রয়েছে? তখন তার মনের ভেতর থেকে কে জানি তাকে বলে উঠল মরুভূমি কোন দিকে রয়েছে, অর্থাৎ তাকে বিশাল সফর পার করতে হবে। এখন একজন মুসাফির তো তিনি ছিলেনই, তাকে এখন বিশাল সফর পার করতে হবে। এই বিশাল সফর পার করতে তিনি শুরু করেন পায়ে হেঁটে, কখনো এই মাধ্যমে, কখনো ওই মাধ্যমে, কখনো কোনো সময় বিশ্রাম নিয়ে, কখনো হেঁটে, কখনো রাতে ঘুমিয়ে, কখনো প্রচন্ড ঝড় বৃষ্টির ভেতরে, কখনো প্রচন্ড রোদের ভেতরে, এক এক করে কয়েক মাস সময় নিয়ে তিনি সেই জায়গায় এসে পৌঁছান, ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে ওই অর্ধেক আগুনের তৈরি নারী তাকে ইশারা দিয়ে দেখিয়েছিল মরুভূমি লাগোয়া সে গ্রাম। তিনি পথ চিনলেন কিভাবে, পথ তিনি কিভাবে চিনলেন? তাকে স্বপ্নে পথ চেনানো হতো, তাকে দেখানো হতো এদিক দিয়ে এতদূর চলাফেরা করলে এর পরবর্তী অংশ হবে ওইটুকু। স্বপ্নে কে জানি তাকে শুধু হাতের ইশারা দিত, হাতের ইশারা। ওই হাতের ইশারা তিনি দেখতেন স্বপ্নে, ওই জায়গাটাকে তিনি দেখতেন এবং ঠিক অতটুকু আন্দাজ করে চলাফেরা করতেন, এবং দিনের এমন একটা পর্যায়ে এসে ঠিক সেই জায়গায় এসে পৌঁছে যেতেন যেই জায়গাটা তিনি স্বপ্নে দেখতেন। অর্থাৎ তাকে স্বপ্নে রাস্তা দেখিয়ে দেখিয়ে এই পর্যন্ত আনা হয়েছে। স্বপ্ন কিন্তু একটাই ছিল, তাকে রাস্তা দেখানোর। তিনি সেই জায়গায় যখন উপস্থিত হলেন যেখানে ওই নারী, ওই আগুনের তৈরি নারী, অর্ধেক আগুনের তৈরি নারী তাকে ইশারা দেখিয়ে দিয়েছিল মরুভূমি লাগোয়া গ্রামটি, এখন প্রথমবার যখন তিনি মরুভূমিকে নিজের চোখে দেখতে পেলেন তখন তার কাছে ছিল একদম অবিশ্বাস্য। মরুভূমি লাগোয়া গ্রাম দেখানো হলেও বাস্তবে সেটা বহু দূরে, বহু দূরে। এবং তিনি কিছু দূর হাঁটতে 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 মরুভূমি সেই অংশের ভেতরে পৌঁছে গিয়েছেন। ততক্ষণে চলছেন আর চলছেন, বিশ্রাম নিচ্ছেন, চলছেন, বিশ্রাম নিচ্ছেন, চলছেন। তার ভেতরে একটা কথা স্পষ্ট ছিল, কে জানি তাকে বারবার বলছিল রাতের মধ্যে পৌঁছাও, রাতের মধ্যে পৌঁছাও, রাতের মধ্যে পৌঁছাও। তিনি রাতের মধ্যেই মরুভূমির ওই অংশটুকু পার করলেন, তার মানে এই না যে তিনি মরুভূমির মাঝখান দিয়ে গিয়েছেন, তা নয়। মরুভূমি লাগোয়া গ্রাম, তাহলে তাকে শর্টকাট পথে তো যেতে হবে। তিনি শর্টকাট পথে ওই গ্রামে পৌঁছালেন, গ্রামে পৌঁছালেন তিনি ঠিকই, এবং এই গ্রামে না মানে ওই মরুভূমির মতো একটু ভাব রয়েছে, মানে মানুষজন ওইভাবে চলাফেরা করে, মাটির ঘর ওই সমস্ত কিছু, ঠিক যেমনটা আর কি আমরা ভাবি এখন তেমনই। মরুভূমি লাগোয়া এলাকাগুলোতে কিন্তু বন জঙ্গল থাকে না, ও দুই একটা গাছ মাঝে মাঝে থাকে, মানুষের তৈরি দুই একটা ঝোপঝাড় যদি তৈরি হয়ে যায় সেরকম। তিনি সেই গ্রামে যখন পৌঁছেছেন তিনি নিজে অবাক হয়েছেন, কারণ এই গ্রামে আনুমানিক এখনকার সময় দুই তিন তলা পরিমাণ উঁচু বন জঙ্গল রয়েছে, বন জঙ্গল। এবং তিনি কিন্তু বন জঙ্গলের ভেতর দিয়ে প্রবেশ করেছেন। বন জঙ্গলের বাইরে এলে চর অঞ্চলের মতো বিশাল মরুভূমি চোখে পড়ে সামনের দিকে গেলেই। এই জন্য এই অংশের গাছপালা কেমন জানি একটু রুক্ষ আর অদ্ভুত দেখতে, তিনি গ্রামে প্রবেশ করলেন। এখন কোথাও তিনি জায়গা পাচ্ছেন না, রাত কত বাজে সেটাও তার পক্ষে জানা সম্ভব না। বিশ্রামের প্রয়োজন, একটি গাছের নিচে তিনি আশ্রয় নিলেন। এছাড়া উপায় কই, অন্তত অন্য কোথাও যদি তিনি শুয়ে পড়েন বা বসে পড়েন সেটা আশ্রয় হবে না, খোলা জায়গায় কোনো আশ্রয় মেলে না কখনো। সে গাছের কাছে তিনি রাত যাপন করতে লাগলেন। বসার কিছু সময় ভেতরে ঘুমিয়ে গিয়েছেন তিনি। এবার তিনি একটি স্বপ্ন দেখতে পান। তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন একটা 7 বছর বয়সের ছেলেকে নিয়ে একজন লোক খুব হন হন করে ছুটে যাচ্ছে, দৌড় দিচ্ছে না, খুব হন হন করে সে এগিয়ে যাচ্ছে। সেই 7 বছরের ছেলেটি তার কাঁধে একদম ঘুমন্ত অবস্থায়। সে ভদ্রলোক একটি বাসায় প্রবেশ করলেন, যে বাসাটা হচ্ছে গ্রাম্য সে বাড়ি করে। সেখানে সেই বাচ্চাটাকে আধ বসা করানো হলো, তাকে অদ্ভুত ভাবে লাল শাড়ি পরানো হলো, যেন সে একজন নারী যার বিয়ে হবে এখন। লাল বেনারসির মতো লাল শাড়ি, তাকে লাল শাড়ি পরানোর পরে তাকে এমন ভাবে চোখে এবং কপালে কিছু কাজল দিয়ে দেওয়া হলো, কেন জানি মনে হলো যে তাকে একজন নারীর রূপে পেশ করা হচ্ছে। সেই ব্যক্তি সেই সন্তানকে, সেই ছেলেটাকে তুলে নিল এবার, এবং তাকে তুলে নিল এমন ভাবে যেন সে এবার খুব দ্রুত যাতে ছুটতে পারে, তাই তাকে অর্ধেক অবস্থায় তুলে নিয়েছে। সে ব্যক্তি অনেক বেশি শক্তিশালী, সে ছুটে গেল। এরপরে তিনি দেখতে পান সে তো ছুটতে ছুটতে অন্ধকারের ভিতরে গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু তাকে এরপর আবার তিনি স্বপ্নে দেখতে পান একটি হাড়ি কাঠের সামনে। সে হাড়ি কাঠের সামনে রয়েছে একটা বিশাল দরজা। দরজাটা কিন্তু মাটিতে লাগাওয়া, লাগানো নয়, মাটি লাগোয়া। এবং এই দরজা থেকে কিছুটা দূরে সে হাড়ি কাঠ রাখা। এই দরজাটা যাতে আলোকিত অবস্থায় দেখা যায় সেই পরিমাণ আলোর ব্যবস্থা পর্যন্ত করা। আশপাশে সম্ভবত কোনো আগুনের সোর্স ছিল, যে আগুনটা জ্বলছিল। সেই সন্তানকে হাড়ি কাঠের উপরে রাখা হয়, এবং সেই সন্তানকে হাড়ি কাঠের উপরে রাখার পর সেই ব্যক্তি ধীরে ধীরে এগিয়ে যায় একটা ধারালো কোনো কিছু নিয়ে আনার জন্য। স্বপ্নের এই পর্যায়ে তিনি আবারও সেই নারীকে দেখতে পান। সেই অর্ধেক নারী, বাকি অর্ধেক আগুনের তৈরি। এবার সে সেই আলিমকে উদ্দেশ্য করে বলছিল, হিন্দের মাটিতে আগুনের দরজা খুলবে, হিন্দের মাটিতে আগুনের দরজা খুলবে। ইশারা ছিল সেই সন্তানের দিকে। এর পরের ইশারা যায় আবার সেই দরজার দিকে। কিছুটা বুঝতে পারলেন তিনি, আলিম সাহেব, তার পক্ষে কোনো কিছু অজানা কঠিন নয়। তিনি বুঝতে পারলেন এখানে এমন এক ভয়ঙ্কর ঘটনা তারা ঘটাবে, ওইখানে ওই মাটিতে ওই জমিনে কোনো কিছু তপস্যা রয়েছে যেটাকে মুক্ত করার জন্য তারা মানুষ বলি দিবে। একটা শিশু সন্তান যার বয়স 7 বছর, সে একজন ছেলে, তাকে লাল বেনারসির মতো কাপড় পরানোর উদ্দেশ্য কি হতে পারে? তার ঘুম ভেঙে যায় স্বপ্নটা দেখার পরে। সেই গ্রামের মানুষজন তার দিকে এমন এমন ভাবে তাকাতে শুরু করে যেন এরকম একটা মানুষকে তারা কখনো দেখেনি। এটা অবশ্য ঠিক যে ওই কালচারের মানুষজন কখনো এরকম লোক দেখেনি, আর ভাষাগত দুর্বলতা এবং প্রচন্ড অসুস্থতা রয়েছে। কখনো ইশারা ইঙ্গিত দিয়ে তাদের সাথে কথা বলেছে সে, এবং ওই ইশারা ইঙ্গিত দিয়ে দিয়ে গ্রামের মানুষের সাথে কথাবার্তা, ওইভাবে আচার আচরণ সবকিছু করে গ্রামে থাকার মতো একটা জায়গা সে পেল। একটা কুঁড়ে ঘরের মতো, প্রায় অর্ধেক মাটিতে ধসে গিয়েছে। কারণ একটা মাটির ঘর, মাটি ধসে গিয়েছে অর্ধেক। ওই অর্ধেক ধসে যাওয়া অংশের উপরে একটা অস্থায়ী ছাই, মানে অস্থায়ী একটা মাথা গোজার ঠাই তৈরি করে দেওয়া হলো মাথার উপরে। সেই আলমকে সেই ঘরে পুজো হয়ে ঢুকতে হতো, পুজো হয়ে বের হতে হতো, পুজো হয়ে ঢুকতে হতো, পুজো হয়ে বের হতে হতো। তো সেই ঘরে তিনি রাত্রি যাপন করতে শুরু করলেন, এবং প্রায় প্রতিদিন ওই একই স্বপ্ন, ওই শিশু সন্তান, ওই যে লাল বেনারসির মতো কাপড়, তারপরে সেই আঘাত, এগুলো চলে গেছে সবসময় এইভাবে, সেই একই স্বপ্ন। আলিম সাহেব যখন ওই গ্রামে এসে পৌঁছেছেন এবং থাকার মতো একটা জায়গা পেয়েছেন, সেদিন রাতে একজন ব্যক্তি প্রচন্ডভাবে ক্ষিপ্ত ছিল গ্রামবাসীর উপরে। সেই ব্যক্তি দেখতে একজন মরুভূমির আশপাশের লোকের মতোই, কিন্তু গায়ের গতরে তিনি কিছুটা সাউথ ইন্ডিয়ান। তিনি এতটাই বিরক্ত ছিলেন সেই ব্যক্তির ওই গ্রামে আসা নিয়ে, সেই ব্যাপারেও তাকে স্বপ্ন দেখানো হলো। কাকে? সেই আলিমকে। স্বপ্নে দেখানো হলো সেই ব্যক্তি, সেই ব্যক্তি প্রচন্ড গালি গালাজ করছে এবং সে কাকে জানে জিজ্ঞেস করছে, তাড়াতাড়ি ওই ব্যক্তির সমস্ত খবর আমাকে এনে দাও। স্বপ্নে যখন তাকে দেখানো হয় এমন, তখন তিনি তো অত্যন্ত সাবধানী মানুষ, তিনি স্বপ্নকে গুরুত্ব দিলেন। স্বপ্নকে গুরুত্ব দেওয়ার কারণে তিনি এবার সেই জায়গাটা খুঁজে পেলেন। কোন জায়গাটা? যেই জায়গাটাকে তিনি স্বপ্নে দেখেছেন। গ্রামে ঘুরতে 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 তিনি ওই জায়গাটা খুঁজে পেয়ে যান এবং তিনি সম্পূর্ণভাবে সুস্থভাবে বুঝতে পারলেন যে মাটির এই অংশতেই ওই দিকে সে ইশারা দিয়েই বলেছিল হিন্দার মাটিতে আগুনের দরজা খুলবে। এখন মাটির উপরে তো কোনো দরজা দেখা যায় না, তার মানে এই না যে সেখানে কোনো দরজা নেই, না এটা সম্ভবই না। ওদিকে যে ব্যক্তি প্রচন্ড অস্বস্তির ভেতরে রয়েছে ওই হালিম ওই গ্রামে আসার কারণে, সে একটা অদ্ভুত রিচুয়াল পালন করল। পাখির জীব দিয়ে এক অদ্ভুত রিচুয়াল পালন করল। তার ইচ্ছে ছিল একটাই, যে ব্যক্তি গ্রামে প্রবেশ করেছে সর্বশেষ ব্যক্তি তাকে মন ভরো করে রাখা, কারণ ওই গ্রামটাকে সে এখন সিল করে ফেলবে। যদি সে সিল করে না ফেলে এই গ্রাম থেকে লোকজন বেরোয় যাবে না, আবার এই গ্রামের লোকজন ঢুকতে থাকবে, এবং লোকজন যদি এই গ্রামে ঢুকতে থাকে নতুন লোকজন, তখন তা তার কার্যসিদ্ধির জন্য অত্যন্ত ঝামেলার, এবং এটা তার উপরে হুকুমও যে এখানে কার্যসিদ্ধি সে সম্পন্ন করবে ওই জায়গাটা একদম ফাঁকা হতে হবে। সেই সাউথ ইন্ডিয়ান টাইপের ব্যক্তিকে দেখে কিন্তু বোঝা যায় সে কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত, কিন্তু তখন পর্যন্ত সে আলিম জানতেন না। সেই সাউথ ইন্ডিয়ান টাইপের সেই ব্যক্তি যে রিচুয়াল পালন করে, সেই রিচুয়াল পালন করে সে পুরো গ্রামটাকে সিল করে দেয়। অর্থাৎ এই গ্রাম থেকে কেউ বের হতে পারবে না, আর বাইরে থেকে কেউ এই গ্রামে ঢুকতে পারবে না। আমরা পডকাস্টের অংশে এই সিল মারার ব্যাপার নিয়ে কথা বলব। আলিমকে কিন্তু সেই স্বপ্ন বারবার মনে করে দিচ্ছিল সেই জিন, যা আগুনের তৈরি, অর্ধেক আগুন আর অর্ধেক নারী। সেই জিন তাকে বারবার মনে করে দিচ্ছিল হিন্দার মাটিতে আগুনের দরজা খুলছে, এক সময় ছিল যে খুলবে আর এখন খুলছে, মানে খুলতে যাচ্ছে, খুলে যাচ্ছে, এরকম খুলে গিয়েছে তা নয়, মানে সেটা ওয়ার্নিং এর মতোই। এখন পর্যন্ত সেই আলেম একজন অত্যন্ত সাধারণ মানুষ, সে কিন্তু তার এই স্বপ্নের উপরে বিশ্বাস করে সে এতদূর পর্যন্ত চলে এসছে। প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা মুহূর্ত সব কোনায় কোনায় বাস্তব, কিন্তু এখন পর্যন্ত সেই জায়গা তিনি মনে হয় খুঁজে পেয়েছেন, আবার মনে হচ্ছে খুঁজে পাননি এরকম। কিন্তু তার একটু সন্দেহ হচ্ছিল, তিনি যে ঘরটার মধ্যে থাকতেন সেই ঘরে তো তাকে মানে নিয়ে ঢুকতে হতো, কুজো হয়ে ঢুকতে হতো, কুজো হয়ে বের হতে হতো, মানে সেখানে তিনি দাঁড়াতে পারতেন না। এই কুজো হয়ে বের হওয়ার ভঙ্গিটা তার কাছে কেন জানি মনে হচ্ছিল আদম আলাইহিসাল্লামের সময় যখন তাকে সেজদা দেওয়ার কথা অন্যান্য সবাই মানল, কিন্তু ইবলিশ মানল না, সেই ব্যাপার নিয়ে একটা প্রচলিত গল্প আছে। তার এই নুয়ে বের হওয়ার ব্যাপারটা তাকে সেই গল্পটাকে মনে করিয়ে দেয়। তিনি তো জানতেন যে এটা গল্প। গল্পটা কি? কথিত আছে সেটা গল্প, কথিত গল্প যে আদম আলাইহিসাল্লামকে যাতে সে সেজদা দেয় সেই ব্যবস্থা নাকি করা হয়েছিল কৌশলগত ভাবে। এমন একটা জায়গায় তাকে প্রবেশ করতে বলা হয়েছিল যেখানে সে প্রবেশ করবে নুয়ে, মানে কুজো হয়ে সে আগে মাথা ঢোকাবে, এটাই হয়তো তার ওই সেজদা কাউন্ট হয়ে যেত। এটা একটা প্রচলিত গল্প, কিন্তু ইংলিশ করেছিল কি সে বা দিয়ে সে নাকি ঢুকেছে। এটা কিন্তু একটা গল্প, এই গল্পটাই তার মাথার মধ্যে সময় চক্কর দিয়ে উঠল। আমি নুয়ে বের হচ্ছে কেন? আমরা যদি কোথাও প্রবেশ করি সেখানে তাকে পা দিয়ে প্রবেশ করি, তাই না? আমরা তো মাথা ঢুকিয়ে প্রবেশ করি না। যেই সময় তার মাথার মধ্যে এই ব্যাপারটা এলো যে আমি নুয়ে বের হচ্ছি কেন, এটা ঠিক হচ্ছে না, সেই সময় তিনি ডিসাইড করলেন যে আমি এবার একটু বের হই। এই এতদিন তিনি এতদিন বলতে যে কয়েকদিন, এই কয়েকদিন যে তিনি নুয়ে বের হয়েছেন, এই নুয়ে বের হওয়ার কারণে তার নজরে একটা ব্যাপার আসেনি। এবার যখন আগে পা দিয়ে বের হওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ ওইভাবে তার বের হওয়া যাবে না, তো পা দিয়ে বের করা, বের হওয়ার সময় আগে পা, তারপর তিনি নিজেকে ঠেলে ঠেলে বের করেছেন, কারণ সেখান থেকে তার বের হওয়া যায় না। ওইভাবে বের হওয়ার সময় যেহেতু তার মাথা প্রায় ফ্লোরের কাছাকাছি ছিল, মানে মাটির সেই ফ্লোর, সেই ফ্লোরের কাছাকাছি মাথা ছিল, এইবার মাটির ফ্লোরের কাছে মাথা থাকার কারণে তার নজর যায় উপরের দিকে। আমরা স্বাভাবিকভাবে কখনো উপরের দিকে তাকাবো না, আমরা সবসময় আমাদের চোখের ডিস্টেন্সে আশপাশেই তাকাবো। চোখ যতটুকু দেখে ততটুকু, আমরা তার কোনো গাছপালা দেখতে গেলে তখন না মাথা উঁচু করে সেই অংশটুকু দেখি। আর যেভাবে তিনি বের হয়েছেন, স্বাভাবিকভাবে তিনি তার পায়ের দিকে তাকাতে পারছেন না, তাকাতে হচ্ছে কিন্তু সেই অ্যাঙ্গেলে, যেই অ্যাঙ্গেলটা উপরের দিকে নির্দেশনা করে। এই বুদ্ধিতে তিনি যখন বের হলেন, এই রাতের বেলাও তার চোখে কি যেন একটা পড়ল, কিছু একটা পড়ল। সকালবেলা তিনি দেখলেন, যখন তার ঘুম ভাঙল, তিনি ওইভাবে বের হলেন, তিনি দেখতে পেলেন দুটা পাখির বাসা, এবং এই দুটা পাখির বাসা এই এমন ভাবে রাখা যেন একজোড়া চোখ, এমন ভাবে সে পাখির বাসার উপরে কোনো কিছু করে রাখা, দেখে মনে হচ্ছে পাখির বাসা দুটো তার দিকে তাকাচ্ছে। তিনি কিন্তু গাছে চড়তে পারবেন না, দূর থেকে কিন্তু সে পাখির বাসা তিনি দেখতে পাচ্ছেন। এবং যখন তিনি সে গাছে গাছে গেলেন, এদিক থেকে ওদিক থেকে দেখার চেষ্টা করলেন, ঢিল তো ছুঁড়ে মারা যায় না, গ্রামে কোথাও ঢিল পাওয়া যায় না, মাটির টুকরো যদি পাওয়া যায় সেটা হয়তো ছুঁড়ে মারা যেতে পারে। তিনি কোনো কিছু পাচ্ছিলেন না বিধায়, বারবার বারবার ওদিকে তাকাচ্ছিলেন একটু পরপর, এমনকি নিজে সেই ওই পুজো হয়ে ঢোকার মতো ঘরের সামনে বসেও সারাদিন তিনি এর দিকে তাকিয়েছিলেন। দুপুরের দিকে যখন বিশ্রামে ছিলেন, সেই সময় তিনি একটা স্বপ্ন দেখতে পান। তিনি স্বপ্নে দেখতে পান এক অদ্ভুত ধরনের মানুষ, যে সম্পূর্ণ অলঙ্গ, কিন্তু তার কোনো অঙ্গ নেই। আমি আবারও বলি, তার কোনো অঙ্গ নেই। কেন জানি মনে হয় যে মানুষ নয়, পিশাচ, পিশাচ। সে এমন একটা কাপড় পরে রয়েছে নিজের কোমরে, সে কাপড়টা আসলে একটা দড়ি, লাল দড়ি, এবং সে লাল দড়িতে ঝুনঝুনি বাঁধা, সে লম্বা এবং তৈলাক্ত ধরনের। সে বেহেবে উঠল সেই গাছে, এবং ওই পাখির দুটা বাসা যেটা একত্রে এমন ভাবে রাখা একজোড়া চোখের মতো, সে পাখির বাসাটাকে সে নামিয়ে নিল, এবং এই ঘরের দিকে তাকিয়ে সে পাখির বাসাকে নিজের মুখের মধ্যে নিয়ে গিলে ফেলল। তারপরে সে অদ্ভুত ভাবে সে গাছ থেকে নিচে নামল, নিচে নেমে সে কোথায় জানি গায়েব হয়ে গেল। এটা কিন্তু দুপুরের স্বপ্ন। তিনি যখন ঘুম ভাঙল, বাইরে তাকালেন, পাখির বাসা নেই, পাখির বাসা নেই। ওই দুই দুইটা পাখির বাসা মানুষের চোখ রিপ্রেজেন্ট করে, নেই। এক অদ্ভুত ব্যাপার, দিনের বেলা গায়ে হয়ে গেছে, ঠিক যেভাবে তিনি স্বপ্নে দেখেছেন তার কাছে এমনই মনে হচ্ছিল। সেই দিন রাতের বেলা তিনি যখন নিজের ঘরে, সেই ঘর যে ঘরে বসা যায় কোন রকম, সেই ঘরের বাইরে একটি কণ্ঠস্বর শুনতে পান, এক নারী কণ্ঠ। সে নারী কণ্ঠ তাকে বলছিল, রাতে তোকে ডাক দিবে, ডাকে সারা দিস নে, ওই ডাকে সারা দিস নে, ব্যাস এইটুকুই। তাকে সাবধান বাণী দিয়ে গেল, তিনি সেই সাবধান বাণী শুনতেন অবশ্যই, কারণ এই কণ্ঠস্বরকে তিনি বিশ্বাস করে এতদূর পর্যন্ত পৌঁছে এসেছেন। এই কণ্ঠস্বরের ব্যক্তি কিন্তু তার সাথে স্বপ্নে দেখা দেয়, সামনে আসে না। ঠিক এই রাতেবেলা যখন তার ঘুম চলে এসেছিল প্রায়, আচমকে কে জানি তার নাম ধরে ডাকতে, ওই আলিমের নাম কিন্তু আমরা এই মুহূর্তে জানি না, কিন্তু তার আসল নাম ধরে কিন্তু সে ডাকত। আলিম খুব ভালো করে জানে যে এই ডাকের ব্যাপারে তাকে সাবধান করা হয়েছিল। তাকে আরো একবার ডাক দেয় এবং অদ্ভুত ভাবে তখন তাকে একটা ফলের নাম বলে, যে ফলটা সে ব্যক্তি তার জন্য নিয়ে এসছে। সে তাকে ডেকে বলছে যে এই ফলটা তোমার জন্য নিয়ে এসছে, তুমি ফলটা নিয়ে নাও। কিন্তু মরুভূমি ঘেঁষা সেই এলাকায় এই ফল পাওয়া যায় না। এইটুকু আগেই কয়েকদিনে ওই আলিমের হয়ে গেছে, কারণ তিনি পুরো এলাকা ঘুরছেন, তিনি একটা জায়গা পেয়েছেন যেটা তার স্বপ্নে মনে হয় যে এটাই সেই জায়গা, যে জায়গার ব্যাপারে বলা হচ্ছিল যে হিন্দের মাটিতে আগুনের দরজা খুলবে থেকে খুলছে, এরকম একটা জায়গা তিনি পেয়েছেন। এই ঘোরাঘুরি করতে যেয়ে তিনি কোথাও এমন কোনো কিছু পাননি, এই ফল তো দূরের কথা। তাকে বারবার ডাকলো, বারবার ডাকলো, একটু পরপর ডাকে, একটু পরপর তিনি সাড়া দেন না। বেশ কয়েকবার একদম চোখ লেগে এসেছিল, ওই পর্যায়ে তাকে ডাক দিয়েছিল, তিনি করতে গিয়েও থেমে গিয়েছেন। ওই রাত আর তার ডাকে কেউ সাড়া দেয়নি, ওই আলমগুলো সেই ডাক শুনে গেছেন। এখন ওই আলমকে স্বপ্ন দেখানো হলো সেদিন রাতের বেলা, সেই সাথে দিকেই যে স্বপ্ন দেখে তার ঘুম ভেঙেছে। স্বপ্নে সেই আলিম সেই অর্ধেক আগুনের তৈরি সেই নারীকে দেখে, সে একটা জায়গায় দাঁড়ানো, সে ইশারা দেয়, এমন ভাবে ইশারা দেয় স্বপ্নে তিনি দেখাচ্ছিলেন পুরো গ্রামকে। অদ্ভুত ভাবে সেই পুরো গ্রামকে সেই নারী ওই আলেমকে দেখাচ্ছিল এবং আলেমকে বলছিল সে পুরো গ্রাম বন্ধ করে ফেলেছে, কেউ বাইরে যাবে না, কেউ ভেতরে আসবে না, তুমি আছো, দায়িত্ব তোমার, হিন্দের মাটিতে আগুনের দরজা খুলবে। আজ এই কথাটা যখন বলল তাকে, এবার তিনি একদম কনফার্ম হলেন যে আজকে রাতেই, কিন্তু জায়গা পাচ্ছেন না। এবার করলেন কি যে তিনি দুপুরবেলা সেখানে গেলেন, যে জায়গাটাকে তার সন্দেহ হয়, এই জায়গাটা দেখে কেন জানি অদ্ভুত লাগে, মানে মরুভূমি ঘেঁষা একটা এলাকা, কিন্তু এই জায়গাটা কেমন যেন একটু শীতল শীতল। মরুভূমি কিছুটা সামনে থেকে শুরু হয়ে যাচ্ছে, আস্তে ধীরে সেটা পুরোপুরি বড় মরুভূমি প্রান্তরে পরিণত হয়, কিন্তু এই অংশটা অনেকটা ওয়েসিসের মতো, অর্থাৎ মরুভূমি ঘেঁষা যে জলাধার হয় না এইরকম, এবং এইখানে না জঙ্গলও রয়েছে ভালোই, যে জায়গাটার কথা বলছি আর কি। তিনি কিন্তু স্বপ্নে যে জায়গা দেখেছেন এটাকে সেই জায়গা মাঝে মাঝে তার মনে হয় না এটা সেই জায়গা। এই জন্য তিনি আশপাশে ঘোরাফেরা করতে লাগলেন। সেদিন আশপাশে ঘোরাফেরা করতে যেয়ে কিন্তু সেই সাউথ ইন্ডিয়ান ব্যক্তিকেও তিনি দেখে বলেছিলেন যে তার ক্ষতি কামনা করে। আলিম সাহেব খুব ভালোভাবে বুঝে গিয়েছিলেন যে এই ব্যক্তি সেই শয়তান, মানে মানুষ রূপী শয়তান। তার মনে হচ্ছিল যে এই সে পিছে আসছে, যে ওই গাছে চড়ে পাখির বাসা নিয়ে গিয়েছে। আবার তার মনে হচ্ছিল যে না, এটা হতে পারে না, মানুষই, মানুষ কোনো সঙ্গবদ্ধ হবে, কোনো খারাপ কাজ করার নিয়তে আছে এখানে। ওই দিন বিকেলের পরে তার একদম ঘুম চলে আসে, সেই ঘুমে যে কখন সন্ধ্যা পার হয়েছে তা তিনি নিজেও জানেন না, কিন্তু তিনি স্বপ্ন দেখতে পাচ্ছেন। স্বপ্ন একটা ছেলে সন্তান যাকে কেউ নিয়ে যাচ্ছে কোলে করে। তার বয়স হবে 7 বছর। কেন 7 বছর? সে কার সাথে জানি কথা বলছে, আজকেই নাকি তার 7 বছর বয়স পূর্ণ হবে। তাকে বেনারসি শাড়ি পরানোর কথাও কে জানি বলছে, এবং বলছে যে কিভাবে খুব দ্রুত সে কাজ করা যায়। আবার তাকে পাশ থেকেই কে জানি বলছিল, ওই মানুষ কিন্তু তোকে দেখতে পায়, ওই মানুষ কিন্তু তোর কাজে বাধা দিবে, ওই মানুষ কিন্তু যেই কোনো সময় এখানে এসে হাজির হতে পারে। তখন সেই সাউথ ইন্ডিয়ান টাইপের লোকটা তাকে বলেছিল, ও যদি কাছে আসে তাহলে ওর ঘাড় মুটকে দিও, এমন একটা কথা। তখন তার স্বপ্নটা আবার ভাঙে। স্বপ্ন ভাঙার পরে সে যখন উঠে বসল, অন্ধকার হয়ে গিয়েছে এটা আন্দাজ করতে পারল। হুট করেই তা কেন জানি মনে হল যে তার পাশে কেউ। তার নজর গেল তার সেই দুয়ারের দিকে, যে দুয়ার দিয়ে সে বের হয়, ওইখানে সেই চলন্ত নারী দাঁড়ানো, একজন জিন, অর্ধেক নারী অর্ধেক আগুনের তৈরি জিন। সে সেখানে দাঁড়ানো, তাকে দেখে তিনি ভরকে গিয়েছিলেন। ভরকে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। ভরকে যাওয়ার পরও তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন সে কি চায়। ভরকে গিয়েছিলেন তিনি, কিন্তু সে জিজ্ঞেস করেছিল সে কি চায়। তখন সেই নারী জিন তাকে বলেছিল যে কথাগুলো তিনি শুনতে পান তা ছিল হাওয়াতে ঘটতে থাকা কণ্ঠস্বর থেকে ভেসে আসা কথা। সে নারী তাকে বলেছিল, তুমি এখানে এসছ, তোমাকে ডেকে এনেছি শুধুমাত্র একটা কারণ, হিন্দের এই মাটিতে আগুনের দরজা খুলতে যাচ্ছে, ওই দরজা বন্ধ করো, ওরা যা চায় ওদেরকে তা করতে দিও না, সেই সন্তানকে বাঁচাও, সেই সন্তানকে বাঁচাও, সেই সন্তানকে বাঁচাও যার রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে না, যেই কোনো মূল্যে লড়াই করো, এখানে অন্য কেউ নেই যে লড়াই করতে পারবে, তোমাকে লড়তে হবে, তোমাকে লড়তে হবে, সেই সন্তানকে বাঁচাতে হবে ওই দরজা যাতে আজ খুলতে না পারে। এই দায়িত্ব তোমার কাঁধে, এখন এই দায়িত্ব পালন করো, ব্যাস এটুকুই। তারপরে অদ্ভুত ভাবে সেই অর্ধেক নারী অর্ধেক আগুনের তৈরি সে জিন সেখান থেকে গায়েব হয়ে গেল। সেই জিন সেখান থেকে গায়েব হয়ে যাওয়ার সময় সে প্রশ্ন করেছিল তাকে কাঁপতে কাঁপতে, কিন্তু সে প্রশ্ন করার আগেই তো সে চলে গেল। তার প্রশ্নটা বৃথা ছিল, যে প্রশ্নটা ছিল সে কিভাবে তাকে থামাবে, আর কিসের বিরুদ্ধে সে লড়ছে, এর উত্তর তার কাছে নেই। কে দিবে তাকে এই উত্তর? কেউ কি রয়েছে? কেউ কিন্তু নেই, কেউ নেই যে তাকে উত্তর দিবে। এমন একটা অবস্থা যে অবস্থায় তিনি উত্তরহীন, কোথায় কোন ভাবে কিভাবে আগাবেন। তবু যখন বাইরে বের হলেন, আকাশের এক পাশে একটু আলো, মানে চাঁদ এই মুহূর্তে ডুবে যাওয়ার ঘন্টাখানেক সময় বাকি। এই অবস্থাতে তিনি হেঁটে সেই জায়গার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিলেন। হাঁটছেন তিনি, হাঁটছেন, কিন্তু তার ভেতরটা কেমন জানি ধুকধুক করছে, কারণ অজানার একটা ভয় রয়েছে আমাদের ভেতরে, অজানা আমাদেরকে মারাত্মকভাবে ভীত করে তোলে। তিনি এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, পায়ের পাতার নিচে শব্দ হয়, সে শব্দ কমানোর চেষ্টা করছেন তিনি, এবং পৌঁছে গিয়েছেন সেই জায়গাতে। অবাক হয়ে গেলেন তিনি একটা ভয়ঙ্কর ব্যাপার দেখে, এই সেই জায়গা যে জায়গায় তিনি বারবার এসছেন। তার মনে হচ্ছিল, মানে একবার সন্দেহ যাচ্ছিল, কিন্তু প্রত্যেকবারই তার কথা কেন জানি মনে হচ্ছিল মনে হয় না এই জায়গাটা, কিন্তু এটা সেই জায়গাতেই, সেই জায়গাতে সে ক্রিয়া সে করতে যাচ্ছে। প্রমাণ কি? এই আলো আধারের ভেতরে তিনি দেখতে পান ছাগলের মাথা, তিনটে মাথা রাখা এবং রক্ত দিয়ে তৈরি করা এক বিশাল চক্র। ওই চক্রে অধিষ্ঠিত হয়ে গেছে যাকে ডাকবে সে, অর্থাৎ কোন দেব বা দেবী। তার যন্ত্র সেই চক্রের ভেতরে তখন বিদ্যমান। ওই আলিম তা বুঝতে পারছেন না, কিন্তু তিনি বুঝতে পারছেন একটা ব্যাপার, মাটিতে যে চক্রগুলো চালু এই মুহূর্তে, তার ভেতরে কোন একটা কিছু অত্যন্ত জীবন্ত কেন জানি কিলবিল করছে, নড়াচড়া করছে। তার শরীর হিম হয়ে গিয়েছিল, হিম হয়ে যাওয়ার কারণে তিনি দৌড় দিলেন সেখান থেকে। একটা শব্দ অবশ্য হয়েছিল, সেই শব্দ তার আতঙ্ককে আরো বাড়িয়ে তুলেছিল। তিনি দৌড় দিয়ে দিয়ে কতদূর পর্যন্ত গিয়েছেন তা তার খেয়াল নেই, কারণ তার দৃষ্টিসীমা কমে এসেছিল, হার্টবিট বেড়ে গিয়েছিল, মুক্ত ব্রেজে তিনি পড়ে গিয়েছিলেন সেইটুকুই তার মনে ছিল। যখন তার হুশ আসে, আকাশ অন্ধকার, অর্থাৎ কতক্ষণ যে তিনি অজ্ঞান ছিলেন তা তিনি নিজেও জানেন না। চাঁদ তাহলে ডুবে গেছে, এখন সে নিকষ অন্ধকারের সময়, এখন তিনি কি করবেন? ঠিক সেই সময় তার পেছনে একটা অদ্ভুতনের শব্দ হয়। সেই নারী জিন সেখানে প্রকট হয়। সেই নারী জিন সেখানে প্রকট হয়ে তাকে বলল, ভয় পেও না, ভয় পেও না, তুমি ওকে থামাতে পারবে, ওরা মাত্রই শুরু করতে যাচ্ছে। সেই শিশু সন্তানকে বাঁচাও, সেই শিশু সন্তানকে তুমি বাঁচাও। আবারও সে গায়েব হয়ে গেল, এবং গায়েব হয়ে যাওয়ার পূর্বে সে কিন্তু একটা ইশারা দিল তাকে। আমরা যেভাবে হাত উঁচিয়ে ডাইরেকশন দেখাই কাউকে, ওরকম ডাইরেকশন, এবং তার স্বপ্নেও কিন্তু সে বারবার ঠিক এই রূপেই তাকে দেখেছিল, এবং এই রূপেই সে তাকে বারবার দেখেছে ডাইরেকশন দিতে। কিভাবে জানি তেজাবুয়ের মতো পুরো স্বপ্ন তার কাছে সত্য মনে হল। এবার সে উঠে বসল, উঠে বসল, উঠে বসল, এবং সে নিজের হাত তুলে তখন রবের কাছে দোয়া করল, হ্যাঁ রব, আমি জানি না আমি কিসের সামনে, কেবল আপনি জানেন, নাতেই সবকিছুর মালিক। আমি তো জানি না আমি কি করতে পারি, তাও আমি জানি না, কিন্তু আমি যাব, যা হয় হবে, আপনি সহায় হন, আপনি রক্ষা করুন, আপনি সাহায্য করুন। আপনার সাহায্য ব্যতীত কেউ কখনো কোনো যুদ্ধে জিততে পারে না, আর আমি এখন পর্যন্ত জানি না আমি এখানে কি করছি, আমার উদ্দেশ্য কি, কিন্তু আপনি সবকিছু জানেন। আমার উদ্দেশ্যকে আমার চোখের সামনে প্রকট করে দিয়ে আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন রব। কিন্তু তিনি যখন এই দোয়াটা করছেন, তার আশপাশে তিনি এক অদ্ভুত জানোয়ারের শব্দ শুনতে পান, যেন হাওয়া বাতাসে উঠতে থাকা জানোয়ার একটু শব্দ করল, হয় নিঃশ্বাস নেওয়ার অথবা একটু গর্জন দেওয়ার। সে দোয়া যখন তিনি শেষ করতে যাচ্ছেন সেই সময় তিনি কাঁপছিলেন, কারণ হাওয়া বাতাস থেকে কিন্তু সত্যিকার অর্থেই এক ধরনের গর্জন ভেসে আসছিল, যে গর্জন তার হৃদয়কে কাঁপিয়ে দিচ্ছিল তার পুরো শরীরকে। কাঁপতে থাকা অবস্থা তিনি যখন উঠে দাঁড়ান, তিনি দেখতে পান তার চোখের সামনে ধোঁয়ার একটা আকৃতি, কিছুটা দূরে চারপাশ থেকে চলে আসা ধোঁয়াগুলোকে বাঁকিয়ে সেই আকৃতি তৈরি, এবং সেই আকৃতি তাকে বলল, আলেম, তুই আমার কাছে বাধা দিস না, তুই যেখানে আছিস সেইখানেই থাক। এই পর্যায়ে আলিম সাহেবের ভেতর একটু সাহস এলো, তিনি বিশ্বাস করলেন আল্লাহর ইচ্ছাতেই তো সব হয়। অন্তরের এই বিশ্বাসে তিনি এইটুকু বুঝে নিলেন, এটা আল্লাহর ইচ্ছা, তিনি তার কাছে সাহায্য চেয়েছেন না উদ্দেশ্য প্রকট করিয়ে দেওয়ার জন্য। এই যেহেতু শয়তান সামনে এসছে, অর্থাৎ উদ্দেশ্য আল্লাহ প্রকট করিয়ে দিয়েছেন, তাহলে এরপরের কাজ তার। তিনি সেই শয়তানের উদ্দেশ্যে বললেন, তুমি ধরা খেয়ে গিয়েছিস, তো সমস্ত শয়তানি তো সমস্ত কুকীর্তি একদম শেষ করে ফেলবো আজকে আমি। কথা বলতে বলতে তিনি এক অদ্ভুত টান অনুভব করলেন একটা নির্দিষ্ট দিকের দিকে, সেই অদ্ভুত টানটার সাথে একটা হালকা শব্দ ভেসে এসেছিল তার দিকে, আসো, এরকম। অর্থাৎ ওই নারী জিন তাকে কোনো না কোনো দিক দিয়ে ওই দিকেই টানছিল। সে যখন সেদিকে চলতে শুরু করলো, পেছন দিক থেকে সেই জিন তাকে বলে উঠল, তুমি সফল হবে না, তোমাকে সফল হতে দেব না। আলিম সাহেব তখন পেছনের দিকে তা না তাকিয়ে তাকে বলল, তুই যা করতে পারিস কর জিন, আমি তোকে ভয় পাই না। এই কথা বলেই তিনি শুরু করলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উনি এক একটা কদম দিচ্ছেন, বারবার বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এক একটা জোর কদম দিচ্ছেন তিনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোর কদম থেকে সেই জোর কদম তখন দৌড়ের মতো অবস্থায় পৌঁছে গেছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এমন একটা জায়গার কাছে এসে পৌঁছে গেলেন যে জায়গাটাকে তিনি দেখে বুঝতে পারলেন যে এখন যদি আমি বাম দিকে ঘুরি, অল্প কিছুটা এলাকা পার হওয়ার পরেই আমি সেই জায়গায় যেয়ে পৌঁছে যাব। ওই সময় তার মনে হলো যে তার একটা হাতিয়ারের দরকার, কিন্তু ঠিক সেই সময় সেই ধোঁয়া পেঁচানো জিন তার সামনে প্রকট হয়, প্রকট হয়েই তার উপর একটা হামলা করতে এগিয়ে আসে সে। কিন্তু যেই মুহূর্তে আলিম সাহেব দেখতে পেলেন যে সে জিন তাকে হামলা করার উদ্দেশ্যে তার উপরে হামলে পড়েছে, তিনি তখন উযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুধুমাত্র তার হাতকে থাবার মতো করে ছুঁড়ে মেরেছিলেন। তার হাত ভেদ করে সেই জিন সরে গিয়েছিল, সে সরে গিয়ে দূরে দাঁড়িয়ে রইল। তখন সে আবার প্রকট হল, সে জিন আবার তার উপরে হামলা করলো, তিনি আবার থাবা মারলেন উযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিন এইবারও তার হাতকে গলিয়ে সরে গেল। জিন দুই দুবার হামলা করার পরে যখন বুঝতে পারল আলিমের উপরে সে কোনোভাবে হামলা করতে পারবে না, সেই সময় সে কিঞ্চিত ধারণা করতে পারল তার এই মুহূর্তে সেখানে পৌঁছানো দরকার যেখানে তার আসল ক্রিয়া চলছে, যে ক্রিয়াটা চলার পুরো ব্যাপারকে সে নিজে নিয়ন্ত্রণ করছে যাতে বাধা না দিতে পারে। সে জিন তখন সেখান থেকে সরে যায় এবং আলিম সাহেব অদ্ভুত ভাবে সেই মনোভাবনাটা বুঝতে পারলেন সেই দিনের। তিনি আশপাশে তাকালেন, অন্ধকার তো, কিন্তু বুঝতে পারছেন না তার সামনে একটা গাছ, যে গাছের ডাল একদম মোটা তার হাতের মধ্যে একদম বসে যাবে। সেই গাছের ডাল তিনি বহু কষ্ট করে ভাঙলেন, বহু কষ্ট করে সেই গাছের ডাল ভাঙার পরে তিনি সেই ডাল হাতে নিয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ছুটলেন। তিনি ছুটছেন সেই দিকে যেদিকে তিনি দেখেছিলেন দরজা খোলার মতো জায়গা, এবং সেখান থেকে না যত আচ্ছা যাচ্ছেন তিনি তত তিনি শুনতে পাচ্ছেন মন্ত্র পড়ার শব্দ। অদ্ভুত ভাবে কে জানি মন্ত্র পড়ে, কে জানি মন্ত্র পড়ছে অদ্ভুত ভাবে, যেই মন্ত্র পড়ার শব্দ তিনি যত কাছে যাচ্ছেন তত তিনি পাচ্ছেন। এরপর যখন তিনি পৌঁছে গেলেন তিনি দেখতে পান ওই হাঁপানো অবস্থায় একটা হাড়িকাঠ, একটা হাড়িকাঠ, যে হাড়িকাঠ ওইখানে ছিল না ওই সময়, যে সময় তিনি সেই চক্রকে দেখেছিলেন, ওই চক্রের একটা স্থানে একটা ছেলে বসা যাকে বেনারসি শাড়ি পরানো, তার কপালে টিপ পর্যন্ত দেওয়া। অদ্ভুত লাগছে সেই ছেলেকে দেখে, যেন মনে হচ্ছে সে নিজের হুশে নেই, এবং তাকে কেন্দ্র করে ঘুরছিল সেই সাউথ ইন্ডিয়ান ব্যক্তি। তার হাতে ছিল একটা কলস, সে কলস থেকে সে কি জানি ফেলছিল তরলের মতো, সম্ভবত তা পানি হতে পারে। ওই সাউথ ইন্ডিয়ান ব্যক্তি তাকে দেখল, দুইজন দুইজনের দিকে তাকিয়ে রয়েছে। সেই সাউথ ইন্ডিয়ান ব্যক্তির চেহারাটা যেন বিভৎস হয়ে উঠল, কুৎসিত ভাবে সে জিজ্ঞেস করল বাঙালি? তারপরে তিনি আর বাকিটুকু বুঝতে পারলেন না। সে তাকে শাসাচ্ছে কারণ তিনি সে ভাষা সম্পর্কে অবগত না, এমনকি সে সাউথ ইন্ডিয়ান ব্যক্তিও আলিমের ভাষা সম্পর্কে অবগত না। সে এমনভাবে শাসাচ্ছে যাহা তার আচার আচরণ দেখলে বোঝা যায় যে তার এই কাজ হয়তো বাধা দিচ্ছে এবং সে এটা সহ্য করবে না কোনো মতেই। আলিম যখন এগিয়ে গেল সেই সাউথ ইন্ডিয়ান ব্যক্তির খুব কাছাকাছি, সেই চক্রের খুব কাছাকাছি, তখন সাউথ ইন্ডিয়ান ব্যক্তি তাকে হাত দিয়ে ইশারা দিল থামার, তিনি থামলেন। এরপরে এমনভাবে ইশারা দিলেন পেছনের দিকে তাকাতে, পেছনের দিকে তিনি তাকালেন। পেছনের দিকে সেই লম্বা লিকলিগে তৈলাক্ত শরীরে টাক মাথার সেই লাল কাপড় একটুকরো লাল দড়ির মতো কোমরে পেঁচানো, যে কোমরে সেই দড়ির সাথে বেঁধে রাখা ঝুনঝুনি, সে পিশাচ সেইখানে দাঁড়ানো। সেই পিশাচকে দেখে তিনি ভরকে গেলেন। সেই পিশাচ তার সামনে, যে পিশাচকে তিনি দেখেছেন স্বপ্নে, ওই কাছ বেয়ে গিয়ে সেই পাখির দুইটা পাশাকে সে নামিয়ে নিজে কিলে ফেলেছিল নিজের মুখে পড়ে। ওই পিশাচ তার দিকে তাকিয়ে রয়েছে মানুষের মতো, কিন্তু অদ্ভুত, মানুষের মতোই সব কিন্তু তারপরও অদ্ভুত, হাত পা সবকিছু কেমন জানি অদ্ভুত। কাঁপছেন তিনি ভয়ে, কাঁপতে থাকা অবস্থায় সেই লাঠিটা কোন মতে তিনি ধরেছেন, কিন্তু সেই লাঠিটা মারার মতো ভঙ্গিতে নিতে পারছেন না তিনি, সেই শক্তিটা তিনি পাচ্ছেন না। চাক্ষুষ ভাবে যখন সেই পিশাচকে নিজের চোখের সামনে দেখলেন, সেই সাউথ ইন্ডিয়ান ব্যক্তি সে আবারও সেই গোল চক্করে দেওয়ার কাজ শুরু করেছেন। তিনি কিছু করতে পারছেন না, একটা চক্কর দিয়ে ফেলেছে আর তার নজর একদম সেই পিশাচের দিকে। তিনি দেখতে পাচ্ছেন সেই সাউথ ইন্ডিয়ান ব্যক্তি সে গোল চক্করে সে চক্রকে ঘুরছে ঘুরছে, এক চক্কর দুই চক্কর প্রায় দেওয়ার পথে শেষের দিকে সে, অথচ সে পিশাচের দিকে তার নজর নড়ে না। তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে পিশাচের আয়তন বড় হচ্ছে, ওর মাথা ধীরে ধীরে এতখানি বড় হচ্ছে যেন চার থেকে পাঁচটা হাতির মাথার সমান। আর অদ্ভুত ধরনের বাজনা বাজছে, যে অদ্ভুত ধরনের বাজনা শোনার পরে আরো কেমন জানে গা ঘিন ঘিন করছে তার। সে আলেন কোনো মতে নিজের শক্তিকে সঞ্চয় করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি পারছিলেন না, তিনি হিম অনুভব করছিলেন, কারণ প্রচন্ড আতঙ্ক যখন নিজের চোখের সামনে এমন কাউকে কেউ যদি দেখে যে মানুষই না, আমরা বাঘ দেখলেও তো ভয় পেয়ে যাবো, সে সাক্ষাৎ সুপারন্যাচারাল এন্টিটি পিশাচ। তিনি সাহস করেও সেই গাছের ডাল হাতে উঠাতে পারছেন না, আঘাত করবেন। ঠিক ওই সময় কিছুটা সাহস অনুভব করে প্রথমবারের মতো বললেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলার মাত্রই তার শরীর থেকে একটা ভার নেমে গেল, যেই মুহূর্তে তিনি অনুভব করলেন তার শরীর থেকে একটা ভার নেমে গেল, তিনি সাথে সাথে সেই লাঠিটা হাতে নিয়ে আঘাত করতে গেলেন সেই পিশাচকে। সেই পিশাচ ভেদ করে গেল সেই লাঠিটা, তিনি আরো কয়েকবার আঘাত হানলেন, সেই পিশাচ ভেদ করে চলে গেল সেই লাঠি। কি করবেন তিনি না বুঝতে পেরে তিনি আরো একবার যখন সেই লাঠি চালানের, এবার তিনি শুধু বলতে পেরেছিলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এবং সেই লাঠিটা এবার একেবারে সরাসরি আঘাত হানে সেই পিশাচের গায়ে। সেই পিশাচ সেই আঘাতের নিচে পড়ে যায়। যে মুহূর্তে তিনি বুঝতে পারলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলার সাথে সাথে তিনি পেরেছেন ওই পিশাচকে আঘাত করতে, তখন তিনি বুঝতে পারলেন যে এটাই তার শক্তি। আর ঠিক সেই মুহূর্তে সেই তান্ত্রিক, সেই সাউথ ইন্ডিয়ান ব্যক্তি হতচকিত হয়ে পড়ে, কারণ তার একটা চক্কর দেওয়া এখনো বাকি তার চক্র সম্পূর্ণ করার জন্য, এবং সে ওই একটা চক্কর দিতে পারলেই তার চোখের সামনে এসে হাজির হবে এমন কেউ যা সাধনা সে করছে। ওই পিশাচ উপরে উঠে এক অদ্ভুত ভঙ্গিতে তার দিকে এমন ভাবে এগিয়ে এলো যেন তার পা অনেক বড় হয়ে গিয়েছিল, কিন্তু দেহের বাকি অংশ ছোটই ছিল। খুব অদ্ভুত ভাবে সেই হামলাকে তিনি পাশ কাটিয়ে লাঠিতে আবার আঘাত করলেন সেই পিশাচের গায়ে। এবার সেই লাঠির আঘাতটা পিশাচের ঘাড় বরাবর যে পড়ল, সে পিশাচ থমকে নিচের দিকে পড়ল আর উঠল না। যেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে সে পিশাচ কাবু হয়ে গেছে, কিন্তু ততক্ষণে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। সেই সাউথ ইন্ডিয়ান ব্যক্তি জিতে গেছেন, তিনি পুরো চক্র কমপ্লিট করতে সক্ষম হয়েছেন। সে তার হাতে যে মাটির পাত্র ছিল যেটা থেকে সে পানি ফেলছিল, সেই মাটির পাত্র সে ভেঙে ফেলে, ভেঙে ফেলে, এবং সে উল্লসিত অবস্থায় তার সাথে কথা বলছিল। কি কথা দিল তা বুঝতে পারছেন না। এদিকে ওই সাত বছর বয়সী সন্তানটা যাকে বেনারসি শাড়ি পরানো, সে কাঁপছে, সে কাঁপছে। তখন সে যখন কাঁপছে, ঠিক সেই সময়ে সেই আলেম দেখতে পান সেই চক্র কিভাবে জানি প্রজ্বলিত হচ্ছে নিজে নিজে, এবং চক্রের একটা অংশ, একটা লম্বা গেট, মাটির উপরে একটা লম্বা গেট, এবং সেই গেটের সামনে একটা ফাঁকা জায়গায় ওই সময় তার চোখের সামনেই যেই আগুন রয়েছে, সেই আগুনের দ্বারা, সেই আগুনের আলোতে তিনি দেখতে পান মাটিতে যেই দরজা আঁকা, সেই দরজার সামনে রাখা ঘরে কিচ্ছু ছিল না, কিন্তু তখন একটা পায়ের ছাপ। তার চোখের সামনেই দ্বিতীয় পায়ের ছাপ প্রকট হয়, অর্থাৎ দরজা দিয়ে কে জানি বের হয়েছে। পরবর্তী কদম সেই শিশু সন্তানের দিকে, যখন তার মন বলে উঠল এখনই যে সেই শিশু সন্তানকে বাঁচাও, তখন তিনি ঝাঁপ দিয়ে পড়লেন সেই চক্রের উপরে। ওই চক্র জীবিত না মৃত সেটা আলিমের জানার কথা নয়, আলিম শুধু এইটুকু জানে অজানা অদৃশ্য কেউ যে এগিয়ে আসছে বাচ্চাটার দিকে, বাচ্চাটার কাছে গেলে সে তাকে বাচ্চাটাকে মেরেও ফেলতে পারে, বড় ক্ষতিও করে ফেলতে পারে, অথচ বাচ্চাটা নিজে হুশে নেই। তখন তিনি যে বাচ্চাটাকে ধরে চিৎকার করে বলছিলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেই মুহূর্তে তিনি বাচ্চাটাকে ধরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে শুরু করেছেন, সেই সময় থেকে বাচ্চাটা মারাত্মক রকমের জোর খাটিয়ে সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিল। মারাত্মক ভাবে সে জোর খাটাচ্ছিল, আশপাশে প্রচন্ড বাতাস, কোথা থেকে যেন ধুলো পর্যন্ত সেই বাতাসে উড়ে আসছিল। আর এক গগনবিদারী শব্দ, এক গগনবিদারী শব্দ, যে শব্দ কোনো মানুষের হতে পারে না। তাকে বলে এমন একজনের দ্বারা সম্ভব যে মানুষই না। ওই গগনবিদারী শব্দ চারপাশে যখন হচ্ছে, সেই গগনবিদারী শব্দের মাঝখানে সে তখনও চিৎকার করে বলছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই বাচ্চা যেন ওইখান থেকে পালাতে চাচ্ছে, ওই বাচ্চার গায়ে এত শক্তি যে সেই শক্তি দিয়ে সে তিন কদম সামনের দিকে পর্যন্ত চলে গিয়েছিল। সেই আলিমকে জড়িয়ে ধরে একটা সাত বছরের সন্তান, যার মাত্রই সাত বছর পূর্ণ হল, তিনি প্রচন্ড জোর খাটাচ্ছেন, তার চোখের সামনে এক হাত দূরত্বে শেষ পায়ের ছাপটা পড়ল, যে পায়ের ছাপটা যেন মনে হলো কোনো সিঁদুরের উপরে পা রাখার পরে সে পায়ের ছাপ সেখানে পড়েছে। এখন যদি সে হাত বাড়িয়ে দেয় তাহলে সে সেই শিশু সন্তানকে ধরে ফেলতে পারবে। তিনি সাথে সাথে কি বুঝে যেন সেই শিশু সন্তানকে ঘুরিয়ে নিজের দিকে নিয়ে নেন, তার দৃশ্যপট সবকিছু বদলে যেতে যায়। সে শিশু শুধুমাত্র একজনকেই যাতে দেখতে পায়, তা হচ্ছে সেই আলিম। তাকে জড়িয়ে ধরলো আলিম, যাতে সে কোনো কিছু দেখতে না পায়, সাথে সে কোনো কিছু শুনতে না পায়। সে আলিম তাকে জড়িয়ে ধরলো এবং সে নিজের যান বাঁচানোর জন্য সে চিৎকার করে বলছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর চারপাশে অদ্ভুত শব্দ, অদ্ভুত শব্দ, বাকি আর কিচ্ছু তার মনে নেই, বাকি আর কিচ্ছু তার মনে নেই, শুধু তার এইটুকু মনে আছে প্রচন্ড শব্দ, জানোয়ারের কণ্ঠস্বর, আর একটুখানি কম্পন, মাটিতে ভারী কোনো কিছুর কম্পন। যখন তার চোখটা খুললেন তিনি নিজেই, ওই শিশু সন্তান তার কোলে বেহুশ, আর রাত পার হয়ে দিন চলে এসছে। ওই শিশু সন্তানকে হুশে এনে তিনি নিয়ে গেলেন গ্রামের খুব কাছে, একটা গৃহস্থ ঘরের কাছাকাছি তাকে রেখে সেই গ্রাম তিনি ত্যাগ করলেন খুব দ্রুত বেগে। যেই রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তায় তিনি ফিরে গেলেন, কারণ তিনি আর এখানে এক মুহূর্তের জন্য থাকবেন না। সেই সাউথ ইন্ডিয়ান ব্যক্তির ব্যাপারও তিনি জানেন না, আর তিনি জানেন না তারা কে এখানে কি করছিল। তিনি এসেছিলেন, তিনি এখন আর কোনো কিছুর পরোয়া করেন না, তিনি আর কোনো কিছুর মুখোমুখি হতে চান না, তিনি এখন এখান থেকে শুধুমাত্র পালাতে চান। তাকে এখন এখান থেকে পালাতে হবে, তিনি পালাচ্ছেন, পেছনের দিকে ঘুরেও তাকাচ্ছেন না, পালাচ্ছেন তিনি। কিন্তু একবার তিনি পেছনের দিকে তাকিয়েছিলেন, ওইবার তার কেন জানি মনে হলো তিনি দেখতে পেয়েছিলেন সেই অর্ধেক নারী আর অর্ধেক আগুনের তৈরি সিজদিন, সে ওই গ্রামের সীমানায় দাঁড়ানো। যখন গ্রামের সীমানায় সে দাঁড়ানো, ওই সময় তিনি আবিষ্কার করলেন, আরে এই গ্রাম তো সিল করে দেওয়া ছিল, আমি তো এখন গ্রামের সীমানার বাইরে, তার মানে সিল তাহলে ভেঙে গেছে। তারপরও তিনি সেই আলেম, তিনি ছুটেছেন, ওই গ্রামের সীমা তিনি ত্যাগ করেছেন, আর হিন্দার মাটিতে আগুনের দরজা সেদিন খুলেনি, খোলার পথে ছিল কিন্তু খুলেনি, খোলার বন্ধ, সমস্ত কিছু তাল্লার হাতে, মানুষ আজ কেবল শিলা। ঘটনাটা তো শেষ, এবং বলতে হবে যে ঘটনাটা অদ্ভুত। মানে আমরা তো অনেক ধরনের ঘটনা শেয়ার করি, আর টিপিক্যালি বিভিন্ন ধরনের ঘটনা বিভিন্ন রকমের হয়, কিন্তু এই ঘটনাটা একটু ভিন্ন, কারণ এই ঘটনার বেসটাই হচ্ছে স্বপ্নের উপরে। এই যে আলিম, যার আসল নাম আমরা এই মুহূর্তে এখন পর্যন্ত জানি না, মানে এই হালিমের এই ঘটনা আমি শুনেছি যে শোনা মাত্রই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, শুনেছি অল্প কদিন আগে আর কি। এই আলিমের এই ঘটনাটা, এটা এটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের অনেক আগের ঘটনা, এবং ওই সময় বর্ডার কিভাবে তারা পার হয়েছেন সেই ব্যাপারে আসলে জানা খুব কঠিন। বর্ডার মানুষজন পার হতে পারতো, এটা কঠিন ছিল না অত বেশি, যেইভাবে বর্ডার গুলো পার করা যায় আর কি, এখনো তো মনে মানে তখন সেটা সম্ভব ছিল। কিন্তু দেখুন তিনি বর্ডার পার হয়েছেন কিভাবে, কোন কারণে, একটা স্বপ্ন। তিনি ওই যে নদীতে উজু করছিলেন, নদীর পতর জায়গায় একটা জায়গায় উজু করছিলেন, তারপরে তিনি মসজিদ পেয়ে গেলেন, স্বপ্ন দেখলেন, এবং সেই স্বপ্ন তাকে রাস্তাও দেখাতে লাগলো, যেটা দেজাভুয়ের মতো সত্য হতে লাগলো। আমরা অনেক সময় দেজাভু দেখি না, মনে হয় যে এই মোমেন্ট আমরা পার করে এসেছি, বা এই মোমেন্ট আমি আগে একবার দেখেছি, লাগে না এরকম। তিনি কিন্তু ওই দেজাভুর মতো একটা পার্ট তিনি পার করে আসছেন, তিনি কিন্তু স্বপ্নের মাধ্যমে জায়গাটা পেয়েছেন, তাকে কিন্তু রাস্তা দেখানো হচ্ছিল। তিনি কিন্তু সেই রাস্তা দেখতে দেখতে ওই রাস্তা ফলো করতে করতে কিন্তু তিনি পৌঁছে গেছেন। কোথায়, কত দূরে তিনি যে পৌঁছে গেছেন সেটা কি মানে আমরা কি আন্দাজ করতে পারবো? লোকটার জার্নি সেই পর্যন্ত যেয়ে পৌঁছালো, তারপরে আমরা দেখতে পেলাম শুনলাম আর কি ঘটনা ধাপে 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 কি কি হলো। এখন ওই অংশে আসি, যখন তিনি প্রথমবার রিয়েলাইজ করলেন মানে যে ঘরটায় তাকে থাকতে দেওয়া হয়েছিল, ওই ঘরটায় থাকার আগে বা পরে একটা সময় তিনি কিন্তু স্বপ্নে দেখেছেন কোন ব্যক্তি, ওই যে সাউথ ইন্ডিয়ান ব্যক্তি, যে কিন্তু তার প্রেজেন্স নিয়ে প্রচন্ড অখুশি ছিল। এটা কিন্তু তাকে ড্রিমে দেখানো হচ্ছে, মানে স্বপ্নে অখুশি ছিল সেই ব্যক্তি, যে আসলে শেষের দিকে নাটক করবে এটা তো এখন এখন একদম ক্লিয়ার, তখন তো ক্লিয়ার না। আবার যেই জায়গায় তিনি থাকতেন জায়গাটা কিরকম অড না, মানে তিনি দাঁড়াতে পারছেন না, তাকে নুয়ে ঢুকতে হতো, নুয়ে বের হতে হতো। তখন কিন্তু আবার ওই যে ঘটনার ভিতরে দেখলাম যে তিনি রিয়ালাইজ করলেন এখানে কোনো কিছু একটা ভুল হচ্ছে। ওই একটা গল্প আছে না, যে গল্পে আর কি শোনা যায় যে মানে ইবলিশকে আদম আলী ওয়াসাল্লামকে সেজদা দেওয়ার জন্য অনেক রকমের পায়তারা নাকি করা হয়েছিল, এটা আসলে বিশ্বাসযোগ্য না, কিন্তু ওইটা একটা গল্পই। তো ওই গল্পে আর কি ওরকম একটা ছিল যে একটা ঘর তৈরি করা হয়েছিল বা কোনো কিছু, কোনো স্ট্রাকচার যেখানে স্বাভাবিকভাবে আমরা তো নিয়েই ঢুকবো। এখন ইবলিশ নাকি পা দিয়েছিল আগে, এখন জিনের যে পা আছে কি নাই এটা তো আসলে বলা টাফ, তাই না? যেটাকে এই জন্য আমি গল্পই বলি, আর আল্লাহর হুকুমের পর আর কোনো পরীক্ষার কোনো প্রশ্নই আসে না। তো এগুলো আসলে গল্প, কিন্তু সেই গল্পে কিন্তু তিনি রিয়ালাইজ করলেন, তিনি নুয়ে ঢুকতেছেন কেন, নুয়ে বেরোইতেছেন কেন, সোজা হয়ে বেরোতে পারতেছেন না, তো দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার থাকে। তো তিনি বের হইলেন কিভাবে, পা দিয়ে। তো তিনি যখন পা দিয়ে বের হয়েছেন কোনো একটা কারণে, তিনি মনে হয় সম্ভবত ফ্লোরে শুয়ে পড়ছিলেন। তো শুয়ে পড়ার পরে ওই যে আমাদের নাক বরাবর যে ভিউটা হয় না, ওই যে কৌণিক ভিউ, সম্ভবত এটা হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মনে হয় 45 ডিগ্রি যদি আমার ভুল না হয়, 360 ডিগ্রি গোল, আর একপাশে 180, তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলই হবে, 90 না 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু তার নজরে আসলো ওই রাতের বেলা কেমন যেন পাখির বাসার মতো কিছু। তারপরে কিন্তু পুরো ব্যাপারটা নজর চলে আসছে তার, তো তিনি পাখির বাসা তো দেখলেনই। এখন আবার ড্রিমের ভিতরে তিনি দেখলেন যে যখন তিনি পাখির বাসা দেখে ফেলেছেন, যে পাখির বাসা দেখতে একটা চোখের মতো, মানে তার উপরে নজরদারি করার জন্য কোনো না কোনো কিছু সেখানে রাখা হয়েছিল, সেটাকে নিয়ে গেল। কে নিয়ে গেল? এরা হচ্ছে পিশাচ, পিশাচ না পিশাচ, এরা অনেকটা এরকমই হয় যেমনটা তিনি বর্ণনা দিয়েছিলেন, তেলতেলায় লম্বা আর মাথায় চুল থাকে না, গায়ে কোনো কাপড় থাকে না। তার মানে আবার কাপড় থাকে না বলতে যে কোনো মানে অঙ্গ দেখবেন, মানে লিঙ্গ যেটা পুরুষ বা নারী হয় এরকম কোনো স্ট্রাকচার থাকে না কোমরে, শুধু তিনি দেখেছেন যে লাল একটা সুতোর মতো কোনো কিছু বাঁধা যেটার ভিতরে ঝুনঝুনি আছে, অর্থাৎ এটা হচ্ছে ওর বেশভূষা। ওইটাকে তিনি দেখেছেন যে গাছের উপরে উঠে এই আগের বাসা নামাতে, অর্থাৎ যে নজর রেখেছিল আলেমের উপরে সে কে? ওই সেই সাউথ ইন্ডিয়ান ব্যক্তি, কারণ তিনি অফিসে ছিলেন, সেটা কিন্তু ড্রিমে দেখানো হয়েছিল তাকে। তো সাউথ ইন্ডিয়ান ব্যক্তিও তো বুঝতে পারছিল যে কোন না কোনো কেউ এখানে তেমনি আসার কথা না, তার উপরে একজন বাঙালি যে এখানকার লোক কিনা। এখন সাউথ ইন্ডিয়ানও তো ওদেরকে আর বোঝাতে পারেনি অত বেশি, বেশি বাড়াবাড়ি করলো তো মানুষ অন্যরকম ভাবে মনে করে অনেক কিছু। এই জন্য তো সে নজরে রেখেছিল, নজরে রাখার পরে ধরা পড়ে কিন্তু সে তার এই পিশাচকে এখান থেকে সরিয়ে নেয়। পিশাচ কেন? তান্ত্রিকদের পিশাচ লাগে কেন? পিশাচ আর পিচাসের মধ্যে তফাৎ আছে। পিচাসের কথা তো আমি আপনাদেরকে বলি হরামেশা। পিশাচ হচ্ছে সেই রকম যেমন যে কালামানিক, আপনারা যদি মায়া শুনে থাকেন তাহলে বগা মাছের কালামানিক ঘটনাটা শুনেছেন, কালামানিকদের মতো। এরা ইন্টেলিজেন্ট হয়, এরা হেভি পাওয়ারফুল হয়, কিন্তু এরা উড়তে পারে না, ওরা হাই স্পিডে ট্রাভেল করতে পারে না। মানুষ যদি দৌড় দিয়ে যতদূর যেতে পারবে, ওরা এরকম ক্যাপাসিটি রাখে, মানুষের মতোই হালকা একটু সুপার হিউম্যান ক্যাপাসিটি রাখে, একটু বেশি দৌড়তে পারে, ধুমধাম কাছের মধ্যে উঠে যেতে পারে। মানে বোঝানোর জন্য বললাম আপনাদেরকে। এবং এরাই ম্যাক্সিমাম কর্মগুলো করে, যে এই ধরনের তান্ত্রিকদের এরকম পিশাচের দরকার পড়ে। তো পিশাচও সেখানে ছিল। এখন সেই অর্ধেক নারী আর অর্ধেক আগুনের তৈরি সে জিন, সে কিন্তু বারবার চাচ্ছিল যে এইখানে যেতে ওই ব্যক্তি যাতে কোনো কিছু না করতে পারে। এই জন্যই তো এক অদ্ভুত কারণে, যে কারণে কোনো ব্যাখ্যা নাই, ওই স্বপ্ন তিনি দেখতে শুরু করেছিলেন আলিম সাহেব, তারপরে এই পর্যন্ত তিনি এসে পৌঁছালেন। কিন্তু এখানে একটা ব্যাপার, যে ব্যাপারটা আমরা একটু কথা বলি এখন, সেটা হচ্ছে গ্রাম বন্ধ করে দেওয়া বা সিল করে দেওয়া। ওই ওই ব্যক্তিকে দেখা হয়েছে না যে তিনি পুরো গ্রামকে বন্ধ করে দিচ্ছেন বা সিল করে দিচ্ছেন, এটা এমন একটা প্রক্রিয়া যে গ্রামকে তিনি বেঁধে ফেলছেন তা নয়, বন্ধ করছেন তাও নয়। অর্থাৎ কোন লোক, মানে একটা গ্রামে যদি আমরা ঢুকতে যাই, একটা গ্রামে ঢোকার জন্য কতগুলো রাস্তা থাকতে পারে। আবার এমনও তো হয় যে কোনো কোনো গ্রাম রয়েছে যে গ্রামে ঢোকার রাস্তাও একটা, বের হওয়ার রাস্তাও একটা, আবার দুইটাও হতে পারে। তো হয় কি যে সিল করে দেওয়া মানে গ্রাম থেকে কেউ বাইরে যাওয়ার কোনো নিয়ত রাখে না বা উদ্দেশ্য করে না, এটা কিন্তু যেমন তেমন ব্যাপার না। এই যে সে যে মন্ত্র বা সে জাদু বলে যে কাজটা সে করছে, এটা একটা ম্যাসিভ প্রক্রিয়া, ম্যাসিভ জাদু বলতে পারেন, ম্যাসিভ কর্মযজ্ঞ। এই ম্যাসিভ একটা কাজ সে করলো, ম্যাসিভ একটা হিপনোসিস হোক বা জাদুর যেটাই হোক না কেন, সে এটা ছড়িয়ে দিল গ্রামে, যাতে গ্রামের মানুষ এখান থেকে বের হওয়ার ইচ্ছা যাতে পোষণ না করে। অর্থাৎ গ্রামের মানুষ গ্রামের ভেতরে থাকলো। এইবার সে করলো কি, গ্রামে ঢোকার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে সে বাধা প্রদান করলো। কিরকম? সেই কারণে সে তার জাদু ছড়িয়ে দিল, বা আপনি মনে করতে পারেন হিপনোসিস টাইপের কোনো কিছু, বা মানে মাইন্ড রিলেটেড কোনো কিছু, যাতে একজন ব্যক্তি যদি গ্রামে প্রবেশ করতে চায়, তার প্রবেশ করতে মনে যাবে না, সে তার উদ্দেশ্য বদলে যেতে পারে, ঘুরে যেতে পারে, যে কোনো কিছু, কিন্তু সেই গ্রামে ঢুকবে না। ঢোকার মুখে তার উদ্দেশ্য বদলে গেল বা কোনো কারণে কোনো কিছু চেঞ্জ হয়ে গেল, সে তার নিজের রাস্তায় ফেরত চলে গেল। এটা হচ্ছে সে বন্ধ। এবং এই প্রক্রিয়াটা কিন্তু মানে যেমন তেমন প্রক্রিয়া না, এই প্রক্রিয়া আমি নিজেও জানি না। অর্থাৎ এই প্রক্রিয়াগুলো অত সুবিধা না, ভালো না, কুফর। এবং কুফুরের শক্তি অনেক বেশি থাকে, এটা কিন্তু আমরা জানি বেশি, কুফুরের শক্তি অনেক বেশি থাকে। কারণ কুফুর আপনাকে দেখাবে যে আমি অনেক শক্তিশালী, এটা এই জন্যই যাতে আপনি এখানে পা দেন এবং আপনার সবকিছু যাতে ধ্বংস হয়ে যায়। এই লার্জ স্কেলে সে তখন এই পুরো গ্রামকে সে সিল করলো, কারণ সে বুঝতে পারছে যে তার থ্রেট বাড়তে পারে, কারণ সে যে কোনো একটা টাস্ক করতে চাচ্ছে। কোন টাস্ক? সে কোনো কাউকে না কাউকে সে আনতে যাচ্ছে। এই যে কথাটা যে হিন্দার মাটিতে আগুনের দরজা খুলবে, আগুনের দরজা হিন্দার মাটিতে আগুনের দরজা খোলার কথা কেন? ডিকোড করতে গেলে অনেক কথা আসে, তো এইখানে ডিকোড করার আসলে কোনো মান নাই, কারণ ঘটনা ফার্দার কোনো দিকে আগায় নেই। এই কথা ডিকোড করতে গেলে আপনি একশোটা ডিকোড, মানে একশো ভাবে আপনি ডিকোড করতে পারবেন ব্যাপারটাকে, কিন্তু এই কথাকে আমরা ডিকোড না করলাম। আমরা ওই ব্যক্তির মানে পার্সপেক্টিভটা দেখি, পয়েন্ট অফ ভিউটা দেখি। ওই হালিমের, তিনি সেখানে পৌঁছালেন, তিনি দৌড় দিলেন, জ্ঞানও হারালেন, আবার আউজ বিল্লাহ, মানে আমরা তো আর ওই আয়াতগুলো বলতে পারছি না, যেন আমরা আউজ বিল্লাহ মিনে শেতুন বলি ইচ্ছা করে, তিনি আয়াত বলছেন এবং ভয় পাচ্ছেন, হাত পা শিথিল হয়ে আসে, ওই অবস্থাও তিনি মনের জোরে দোয়া করতে পেরেছেন এবং তিনি রিয়ালাইজও করতে পেরেছেন যে আল্লাহ তাকে সাহায্য করছেন। তিনি সেখানে পৌঁছালেন লাঠি হাতে নিয়ে। ওই পিশাচের মুখোমুখি হওয়ার পরে তিনি তো ভয়ে ভরকে গেছেন রীতিমতো, কিন্তু তারপরও লড়তে চেয়েছেন। ওই যে কয়েকবার কিন্তু মিস হয়ে গেল, লাগেনি, কিন্তু ওই সময় লাগলো কেন যখন তিনি দূর দোয়া পড়লেন, দোয়া পড়লেন তখন লাগলো কেন? কারণ তখনই তিনি সেই রুহানি শক্তিটা মানে ম্যানেজ করে ফেলেছেন দোয়ার মাধ্যমে। ওই স্প্লিট সেকেন্ডে মোমেন্টের ভেতরে রুহানি শক্তি ক্যাপচার হয়ে গেল তার ভেতরে, রুহানি শক্তির বল সেই লাঠির ভেতরে ট্রান্সফার হলো, ব্যাস ওই লাঠি এইবার ওই হাওয়ার বস্তুকেও বাড়ির মতো সক্ষম রুহানি লেভেলে। এই জন্যই দুটা বাড়ি খায় ওই পিশাচ, সে বাড়ি খেত না। মানে আপনি যদি বাড়ি মারতে যান ওই বাড়ি ওর গায়ে লাগবে না, কিন্তু যখনই রুহানি ক্যাপাসিটি নিয়ে ওকে বাড়িটা মারবেন তখন বাড়িটা খাবে। কিন্তু আবার ততক্ষণে ওই চক্র পূরণ হয়ে গেছে, ওই ব্যক্তি তো চক্র পূরণ করে দিয়ে ওইখান থেকে সে পালিয়েছিল বোধহয় সম্ভবত, কারণ ঘটনা কিন্তু তার জিকির আর নাই। তো দেখবেন যে বাচ্চাটাকে সম্ভবত বলি টলি দেওয়ার কোনো ব্যাপার ছিল, কারণ তিনি অদৃশ্য পায়ের ছাপ দেখেছেন যেটা তার মাথা ঘুরিয়ে দিয়েছিল পুরোপুরি। মারাত্মক ভাবে ভয় পেয়েছেন, মারাত্মক একটা সিচুয়েশন, চারপাশে নাকি তুফানের মতো অবস্থা ছিল তার, তিনি নাকি চারপাশে খালি তুফানই দেখেছেন। আর তার কাছে মনে হচ্ছিল যে বিকট কেউ তার চোখের সামনে দাঁড়ানো, কিন্তু তিনি নিজের চোখে দেখছেন না কিন্তু মনে হচ্ছে। আর তিনি ওই যে জানোয়ারের মতো শব্দ পাচ্ছিলেন এবং তিনি কিন্তু লড়াই করেছেন বাচ্চাটাকে জড়িয়ে ধরে। রুহানির লড়াই কিন্তু এটা, এটাই হচ্ছে আসল জিনিস। আপনি যখন আল্লাহর নাম নেবেন, যখন আল্লাহ কালামগুলো পড়বেন, এটা আপনাকে রুহানি ব্যাটেলে নামাতে সাহায্য করে এবং এই রুহানি ব্যাটেলেই সে সম্ভবত জিতেছে, কারণ পুরো ঘটনার আউটকাম এখনো জানি না। সম্ভবত তিনি পুরো ব্যাটেলেই জিতে গেছেন এবং এরপরে আর যা হওয়ার তাই, বাচ্চাটাকে তিনি কাছাকাছি রেখে ওই এলাকা থেকে চলে গেছেন। মোটামুটি ঘটনা কিন্তু এরকমই, এবং ব্যাখ্যা যদি দেই, ব্যাখ্যা যে এতক্ষণ যা বললাম তাই, অনেক কিছুর ব্যাখ্যা আসলে পাওয়া যায় না। মানুষের জীবনে অনেক কাজ থাকে যে কাজগুলো কোনো সময় লক্ষ্য থাকে আবার লক্ষ্য থাকে না। এই আলিম সাহেবের এই কাজে কখনো লক্ষ্য ছিল, কখনো লক্ষ্য ছিল না, কিন্তু তিনি তারপরও কিছু ব্যাপারে ভেতরে অদৃশ্যভাবে জড়িয়ে গেছেন। এবং এটা কিভাবে জড়িয়ে যায় মানুষ, এর অনেক ব্যাখ্যা দাঁড় করানো যেতে পারে, কিন্তু সকল ব্যাখ্যা তো সুইটেবল না, আর সব কথার ব্যাখ্যাও করতে নেই। ধরে নিতে হয় যে তারা এই ঘটনার পার্ট, তারা এই ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেই ঘটনা হয়তো তারা পার্ট ছিল, অংশ ছিল, এই জন্য ওইভাবেই পুরো ব্যাপারটা সেট আপ করা। ওই জিন আসলো, তাকে ওইভাবে ডাকলো, সে তাকে ওই পর্যন্ত নিয়ে গেল এবং সেই জিন তাকে বুঝিয়ে দিল, তার সামনে এসে তাকে বুঝিয়ে দিল সব, কিন্তু সেই জিন কিন্তু ডিরেক্টলি ইনভলভ হয়নি। কেন? যেটা আমার মনে হয় যে সে তার ভেতরের ব্যাপারটা জানে যে আলেম কতখানি ক্যাপেবল। আবার এটাও হতে পারে আলেম ক্যাপেবল বাট সেই জিন জানে না কি করতে হবে না করতে হবে, মানে ওই ভয়ঙ্কর যাদের আগমন করতে যাচ্ছে চক্র পূরণ হওয়ার কারণে তাদের বিরুদ্ধে। আবার জানলেও সে আলেমকে কেন ডেকে এনেছে সেটাও আমরা চাই না। বললাম না এগুলোর ব্যাখ্যা দাঁড় করানো চায় অনেক, কিন্তু সব শেষ হয় না, কিন্তু ঘটনা এটাই এখানে শেষ।
আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সে ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদের ঘটনা। সেই ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রামাঞ্চল এবং যিনি ঘটনাটি পাঠিয়েছেন ওনার নিজ মহল্লায় ঘটা সেই ঘটনা। 2021 সালের শেষের দিকে করোনার প্রাদুর্ভাব তখন অনেকটা কমে গিয়েছে এবং উনি যে বাড়িতে থাকেন ওনাদের বাড়ি থেকে তিন চার বাড়ির দূরে বিশাল বড় এরিয়া জুড়ে বেশ কয়েকটা বাড়ি ছিল এবং ওই বাড়িতে যাদের ঘর বাড়ি ছিল তারা প্রত্যেকেই নিজেদের গোষ্ঠীর লোক, অর্থাৎ চাচা ভাতিজা বড় ছোট ভাই এরকম টাইপের তারা নিজেদের মধ্যে আত্মীয় যারা ছিল তারা সকলেই ওই জমিনটা কিনে এক পর্যায়ে কিনে সেটা তারা বালু দিয়ে ভরাট করে সেই বাড়িতে তারা নিজস্ব ঘর তৈরি করে নেয়, সেখানেই তারা থাকে। তাদের বাড়ির একটা মেয়ে আছিল, মেয়ে ছিল তখনকার সময়ে, ওনার বয়স ছিল 19 বছর এবং তার নাম ছিল পূর্ণিমা। 19 বছর বয়সে সে তখন SSC পাশ করেছে। তো SSC পাশ করার পর তখনকার সময়ে তার বাবা মা তখন তাকে আর কলেজে ভর্তি করেনি, বাড়িতে থেকে টুকটাক কাজকর্ম করত। এমন একদিন বিকালবেলার কথা, তাদের বাড়িতে বেশ কয়েক কিছু গরু পালত তারা, অর্থাৎ তার বাবা মা কয়েকটা গরু তারা লালন পালন করত সেখানে, এবং তাদের বাড়ির পেছনে একটা খড়ের গাদা ছিল, একটু বড়, বিশাল বড় একটা খড়ের গাদা। তো সে গরুকে যে পানি দেয়, যে গামলা ছিল বড় গামলা, ওই গামলার মধ্যে সে এক বালতি পানি ঢালে, তারপর সে খড় আনতে যায়। খড় আনতে যাওয়ার পর সে ওখানে অজ্ঞান হয়ে খড়ের উপর শুয়ে থাকে। তো কিছুক্ষণ পর তাকে যখন খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না, তার ঘরের কয়েকজন লোক তাকে খুঁজতে বের হয়ে দেখে যে সে খড়ের গাদার উপর শুয়ে আছে এবং অস্বাভাবিকভাবেই শুয়ে আছে, নড়াচড়া করছে না, শুধুমাত্র একদিকে তাকিয়ে আছে। প্রথম অবস্থায় তাকে দেখে ওই লোকজনরা ভয় পেয়ে গিয়েছিল। এরপর কয়েকজন তাকে ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর বেশ অনেকক্ষণ মাথায় পানি ঢালার পর তার হুশ ফিরে আসে। হুশ ফিরে আসার পর তাকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছিল, তুমি এভাবে খড়ের গাদার উপর শুয়েছিলে কেন? তো ওয়ের পর থেকেই নাকি সে অস্বাভাবিকভাবে আচরণ করত, তার মেজাজ অত্যাধিকভাবে খারাপ হয়ে যেত একটু পরপর। ঘরে আসবাবপত্র সে ছুঁড়ে ফেলে দিত, তার মা বাবা ছোট ভাই বোনদের সাথে সে অস্বাভাবিক আচরণ করত, তাদেরকে মারধর করত এবং খুবই খারাপ ভাষায় গালাগাল করত। তো এরকম স্বভাব তার আগে ছিল না। ওই যে বিকালবেলার ঘটনার পর থেকেই সে যে মানে হুশ হারিয়ে যে সে শুয়েছিল খড়ের গাদার উপরের পর থেকেই তার এরকম অস্বাভাবিক সমস্যাগুলো শুরু হয়। তো এই অস্বাভাবিক সমস্যা বেশ কয়েকদিন চলমান থাকার পর তার বাবা তাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলেন এবং ইমাম সাহেবকে ডেকে আনার পর তিনি মেয়েটাকে দেখেন, দেখে বলেন যে তেমন কোনো সমস্যা নেই, ওনাকে নাকি তার বাড়িতে নিয়ে যেতে হবে, নিয়ে গেলে উনি বেশ কিছু তাবিজ এবং কিছু পানি পড়া দিয়ে দিবেন, এতে নাকি কাজ হয়ে যাবে। তো একদিন সময় করে পূর্ণিমার বাবা পূর্ণিমাকে নিয়ে সেই ইমাম সাহেব যে মসজিদের পাশে ঘরে থাকেন ওখানে নিয়ে যান। তো ওখানে নিয়ে যাওয়ার পর হুজুর কাগজে কিছু লিখে সেটা তাবিজে ভরে দেন আর পানি পড়া দিয়ে দেন, বলেন যে এগুলো নিয়মিত পান করতে হবে আর সেই তাবিজগুলো যেন তার হাতে বেঁধে দেয়, সেই কথা তিনি বলে দেন। প্রথম 2 দিন বেশ ভালোই কাটে, স্বাভাবিকভাবে কাটছিল এবং সে আগে যেরকম শান্তশিষ্ট স্বভাবের মেয়ে ছিল ওইরকম ভাবেই সে চলাফেরা করছিল 2 দিন ওই হুজুরের পানি পড়া এবং তাবিজ দেওয়ার পর থেকে। 2 দিন পর থেকেই তার আচরণে কিছুটা পরিবর্তন আসে এবং পূর্বে যে আচরণটা ছিল অস্বাভাবিকভাবে গালিগালাজ করা এরকম তার ভেতর চলে আসে। তারপর পূর্ণিমার বাবা আবারও হুজুরকে বলেন। তো হুজুর বলেন যে দেখেন, আমি আমার সাধ্যমতো যতটুকু করার আমি করেছি, আপনারা এখন ভালো কবিরাজ বা বড় কোনো আলেম দেখেন। পূর্ণিমার বাবা ওনাদের গ্রামেই বেশ কয়েকজনের সাথে কথাবার্তা বলার পরেও তিনি ভালো কোনো আলেম বা কবিরাজের খোঁজখবর পাচ্ছিলেন না। তো পরিশেষে তিনি কোনো কিছু না পেয়ে তিনি আবারও ইমাম সাহেবের কাছে যান এবং বলেন যে দেখেন, আমরা তো অনেক চেষ্টা করেছি, আমরা কোনো কবিরাজ বা আলেমের ঠিকানা পাইনি, আপনার পরিচিত যদি কেউ থাকে তাহলে আমাদেরকে একটু ঠিকানাটা দিতে পারেন। তো ওই ইমাম সাহেব বলেন যে দেখেন, আপনারা এখন এই অবস্থায় আছে এবং মেয়ের অবস্থা তো যেটা দেখলাম যে ভালো না, আমি আমার যতটুকু সাধ্যমতো সেটা আমি করেছি, তো এরপরেও যেহেতু সমস্যাটা শেষ হচ্ছে না, আপনারা এক কাজ করেন, আমার পরিচিত একজন আলেম আছেন এখান থেকে 3-4 গ্রাম পরে, ওই গ্রামটার নাম ছিল 28, ওই গ্রামে নাকি একজন হিন্দু মহিলা তান্ত্রিক আছেন, ওই মহিলা তান্ত্রিককে নাকি তিনি দেখানোর কথা বলেছেন। তো পূর্ণিমার আব্বা তখন বলছিলেন যে দেখেন, এরকম হিন্দু তান্ত্রিক দেখে তো কোনো লাভ হবে না, আমরা মুসলমান, আমরা বড় কোনো আলেমের কাছে যাই, কোনো ইসলামিক স্কলারের কাছে যাই যিনি ভালো চিকিৎসা দিতে পারবেন। তো তখন ইমাম সাহেব বলেন যে দেখেন, সকল সমস্যা সবাইকে দিয়ে কিন্তু সমাধান হয় না, আল্লাহ কার উসিলায় কি সমাধান করে দেন বা কি রেখেছেন সেটা আপনি আমি বলতে পারবো না, তো তখন ওই ইমাম সাহেব বলেন, ঠিকানাটা দিয়ে দেন, বলেন যে ওই মহিলা তান্ত্রিকের সাথে আপনি দেখা করেন, আপনাকে মেয়েকে নিয়ে দেখান। পূর্ণিমার বাবা সময় করে পূর্ণিমাকে নিয়ে ওই মহিলা তান্ত্রিকের কাছে যান। সে মহিলা তান্ত্রিকের ওখানে যাওয়ার পর দেখেন যে অনেক ভিড়, অনেক রোগী সেখানে উপস্থিত। তো বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর তাদের যখন সিরিয়াল আসে, পূর্ণিমার বাবা পূর্ণিমাকে নিয়ে ওই মহিলা কবিরাজের আস্তানার ভেতরে প্রবেশ করেন। তো সেখানে প্রবেশ করার পর যেটা দেখতে পান যে ওই মহিলা তান্ত্রিকের রুমটা একটু অন্ধকার, মানে আলো এতটা বেশি পূর্ণ ছিল না, পরিপূর্ণ ছিল না রুমের ভেতরে। আর একটা মূর্তি, বিশাল বড় সাইজের একটা মূর্তি একদম ঘরের শেষ প্রান্তে রাখা। তো যেটা বুঝলেন পূর্ণিমার বাবা, যেটা বুঝলেন যে হিন্দুরা যে কালী পূজা করে, কালী পূজার যে মূর্তিটা কালো রঙের এবং তাদের জিব্বাটা যে বের হয়ে থাকে, তো এরকম একটা সেম মূর্তি ওখানে রাখা। তো ওই মহিলা তান্ত্রিকের কাছে যখন পূর্ণিমার বাবা তার মেয়েকে নিয়ে বসেন, ওই মহিলা তান্ত্রিক তখন পূর্ণিমার মাথায় ওনার বাম হাত রাখেন, রেখে তিনি ওই মূর্তিটার দিকে তাকিয়ে বেশ কিছু মন্ত্র পাঠ করেন এবং বারবার একটা ছোট অক্ষরে তিনি কি যেন ডাকতে থাকেন, ছোট একটা শব্দ, কি শব্দ তিনি বারবার উচ্চারণ করছিলেন সেটা পূর্ণিমার বাবার আর মনে ছিল না, তিনি সেটা শেয়ার করতে পারেননি তখন। তো ওই মহিলাটা তো বেশ কয়েকক্ষণ কিছুক্ষণ এরকম মন্ত্র পাঠ করার পর একটা পর্যায়ে পূর্ণিমা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, মানে অর্থাৎ সে তো বসা অবস্থা ছিল, সে ফ্লোরে শুয়ে পড়ে। তো শুয়ে পড়ার পর ওই মহিলা তখন পূর্ণিমার কানি আঙ্গুলটা এক হাত দিয়ে চেপে ধরেন, চেপে ধরে তিনি প্রশ্ন করতে থাকেন যে কে তুই, এই মেয়ের উপর তুই কেন ভর করেছিস। তো অস্বাভাবিকভাবে পূর্ণিমার বাবা যেটা লক্ষ্য করেন, পূর্ণিমা অজ্ঞান অবস্থায় শুয়ে থাকা অবস্থায় সে কথা বলতে শুরু করে এবং পূর্ণিমার কথাগুলো কিরকম যেন অস্বাভাবিক লাগছিল, অর্থাৎ পূর্ণিমার বাবা তো জানে তার মেয়ে কোন কণ্ঠে, তার কণ্ঠটা কিরকম, কথা বলে তার কণ্ঠটা কিরকম শোনায়, তিনি তো অভ্যস্ত ছোট থেকে এবং তিনি জানেন। কিন্তু ওই সময় পূর্ণিমা যে ভাষায় কথা বলছিল বা যেরকম একটা কণ্ঠে কথা বলছিল, এরকম কণ্ঠ তিনি আগে কখনো শুনেননি, একদমই অস্বাভাবিক লাগছিল। তো মহিলা তান্ত্রিক যখন ওর কানি আঙ্গুলটা ধরে জিজ্ঞাসা করছিলেন ওর ব্যাপারে, তো ওর নাম বলে, তারপর ওর বাড়ি কোথায় এবং তারা কয়জন আছে এর সাথে, তো সেটা জানায়। তো জানানোর পর ওই মহিলা তান্ত্রিক বলেন যে তোরা এই মেয়েকে কেন ধরেছিস, তোর মূল উদ্দেশ্য কি। তো তখন নাকি ওই যে জিনটা ভর করেছে ওই পূর্ণিমার উপর, সে নাকি বলতে চায় না, সে বলে যে না, আমাদের সর্দার আছেন, এখন যদি আমি এখানে সবকিছু বলে দিই, আমার সর্দার আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বন্দি করে ফেলবে। তো এরকম কথা নাকি ওই জিনটা বলছিল। ওই মহিলা তান্ত্রিক বারবার জোরাজুরি করছিলেন বলার জন্য, কিন্তু সে বলছিল না। তো একটা পর্যায়ে মহিলা তান্ত্রিক বললেন যে তোদেরকে আমি ভোগ দিয়ে দিব, তোরা ভোগ খেয়ে চলে যা, তোরা এই মেয়েরকে ডিস্টার্ব করিস না। তো কিছুক্ষণ পর এই কথা বলার পর ওই জিনটা নাকি চলে যায় আর কথা বলে না। তো পরবর্তীতে ওই মহিলা তান্ত্রিক নাকি অনেক চেষ্টা করেন যে ওর সাথে যে আরো কয়েকজন আছে সাথের জন, ওদেরকে ডেকে আনার চেষ্টা করেন, হাজির করার চেষ্টা করেন, কিন্তু পারছিলেন না তিনি। তারপর পরবর্তীতে কিছুক্ষণ পর ওর মাথায় পানি ছিটা দিলে ওর জ্ঞান ফিরে আসে। তো ওই মহিলা তান্ত্রিক বলেন যে আপনার মেয়ের তো খুবই গুরুতর সমস্যা এবং আপনার মেয়ের উপর যে জিন ভর করেছে সে একা না, এখানে অনেকগুলো জিন আছে, খারাপ জিন, ও আপনার মেয়ের উপর নজর দিয়ে ওকে ভর করেছে এবং অনেক আগে থেকেই আপনার মেয়ের উপর ওদের নজর ছিল। তো একটা পর্যায়ে সুযোগ সুবিধা বুঝে তারা আপনার মেয়ের উপর এখন ভর করেছে। তো তিনি বলেন যে ভয়ের কিছু নেই, আমি চেষ্টা করব এই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। তো ওই মহিলা তান্ত্রিক নাকি কিছু তেল পড়া এবং তাবিজ টাবিজ এগুলো তিনি টুকটাক জিনিস তিনি দিয়ে দেন পূর্ণিমার বাবার হাতে। তো ওই সময়ে হাদিয়া স্বরূপ পূর্ণিমার বাবা ওনাকে 3,000 টাকা দেন। তো 3,000 টাকা হাদিয়া দিয়ে তিনি সেখান থেকে চলে আসেন এবং মহিলা তান্ত্রিক বলেন যে এগুলো নিয়মিত যে যে নিয়ম বলে দিয়েছেন তিনি সেই নিয়মে ব্যবহার করার পর 7 দিন পর যেন ওনার সাথে আবার দেখা করে। তো সব জিনিসপত্র নিয়ে ওই তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে পূর্ণিমার বাবা পূর্ণিমাকে নিয়ে বাড়িতে চলে আসেন। তো পরবর্তীতে ওই মহিলা তান্ত্রিকের দেয়া চিকিৎসাতেও নাকি তেমন কোনো কাজ হচ্ছিল না, অর্থাৎ দিনের বেলা কিছুটা স্বাভাবিক থাকলেও পূর্ণিমা সন্ধ্যার পর থেকে অস্বাভাবিক আচরণ পরিমাণে বেশি করত, দিনের বেলাও করত এমনটা না যে সে দিনের বেলা স্বাভাবিক থাকতো। দিনের বেলাতেও সে টুকটাক মানে অস্বাভাবিক আচরণ করত, কিন্তু সে আচরণটা বা তার সেই অঙ্গভঙ্গিটা সন্ধ্যার পর এবং রাত্রিবেলা বিশেষ করে গভীর রাতে তার সেই কর্মকাণ্ডগুলো বেড়ে যেত। অর্থাৎ সন্ধ্যার পর থেকেই সে অদ্ভুত রকম একটা কাজ করত। অর্থাৎ তাদের উঠোনের একদম একটা কর্নারে একটা রজনীগন্ধা ফুলের গাছ ছিল, সেই রজনীগন্ধা ফুলের গাছের কাছে সে চলে যেত, গিয়ে সে প্রায় সময় একটা মোমবাতি জ্বালাত, মোমবাতি জ্বালিয়ে সে হিন্দুদের মতো, হিন্দুরা যেরকম উলু দেয় সেরকম উলু দিতে থাকতো ওই রজনীগন্ধা গাছের সামনে। এবং রজনীগন্ধা গাছ, তখন রজনীগন্ধা গাছের ফুল, সে দুইটা ফুল ছিঁড়ে সে তার দুই কানের উপর রাখত এবং মোমবাতি জ্বালিয়ে সে বেশ অনেকক্ষণ উলু দিত এবং একসেখানে মানে মাথা নিচু করে সে অনেকক্ষণ বসে থাকতো। তো এরকম সে প্রতিনিয়ত প্রতিদিন সে করত সন্ধ্যার পর থেকে। তো তাদের বাড়ির আশেপাশের কিছু ছেলে পেলে আছে, তাদের মধ্যবয়স্ক ছেলে পেলে যেরকম, তো ওই ছেলেদের মধ্যে তিনজন ছেলে ছিল। সে তিনজন ছেলেরা তাদের প্রতিবেশীর বা তাদের প্রতিবেশীর বোনের এরকম অবস্থা দেখে, যে সন্ধ্যার পর থেকেই তো সে এরকম অস্বাভাবিক আচরণ করে, সেই গাছের কাছে গিয়ে সে পূজা করে এরকম, তো একজন মুসলিম মহিলা একজন মুসলমান মহিলা এইভাবে গিয়ে হিন্দুদের মতো পূজা করবে, এটা তো একদম নিকৃষ্ট কাজ। তো তারা করলো কি, ওই তিনজন ছেলেরা একদিন প্ল্যান করে দিনের বেলাতেই ওই রজনীগন্ধা গাছটা তুলে তারা খালে ফেলে দেয়। তো ওই রজনীগন্ধা গাছটা যখন তারা খালে মানে তুলে সেটা একদম উপরে তারা খালে নিয়ে ফেলে দেয়, ওই দিন পর থেকেই ওই তিনজনও একদম অস্বাভাবিকভাবে আচরণ করছিল। অর্থাৎ তারাও, অর্থাৎ যেটা বুঝে যাচ্ছিল যে তাদের উপর ওই খারাপ জিনগুলো ভর করেছে। অর্থাৎ ওই মহিলাতান্ত্রিক তো বলেই দিয়েছিলেন যে পূর্ণিমার উপরে যে জিনটা ভর করেছে তাদের সাথে আরো অনেকজন আছে। এরপরে যেটা বোঝা যায় যে ওই গাছ তারা তুলে ফেলে দেওয়ার কারণে তারা বেশ রাগান্বিত হয়ে ওই তিনজন ছেলের উপর ভর করে। তো এই সমস্যাটা শুরু হয় এবং দীর্ঘ সাত মাস যাবৎ এই সমস্যাটা চলে। ওই তিনজন ছেলে এবং পূর্ণিমা এই চারজন মিলে পুরোটা গ্রাম লণ্ডভণ্ড করে দিচ্ছিল। প্রতিদিন তারা এই জায়গায় ওইখানে চলে যেত, ওইখানে চলে যেত, মানে বিভিন্ন মানুষের বাড়িতে চলে যেত, তা একে হুমকি দিত, একে মারত, এরকম একটা পরিস্থিতি, একদম পাগলের মতো আচরণ করছিল। তাদের পরিবারের মা বাবা, তাদের পরিবারের অন্যান্য সদস্যরা কিছু করতে পারছিল না তাদের জন্য। একটা ঘটনা ঘটেছিল যে একজন বয়স্ক লোক, ওই পূর্ণিমা যে অস্বাভাবিকভাবে আচরণ করত, ওই বয়স্ক লোকের সাথে নাকি রাস্তায় দেখা হয়, দেখার পর নাকি সে একটু অভদ্রতা করেছিল, তাকে সম্মান করেনি বা খারাপ ভাষায় কিছু গালাগাল করেছিল। তো ওই বৃদ্ধ লোকের হাতে যে লাঠিটা ছিল, সে তার লাঠি দিয়ে অনেক জোরে পূর্ণিমার কোমরে আঘাত করে। তো পূর্ণিমার কোমরে আঘাত করার পরে নাকি ওই যে পূর্ণিমার সাথে যে ওই বাকি তিনজন ছেলে যে পজেস্ট হয়েছিল, সেই তিনজন ছেলে নাকি বৃদ্ধ লোকের বাড়িতে যায় এবং বলছিল, তুই পূর্ণিমার কোমর ভেঙে ফেলেছিস, তোকে মেরে ফেলবো, এরকম নাকি হুমকি দিতে থাকে এবং তাকে ধরে আনার চেষ্টা করে। তো ওই পরিবারের লোকেরা নাকি ওই বৃদ্ধ লোককে ওখান থেকে সরিয়ে নেয়। তো তারা ওই তিনজন ছেলে এবং পূর্ণিমা সহ তারা ওই চারজন ব্যক্তি ওই বৃদ্ধ লোকটাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে আর খুঁজে পায় না। তারা অন্যান্য তাদের পরিবারের সদস্যরা বৃদ্ধ লোকটিকে অন্য জায়গায় লুকিয়ে রেখেছিল অন্য কারো বাড়িতে। তো এমন পরিস্থিতি হয়েছিল যে সন্ধ্যার পর পর ওই গ্রামের চলা মানুষের জনের চলাফেরা অনেক বন্ধ হয়ে যেত, বিশেষ করে ওই বাড়ির যারা অন্যান্য সদস্যরা ছিল এবং তাদের ঘর তো অনেকগুলো ছিল, তাদের নিজস্ব গোষ্ঠীর লোকেরা, তারাও সন্ধ্যার পর বাইরে কম বের হতেন, নিজের ঘরে দরজা লাগিয়ে রাখতেন। বিশেষ করে ওই চারজন ব্যক্তি যখন ওই দিকে আসতেন, তাদের আসার সময় কিন্তু টের পাওয়া যেত, কারণ তারা অনেক দূর থেকে অনেক জোরে আওয়াজ করতে করতে বা চিল্লাতে চিল্লাতে তারা একটা দিকে যেত। তো ওই যখন চিল্লানোর শব্দ শুনত, তখন ওই আশেপাশের বাড়িঘরের মানুষজন তারা দরজা বন্ধ করে ঘরের ভিতরে চলে যেত। তো এমনও পরিস্থিতি হয়েছিল যে যিনি ঘটনা পাঠিয়েছেন ওনাদের বাড়িতেও নাকি ওই চারজন ব্যক্তি গিয়েছিল, গিয়ে তারা অনেক জোরে জোরে নাকি দরজা ধাক্কাতে থাকে এবং বলতে থাকে যে দরজা খুল, আমরা ভিতরে ঢুকব। তো তাদের বাড়ির একজন বৃদ্ধ লোক ছিলেন, তিনি নামাজ পড়াতেন মাঝে মাঝে মসজিদে ইমাম সাহেবের অনুপস্থিতিতে। তো তিনি নাকি বলতেন যে না, তো এখন ঘরে ঢোকা যাবে না, তোমরা চলে যাও। তো তিনি নাকি জুড়ে জুড়ে আয়াতুল কুরসি এবং সূরা কালাম পাঠ করা শুরু করতেন, তখন নাকি তারা চিল্লাচিল্লি করতে করতে ওখান থেকে চলে যেত। এরকম একটা পরিস্থিতি হয়েছিল। তো আরেকবার তাদের গ্রামের আরেকজন ব্যক্তি তাদের উপর হামলা করেছিল, অর্থাৎ তাদেরকে মারার চেষ্টা করেছিল এরকম পজেস থাকা অবস্থায়। তো তারা নাকি তখন এতটাই রাগান্বিত হয়ে গিয়েছিল, মানে ওটা দিনের বেলা ঘটেছিল, তো তারা নাকি অনেক দূরে অনেক স্পিডে দৌড়াতে দৌড়াতে তারা পুরো জমিন পার করে অনেকটা দূরে একটা খাল আছে ওই খালের পাশে নাকি চলে যায়। তো ওইখানে আশেপাশের লোকজন যেটা দেখতে পায় যে তাদের বাড়িঘর লোকালয় থেকে ওই খালটার দূরত্ব অনেকটা এবং মাঝখানের যে জায়গাটা সেটা একদম সম্পূর্ণ খোলা মাঠ জমিন, ওইখানে চাষবাস হয় বিভিন্ন ফল ফসল এরকম আর কি। তো ওই লোকজন যারা যেটা দেখে যে যে ব্যক্তি তাদের উপর একটু হামলা করেছিল বা মারার চেষ্টা করেছিল, তখন নাকি ওই মারার চেষ্টা করার পর ওই চারজন ব্যক্তির ফেস খুবই মানে খুবই জঘন্য লাগছিল দেখতে, এবং এতটাই তারা রাগান্বিত হয়ে গিয়েছিল, এত স্পিডে তারা দৌড়াতে শুরু করে ওই আশেপাশের লোকজন দ্বারা যারা দেখেছিল তারা এটা বলছিল যে এত স্পিডে কোনো মানুষের পক্ষে দৌড়ানো সম্ভব না। ওই তিনজন ছেলে যতটুকু স্পিডে দৌড়ে যাচ্ছিল ওই মেয়েটাও পূর্ণিমাও ঠিক সেম গতিতে দৌড়াচ্ছিল, দৌড়িয়ে আসতে সে ওই খালপাড়ে চলে যায়। খালপাড় থেকে কিছুক্ষণের মধ্যে তারা দৌড়িয়ে আবার আসে এবং ওই যে লোকটা তাকে তাদেরকে মারতে চেয়েছিল ওই লোকটাকে খুঁজতে থাকে, কিন্তু পরবর্তীতে লোককে আর খুঁজে পায় না। ওই আগের মতো তাদের ফ্যামিলির লোকেরা তাকে লুকিয়ে রেখে দেয় অন্য জায়গায়। তো এরকম একটা পরিস্থিতি চলছিল পুরো গ্রাম জুড়ে। তো মেইন সমস্যাটা ঘটেছিল পূর্ণিমার সাথে, অর্থাৎ পূর্ণিমার উপর সে জিনটা পজেস্ট হয়েছিল এবং ওই জিনটার সাথে যে অন্যান্য জিনগুলো ছিল খারাপ জিন তারা পরবর্তীতে ওই যে গাছটার পূজা করত পূর্ণিমা রজনীগন্ধা গাছ ওই গাছটা তুলে ফেলে দেওয়ার কারণে ওই তিনজন ছেলের উপরও তারা ভর করে। একটা পর্যায়ে ওই তিনজন ব্যক্তির উপর থেকে সে জিনগুলোর ভর নেমে যায়, কিন্তু পূর্ণিমার উপর থেকে সে জিনগুলোর ভর নামে না। তিনটা ছেলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কয়েক মাসের মধ্যে, কিন্তু পূর্ণিমা তার শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তার শারীরিক যে গঠন আগে ছিল চার পাঁচ মাস আগে, ছয় সাত মাস আগে যেটা ছিল ওইটা আর নাই, একদম রোগা পাতলা হ্যাংলা একটা মেয়ে, দেখে মনে হচ্ছিল তার ওজন 30 হবে না এরকম একটা, উচ্চতা প্রায় 5 ফুট 5 ইঞ্চি 6 ইঞ্চি টাইপের, কিন্তু একদম ওজন একেবারেই কম। এই পরিস্থিতিতে তার পরিবারের লোকজন এরই মধ্যখানে বিভিন্ন ধরনের কবিরাজ তারপর মানসিক ডাক্তার এমনকি বিভিন্ন আলেম হুজুরও দেখিয়েছেন, কোনো কাজ হয়নি। দুই দিন ভালো থাকতো, এরপরেই আবার শুরু হতো। তো এমন ঘটনায় তাদের গ্রামের বেশিরভাগ লোকজনই ভয় পেয়ে গিয়েছিল। তো এই ঘটনার কারণে পূর্ণিমাদের বাড়িতে গ্রামের অন্যান্য লোকেরা খুবই কম যাতায়াত করত। তো রাতের বেলা পূর্ণিমার যে অস্বাভাবিকতা বেড়ে যেত সেটা তাদের পরিবার খুব ভালোভাবে টের পেত। এই জন্য পূর্ণিমাকে তারা বেশ কয়েক মাস তাদের নিজ ঘরে একটা রুমে তারা শিকল দিয়ে বন্দী করে রাখত, শিকল দিয়ে তালা মেরে রাখত তারা। তো দেখা যেত যে দিনের বেলা স্বাভাবিক থাকলেও খাওয়া দাওয়া করত, সন্ধ্যার পর থেকেই সে অস্বাভাবিকভাবে হাত পা ছোড়াছুড়ি করতে থাকত, শিকল ছিঁড়ে সে বেরিয়ে আসতে চাইত। সে বারবার নাকি জোরে জোরে সে বলতো যে আমাকে ছেড়ে দে, আমি এখানে থাকতে চাই না, আমি চলে যাব, তোর আমার শিকল খুলে দে। পূর্ণিমা নাকি এরকম ভাবে বারবার সে বলতে থাকত। যিনি ঘটনা পাঠিয়েছেন ওনাদের বাড়িতে বললামই তো একজন বয়স্ক লোক ছিল, তিনি নামাজ পড়াতেন মাঝে মাঝে এবং আলেম টাইপের একজন লোক, উনি যেটা দেখেছেন অর্থাৎ ওনাদের বাড়ি ওনার পূর্ণিমাদের বাড়ি একটু কাছাকাছি ছিল, উনি প্রায় সময় রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় যখন তিনি উঠতেন তিনি পূর্ণিমাদের বাড়ির দিকে তাকাতেন মাঝে মাঝে, তাকাতে তিনি যেটা এরকম অনেকবার তিনি ফিল করেছেন, অনেকবার তিনি দেখেছেন যে আকাশ থেকে ছায়া, একটু উজ্জ্বল রঙের ছায়া, বেশ কতগুলো ছায়া তাদের ওই পূর্ণিমাদের ঘরের উপরে নেমে আসত, এটা তিনি অনেকবার দেখেছেন। তো তিনি যেটা দেখেছেন যে নেমে আসত, একবার দেখেছেন তিনি নেমে আসত ছায়াগুলো ওই পূর্ণিমাদের বাড়ির উপর, আবার তিনি দেখতেন সেগুলো উড়াল দিয়ে চলে যেত তাদের বাড়ি থেকে। তো এরকম তিনি বেশ অনেকদিন তিনি এই জিনিসটা দেখেছেন। এভাবে প্রায় 8-9 মাস চলার পর, ওই ঘটনা যখন শুরু হয়েছিল এরপর থেকে 8-9 মাস পর হঠাৎ করেই রাতের বেলা তার পরিবারের সদস্যরা হঠাৎ করেই যেটা বুঝতে পারে যে তাদের পূর্ণিমা শিকল ছিঁড়ে সে ঘর ঘরের দরজা ভেঙে সে বেরিয়ে গিয়েছে। তো তারা এরপর তারা দেখে যে আসলেই শিকল খুলে সে বেরিয়ে গিয়েছে এবং দরজা ভাঙা। তো এটা দেখার পর তার পরিবারের অন্যান্য সদস্যরা টর্চ লাইট হাতে নিয়ে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়, কিন্তু পূর্ণিমার কোনো দেখা পায় না। এইভাবে পরের দিন যায়, এইভাবে সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, কিন্তু তারা পূর্ণিমার কোনো খোঁজ খবর পায় না। পূর্ণিমা নিখোঁজ হওয়ার পর তারা পুলিশের কাছে জিডি করেছিল। তারা পুলিশ আশ্বস্ত করেছিল যে তার যেহেতু মানসিক সমস্যা, হয়তো সে কোথাও হারিয়ে গিয়েছে বা কোথাও চলে গিয়েছে, এটা পুলিশ ধারণা করেছিল এবং তারা তাদের মতো খোঁজখবর চালিয়ে যাচ্ছিল। তো এমন একটা পর্যায়ে যে পূর্ণিমা নিখোঁজ হওয়ার প্রায় 3-4 মাস পর পূর্ণিমার বাকি পরিবারের সদস্যদের মাঝে হঠাৎ করেই বেশ কিছু প্যারানর্মাল ঘটনা ঘটতে শুরু করে। ওই সময়টায় পূর্ণিমার মা, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। ওনার অসুস্থতা ছিল এরকম, তিনি অনেক আগে থেকেই ক্যান্সারের রোগী ছিলেন, কিন্তু ওনার ক্যান্সার যে সমস্যাটা, ওনাকে প্রায় কয়েক মাস পরপরই ঢাকার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো এবং ডাক্তার দেখানো হতো, কিন্তু ওনার সমস্যাটা এরপর থেকে যে এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে ওই ডাক্তাররা পর্যন্ত কোনো ভালো চিকিৎসা ওনাকে দিতে পারছিলেন না। তো প্রায় সময়ই পূর্ণিমার মা রাতের বেলা ভয়ঙ্কর ভয়ঙ্কর তিনি স্বপ্ন দেখতেন। তিনি ওনার মেয়েকে নিয়ে বেশ কয়েকবার অনেক মর্মান্তিক স্বপ্ন তিনি দেখেছেন। তিনি দেখেছেন ওনার মেয়েকে কয়েকজন লোক টেনে নিয়ে যাচ্ছে, টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, এবং লোকগুলো দেখতে বেশ অনেকটা লম্বা এবং তাদের ফেসগুলো বোঝা যাচ্ছিল না, এবং তারা জুব্বা পরা। তারা তার মেয়ে পূর্ণিমাকে টেনে টেনে কোথাও যেন নিয়ে যাচ্ছে। প্রতি রাতে এরকম স্বপ্ন তিনি দেখতেন। তিনি মাঝে মাঝে দেখতেন তার মেয়েকে আগুনের কুণ্ডলীর মধ্যে নাকি ওই 6টা লোক তার মেয়েকে নিক্ষেপ করে দিত, এটা তিনি দেখতেন মাঝে মাঝে। তো এরকম স্বপ্ন যখনই তিনি দেখতেন তখনই তিনি ঘাবড়ে যেতেন এবং লাফ দিয়ে তিনি ঘুম থেকে উঠে যেতেন। ওনার সাথে ওনার হাজবেন্ড থাকতো, অর্থাৎ পূর্ণিমার বাবা, এবং পূর্ণিমাদের ছোট ভাই যারা ছিল পূর্ণিমার, তারাও থাকতো। তারাও মাঝে মাঝে তার মায়ের এরকম অস্বাভাবিক ঘুম থেকে জেগে ওঠা বিষয়টা লক্ষ্য করত। তো এরকম সমস্যার পর প্রায় সময় তাদের পরিবারের লোকজন যেটা ফিল করত যে পূর্ণিমাকে তারা ফিল করতে পারত, অর্থাৎ পূর্ণিমার বাবা যেটা দেখেছেন যে প্রায় সময় তিনি রাতের বেলা বের হলে পূর্ণিমার মতো দেখতে কোনো মেয়েকে তিনি দেখতে পেতেন তাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো যখনই তিনি ওইদিকে ফোকাস করতেন বা খেয়াল করার চেষ্টা করতেন যে আসলেই পূর্ণিমা কিনা, তখন নাকি ওই মেয়েটা দ্রুত বেগে তার সামনে দিয়ে চলে যেত এবং গায়েব হয়ে যেত, তিনি আর খুঁজে পেতেন না। এরকম নাকি তিনি অনেকবার যে দেখেছিলেন যে মেয়েটাকে, যে পূর্ণিমার মতো দেখতে, ওই মেয়েটার পিছু নিয়েছেন, দৌড়ে গিয়েছেন ওই মেয়েটাকে ধরার জন্য, কিন্তু তিনি ধরতে পারেননি। তো এইসব বিষয়ে ওনাদের বাড়ি বাকি পরিবারের যে সদস্যরা ছিল তাদের মাঝে তিনি শেয়ার করেন যে আমি এরকম রাতের বেলা মাঝে মাঝে দেখি। তো ওই যে বৃদ্ধ লোকটা যে ছিল, যিনি আলেমের মতো, আলেম টাইপের একটা লোক যে ছিল, তো তিনি বলতেন, ওনার নাম ছিল কাউসার মোল্লা। তো ওই কাউসার মোল্লা নামেই সবাই চিনত, কারণ তিনি মানে কাজের দায়িত্ব অর্থাৎ পালন করতেন, অর্থাৎ তিনি বেশিরভাগ গ্রামেই যেতেন, অর্থাৎ ওনাদের গ্রামে যে এরিয়াটা ছিল ওই গ্রামে তিনি বিয়ে পড়াতেন। তো কাজী নামে খুব কম মানুষই চিনে, ওনাকে কাউসার মোল্লা নামে চিনত। তো কাউসার মোল্লা যেটা পরামর্শ দেন যে আপনি উজু টুজু করে রাত্রে বেলা বাইরে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, এবং আপনি দেখার চেষ্টা করবেন যে আপনি পূর্ণিমার বেশে আপনি কাকে দেখেন এবং ওর পিছু নেওয়ার চেষ্টা করবেন, এবং যখন আপনি ওর পিছু নেবেন তখন আপনি জোরে জোরে পূর্ণিমার নাম ধরে ডাকতে থাকবেন। তো এই কথাটা যখন ওই কাউসার মোল্লা পূর্ণিমার বাবাকে বলে দেন, পূর্ণিমার বাবাও এরকম বেশ প্রায় কয়েক রাত তিনি বাইরে থেকেছেন বেশ অনেকক্ষণ, কিন্তু ওই আগের যে মেয়েটাকে তিনি দেখতে পেতেন পূর্ণিমার মতো, ওর দেখার তিনি পাননি। অবশেষে এক রাতে তিনি ওই মেয়েটার দেখা পান। অনেক দূর থেকে মেয়েটা হেঁটে আসছে, তিনি আস্তে আস্তে করে রাস্তার সামনে গিয়ে দাঁড়ান। ওই মেয়েটা ওনার দিকে হেঁটে আসছিল। একটা পর্যায়ে যখন ওই মেয়েটা ওনার কাছাকাছি আসে, তিনি দেখতে পান মেয়েটার মাথায় ঘুমটা দেওয়া, সালোয়ার কামিজ পরা, একটা ওড়না দিয়ে ওই মেয়েটার মাথায় ঘুমটা দেয়া। তিনি ডাক দেন পূর্ণিমা বলে। ওই মেয়েটা হেঁটে আসছিল না সামনে দিয়ে, সামনের দিকে হেঁটে আসছিল, কিন্তু মেয়েটা কোনো উত্তর দিচ্ছিল না। তিনি আবারও ডাক দেন পূর্ণিমা বলে, ওই মেয়েটা কোনো উত্তর দেয় না, শুধু হেঁটে হেঁটে আসছে সামনের দিকে। তৃতীয়বারের মতো যখন পূর্ণিমার বাবা ওই মেয়েটাকে পূর্ণিমা বলে ডাক দেন, ওই মেয়েটা তখন হঠাৎ করেই ওনার চার পাঁচ হাত সামনে তখন এসেছিল হেঁটে, ওনার চার পাঁচ হাত সামনে এসে তেহে ওই মেয়েটা দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পর হঠাৎ করে মেয়েটা তার ঘুমটাটা সরিয়ে দেয়। পূর্ণিমার বাবা যেটা দেখেন, ওই মেয়েটা যখন তার মুখ থেকে ঘুমটাটা সরায়, ঘুমটাটা সরিয়ে পিছনের দিকে ফেলে দেয়, তখন পূর্ণিমার বাবা দেখেন সেম, একদম সেম টু সেম পূর্ণিমা, তার নিজের মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু একেবারেই অস্বাভাবিক। তার হাতগুলো একদম কঙ্কাল, একটা কঙ্কাল যেরকম থাকে, শুধু হাড় দেখা যায়, কোনো মাংস চামড়া কিছুই থাকে না, এরকম তার হাতের অবস্থা। হাতের কবজি তো, হাতের কবজি একটু উপরের জায়গাটুকু দেখা যাচ্ছিল, আর পায়ের পাতাগুলো ছিল উল্টো। পায়ের পাতাগুলো মানুষের যেরকম স্বাভাবিকভাবে সামনের দিকে পায়ের পাতাগুলো থাকে ওরকম না, ওই মেয়েটার পায়ের পাতাগুলো ছিল উল্টোর দিকে, এবং ওইটাও সেম ওইরকম কঙ্কালের মতো দেখতে, এবং ফেসটা এত জঘন্য। মানুষ মারা গেলে বেশ কয়েক মাস পর তার ফেস যেরকম চামড়া একদম কুচকে যায়, একদম মানে চুপসে যায়, একদম মাংস পচে, এরকম একটা অবস্থা হয়, এরকম একটা অবস্থা। এবং ওর মাথায় বিশাল বড় একটা লাল গোল টিপ। এই জিনিসটা দেখা মাত্রই ওইখানে সাথে সাথে পূর্ণিমার বাবা অজ্ঞান হয়ে যান। তো ওনাদের ফ্যামিলির বাকি লোকজন তখন ঘরের দরজায় অপেক্ষা করছিলেন, যখন তারা শব্দ শুনতে পান যে ঠাস করে কেউ পরে গিয়েছে, একটু দূরেই ছিল বাড়ির, তো তারা শব্দটা শুনতে পায়, তখন তারা দৌড়ে সেখানে যায়, গিয়ে দেখেছে ওখানে কেউ নেই। পূর্ণিমার বাবা হাতে টর্চ লাইট অবস্থায়, সেখানে টর্চ লাইট জ্বলন্ত অবস্থা দিয়ে ছিল, কিন্তু তিনি সেখানে অজ্ঞান হয়ে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে আছেন। এরপর ওনার পরিবারের বাকি সদস্যরা ওনাকে ধরাধরি করে ওনাদের রুমে নিয়ে আসে। তারপর তাদের বাড়ির পাশের কাউসার মুলার কাছে খবর পাঠানো হয়, যিনি বলেছিলেন পূর্ণিমার বাবাকে এরকম রাত্রেবেলা বের হয়ে দেখতে আসলে মেয়েটাকে। তো ওই মুল্লাকে, তিনি কাউসার মুল্লাকে তাদের পরিবারের অন্যান্য সদস্যরা খবর দিলে উনি চলে আসেন সেখানে, এবং ওনার সাথে ওনার ওয়াইফকেও তিনি নিয়ে আসেন। এবং ওনার ওয়াইফ অনেক পর্দা করেন, পর্দাশীল মহিলা, এবং অনেক নেককার মহিলা, তিনি অনেক নামাজ রোজা করেন সব সময়। তো ওই ওনার ওয়াইফকেও তিনি নিয়ে আসেন কাউসার মুল্লা। সেখানে আসার পর তিনি দেখেন যে পূর্ণিমার বাবার এই অবস্থা, এবং যখন পূর্ণিমার বাবার জ্ঞান ফিরে তখন তিনি বিস্তারিত সব খুলে বলেন সবাইকে যে তিনি কি দেখেছেন। তখন কাউসার মুল্লার যে ওয়াইফ ছিল তিনি বলছিলেন যে আমার পরিচিত একজন ভাবি আছেন মহিলা, তিনি মুসলিম মহিলা, এবং তিনি এরকম জিনে ধরা রোগীদের সমস্যা সমাধান করে থাকেন, এবং ওনার বেশ সুনাম রয়েছে, আপনারা যদি বলেন তাহলে আমি একটু ওনার সাথে কথা বলে দেখি। তো বলছেন যে হ্যাঁ বলেন না, সমস্যা নেই, আমরা তো চাচ্ছি কিছু একটা সমাধান যেন হোক, এভাবে তার ভালো লাগছে না, এরকম সমস্যা নিয়ে চলতে তো তারা পারছে না। কাউসার মুল্লা বলেন যে তাহলে দেখো তোমার কে মহিলা আছে পরিচিত, ওনার সাথে তুমি কথা বলো। এর পরের দিন সকালবেলা কাউসার মুল্লার ওয়াইফ তিনি চলে যান, ওনার যে পরিচিত মহিলা বলেছেন, কথা বলেছেন, ওনার বাড়িতে তিনি চলে যান। ওনার বাড়িতে যাওয়ার পর উনি সকালে রওনা দেন, এবং দুপুরের দিকে তিনি ওই মহিলার বাড়িতে পৌঁছে যান। সেখানে গিয়ে তিনি ওই মহিলার সাথে কথা বলেন। ওই মহিলার বাড়িতে যখন তিনি ঢোকেন, ওই মহিলা দূর থেকে ওনাকে দেখে ফেলেন, দেখে তিনি দূর থেকে ডাক দিতে থাকেন যে আসেন আসেন। তো আসার পর ওই মহিলা বলেন যে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন আমি জানি, আপনাদের গ্রামে এই সমস্যাটা চলছিল, এবং পূর্ণিমা নামের একটা মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। কথা বলার এক পর্যায়ে কাউসার মুল্লার স্ত্রী তিনি বলছিলেন ওই মহিলাটিকে যে দেখেন পূর্ণিমার ব্যাপারে আপনি কি জানেন। ওই মহিলাটা দুঃখের সাথে বলতে থাকে যে দেখেন পূর্ণিমা যে নিখোঁজ হয়ে গিয়েছে সে আর কখনো ফিরে আসবে না, কারণ যে জিনগুলোর দ্বারা সে পজেস ছিল সে জিনগুলো ছিল হিন্দু জিন, এবং তারা অনেক খারাপ ছিল, মানুষকে বিভিন্নভাবে তারা যন্ত্রণা দিত, বিভিন্নভাবে তারা কষ্ট দেওয়ার চেষ্টা করত, এবং তাদের কিছু টার্গেট ছিল। তাদের টার্গেটের মধ্যে একটা টার্গেট ছিল তারা কুমারী কোনো মেয়েকে তারা নিয়ে গিয়ে তাদের সর্দারের কাছে সুপর্দ করবে। তো ওই দিক থেকে তো পূর্ণিমা কুমারী ছিল, ১৯ বছর বয়সী মেয়ে, বিয়ে হয়নি তার, তো সেই কারণে ওই পূর্ণিমার দিকে তাদের টার্গেটটা করে, এবং তারা বেশ কয়েক বছর যাবৎ পূর্ণিমার দিকে একদম তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রেখেছিল, একদম নজর দিয়ে রেখেছিল তারা। তো পরবর্তীতে তারা সুযোগ বুঝে তারা ওই পূর্ণিমার উপর তারা ভর করে। তো এক পর্যায়ে যখন দেখা যায় সমস্ত কাজ ছাড়া সম্পাদন করতে পারে, তখন তারা পূর্ণিমাকে তারা মানসিকভাবে টর্চার করা শুরু করে। তো একটা পর্যায়ে পূর্ণিমা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে এবং ওই জিনদের দ্বারাই পুরোপুরিভাবে সে নিয়ন্ত্রিত হয়ে পড়ে। তার মস্তিষ্ক তার নিজের কন্ট্রোলে ছিল না, যে খারাপ জিনগুলো পরপর তার উপর ভর করত সেই জিনগুলি তাকে চালাত। ওই দলের মধ্যে, ওই খারাপ জিনগুলো, হিন্দু জিনগুলোর দলের মধ্যে পুরুষ জিন মহিলা জিনও ছিল। তারা প্রত্যেকে নিয়ম করে করে একটা পর্যায়ে তারা প্রত্যেকে একজন 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 করে তার উপর ভর করত এবং তার মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ তারা হাসিল করত। ওই মহিলাটি তখন বলছিলেন যে দেখেন, খুবই নির্মমভাবে তারা পূর্ণিমাকে হত্যা করে ফেলেছে, হত্যা করে তারা তাদের সর্দারের নিকট সুপর্দ করে ফেলেছে। ওই মহিলাটি তিনি বলেন যে দেখেন, আমি জিন মারফতে যেটা জানতে পেরেছি, যে ওনার পরিচিত জিন মারফতে তিনি যেটা জানতে পেরেছেন, ওই খারাপ জিনগুলো তাদের যে খাল পার জায়গা ছিল তাদের গ্রামে, ওই খাল পারে একটা চিতাশাল ছিল। চিতাশাল অর্থ শ্মশান, তারা ওই গ্রামের, তারা ওই শ্মশানটাকে চিতাশাল নামেই চিনে। তো চিতাশালে নাকি ওই খারাপ জিনগুলো পূর্ণিমাকে সেখানে নিয়ে যায়, টেনে হিচড়ে তারা সেখানে নিয়ে যায়। তারা ভর করে না, তারা কিন্তু ওই যখন পূর্ণিমাকে নিয়ে যায় সেখানে, তখন পূর্ণিমা একদম সজ্ঞানে ছিল তার উপর, তখন পূর্ণিমার উপর তারা ভর করেনি, একদম সজ্ঞানে পূর্ণিমা ছিল। তাকে টেনে হিচড়ে, পায়ে ধরে টেনে হিচড়ে তারা ওই শ্মশানে, অর্থাৎ ওই চিতাশালে তারা নিয়ে যায়। ওই চিতাশালের ঠিক মাঝখানে একটা গোল জায়গা ছিল, উপরে ছাউনি দেয়া। ওই জায়গার একদম মধ্যখানে তারা কাঠের টুকরো দিয়ে তারা আগুন জ্বালায় এবং সেখানে আগুনের কুণ্ডলি জ্বলতে থাকে। একটা পর্যায়ে ওই আগুনের কুণ্ডলির পাশে নাকি তারা পূর্ণিমাকে বসিয়ে তারা ওই আগুনের, ওই যে খারাপ জিনগুলো ছিল সেই জিনগুলো ওই অগ্নিকুণ্ডলের চারপাশে তারা নাচতে শুরু করে, খুবই বিকৃতভাবে, একদম বিকৃত অঙ্গ ভঙ্গিতে তারা নাচতে শুরু করে অগ্নিকুণ্ডলের চারপাশে। এক ধরনের নিয়ম বা এক ধরনের আচার তারা পালন করছিল সেখানে, বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র উচ্চারিত হচ্ছিল চারপাশে। তো একটা পর্যায়ে ওই খারাপ জিনগুলো একটা অমানবিক কাজ করে ফেলে। তখন তাদের এরকম একটা টার্গেট ছিল, তারা যে সর্দার ছিল সে সর্দার এটাই বলেছিল যে কুমারী মেয়ের জ্বলন্ত অর্থাৎ দগ্ধ দেহ তাদের লাগবে। মেয়েটিকে তারা পুরোপুরি পুড়িয়ে ফেলেনি। একটা মানুষ দগ্ধ হওয়ার পর যতটুকু সহ্য করতে পারে, এরপর যখন তার মৃত্যু হয়, তো ওই মৃত্যু হওয়ার পরেই তো যেরকম শরীরের অবস্থা থাকে ওরকম অবস্থা ছিল। অর্থাৎ একটা মানুষ তো পুড়ে ছাই হওয়ার পর তার মৃত্যু হয় না, অর্থাৎ একটা মানুষ কতক্ষণ আগুনে থাকার পর, হয়তো বেশি হলে 30 সেকেন্ডের ভিতরে তার মৃত্যু হয়ে যায়। তো এরকম একটা পরিস্থিতিতে যখন তারা পূর্ণিমার সেই দেহটা তারা ওই আগুনের কুণ্ডলির মধ্যে নিক্ষেপ করে, তখন এরকম 10-20 সেকেন্ডের মধ্যেই পূর্ণিমা সেখানে প্রাণ হারায়। তারপর তারা সেই দেহটাকে সেখান থেকে বের করে আনে, বের করে তারা সরাসরি চলে যায় তাদের সেই সর্দারের কাছে। তাদের সর্দারের যে ঠিকানাটা ছিল, অর্থাৎ সর্দারের যে এরিয়াটা ছিল, সেই এরিয়াটা ছিল মাটির নিচে, অর্থাৎ তারা নাকি সেটাকে পাতালপুরি নামে চিনে। একটা বড় কুয়া আছে, সেই কুয়ার ভেতর দিয়ে নাকি সেই রাস্তাটা। তারা তখন সেই পূর্ণিমার দগ্ধ দেহটা নাকি ওই কুয়ার ভেতর দিয়ে তারা নিয়ে যায়, নিয়ে তারা তার সর্দারের কাছে সুপর্দ করে। তো এরপরে কি হয়েছিল ওই মহিলা তিনি তার জিন মারফত আর জানতে পারেননি। কাউসার মুলার স্ত্রী এই বিষয়টা শোনার পর তিনি একদম আবেগে আপ্লুত হয়ে যান এবং তিনি খুবই দুঃখ পাচ্ছিলেন, কারণ তিনি জেনে আসছেন এই মেয়েটাকে তিনি সবসময় দেখেছেন তাদের বাড়ির আশেপাশে, সুন্দর ব্যবহার, কত ভালো ব্যবহার, সবার সাথে ভালো ব্যবহার করত এই মেয়েটা। এরকম পরিস্থিতি হয়েছে এই কথা শুনে আসলে তিনি খুবই দুঃখ পেয়েছেন। তিনি তখন ওই মহিলাটিকে বলেন যে এখন করণীয় কি, ওই মেয়েকে তো উৎসর্গ করে দিয়েছে তার শতাধিপতি সর্দারের কাছে ওই খারাপ জিনরা, এখন তোর তাকে ফেরানো সম্ভব না, তার লাশও আমরা ফেরত পাব না। তিনি বলেন যে আমি অনেক চেষ্টা করেছি, আমি অনেক আগেই লোক মারফত আমি খবর পেয়েছিলাম এই ঘটনাটা, কিন্তু আমি কিছু করতে পারিনি, আমি অনেক চেষ্টা করেছি। ওই মহিলাটি বলছিল যে আমি আমার জিন মারফত অনেক চেষ্টা করেছি কিন্তু আমি কোনো কিছু করতে পারিনি। তিনি বলেন যে এখন একটা উপায় আছে, ওনাদের পরিবারের সাথে যে সমস্যাটা ঘটছে, এখন ওই খারাপ জিনগুলো ওনাদের পরিবারের উপর খারাপ নজর ফেলেছে এবং তারা চাচ্ছে যে পরিবারকে ধ্বংস করে দিতে সম্পূর্ণরূপে, এটা তারা চাচ্ছে। তো এর এখন খুব অল্প সময়ের ভিতরে সেই সমস্যাটা সমাধান করতে হবে। ওই মহিলা তখন তিনি বলছিলেন যে আপনি আপাতত অর্থাৎ কাউসার মোল্লার স্ত্রীকে তিনি যেটা বলছিলেন যে আপনি গ্রামে ফিরে যান, আমি আমার কিছু জিনকে আপনাদের এখানে পাঠাবো, তারা ওখানে গিয়ে সরাসরি আপনাদের ওখানে তারা কাজ করবে, কাজ করে আপনাদের সেই সমস্যাটা দূর করে দেবে, আপনি চলে যান। কাউসার মোল্লার স্ত্রী তিনি ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে যান সরাসরি বাড়িতে। বাড়িতে আসার পর তিনি আর বলেননি যে ওই মহিলার কাছ থেকে তিনি জেনেছেন যে এরকম যে অবস্থা হয়েছে, পূর্ণিমার কি অবস্থা হয়েছিল তিনি আর এরকম কথা তিনি শেয়ার করেননি তাদের ফ্যামিলির সাথে, কারণ ফ্যামিলির অবস্থা এমনিতেই অনেক খারাপ, তারা মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তো এমন অবস্থায় যদি তাদের মেয়ের এরকম খবর তারা শুনে, তাহলে তো তারা পুরোপুরিভাবে ভেঙে পড়বে। কাউসার মোল্লার স্ত্রী তিনি ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে তিনি বিকালের মধ্যেই ওনার বাড়িতে চলে আসেন। তো তিনি ওই মহিলা আশ্বাস দিয়েছিলেন যে আমি পাঠাবো আমার কিছু পরিচিত জিনদের, আমি পাঠাবো আপনাদের ওখানে, তারা মিলাদ পড়বে, ওখানে মিলাদ পড়ে তারা তাদের কাজগুলো করবে। ও ওনাকে বলে দেন যেটা সন্ধ্যার পর অর্থাৎ এশার নামাজের পর, মাগরিব শেষ করে এশার নামাজের পর যেন তিনি তাদের বাড়িতে একটা মিলাদের আয়োজন করেন, সেই মিলাদে ওনারা আসবেন এবং মিলাদ পড়বেন। তো এরকম নাকি বেশ কয়েকদিন সেটা চলবে। কাউসার মোল্লার স্ত্রী বিকেলে এসে ওনার হাজবেন্ড ওনার স্বামী কাউসার মোল্লার সাথে সেই ব্যাপারটা শেয়ার করেন। শেয়ার করার পর তিনি এশার নামাজের পর তিনি মসজিদের মাইকে বলে দেন যে তাদের বাড়িতে নাকি এশার নামাজের পর মিলাদ হবে, একটু তাবারুকেরও তারা আয়োজন করে সেখানে। তারপর এশার নামাজের পর তাদের গ্রামের অন্যান্য লোকজন যারা আছে, ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা সবাই সেখানে উপস্থিত হয়। একটা পর্যায়ে বেশ কয়েকজন পুরুষ এবং মহিলা তাদের সেখানে প্রবেশ করে এবং খুবই অপরিচিত, কেউই চিনতে পারছিল না, কিন্তু কাউসার মোল্লা এবং কাউসার মোল্লার স্ত্রী তারা বুঝতে পারেন যে ওই মহিলার পরিচিত সেই জিনরাজ তারা এখানে এসেছেন। তিনি বলে দিয়েছিলেন তারা মানুষ রূপে সেখানে আসবে, তারা সেখানে মিলাদ কায়েম করবে, তারা আপনারা তাদেরকে আপ্যায়ন করবেন যতটুকু সম্ভব। তো ওই যে বেশ কয়েকজন, 6-7 জনের মতো এরকম ছিল, পুরুষ এবং মহিলা মিলিয়ে ছিল সেখানে, তারা মানুষ রূপে সেখানে আসেন, এসে সবার সাথে বসে তারা মিলাদ কায়েম করেন, বেশ অনেকক্ষণ যাবৎ মিলাদ পড়েন, জিকির আজকার করেন, তারপর তাবারক বিতরণ করার পর তারা সেখান থেকে পুনরায় বেরিয়ে চলে যান। তারপর তারা সারা রাত নাকি টুকটাক কাজ করতেন এবং মাঝে মাঝে কাউসার মোল্লার স্ত্রীকে তারা সেটা জানান দিতেন। তো ওই মহিলা কাউসার মোল্লার স্ত্রীকে বিভিন্ন রিচুয়াল তিনি শিখিয়ে দিয়েছিলেন যে তারা আসার পর কি কি করবেন বা তিনি কিভাবে তাদেরকে সাহায্য করতে পারবেন, এরকম বিভিন্ন জিনিস তিনি শিখিয়ে দিয়েছিলেন আগেই। তো সেই মোতাবেক তিনি কাজ করতেন কাউসার মোল্লার স্ত্রী। তো তারা নাকি প্রতিদিন এরকম সন্ধ্যার পর এশার নামাজের পর সেখানে মিলাদ কায়েম হতো, তারা মিলাদ পালনে আসতেন, জিকির আজকার করতেন সারা রাত তারা জিকির আজকার করতেন এবং একটা পর্যায়ে মধ্যরাতে তারা সেখান থেকে বেরিয়ে চলে যেতেন। এরকম বেশ কয়েকদিন ঘটেছে। তো এইভাবে বেশ সপ্তাহখানেক চলার পর পূর্ণিমার পরিবারের সাথে যে সমস্যাটা ছিল সেটা সম্পূর্ণরূপে কেটে যায় এবং পূর্ণিমার পরিবার যে বাবা মা এবং ছোট ভাই বোনরা ছিল, চাচা চাচিরা ছিল, তাদের শারীরিক কন্ডিশন আস্তে আস্তে ভালো হতে থাকে। এরকম পরিস্থিতিতে একদম শেষের দিন মিলাদ কায়েমের পর সে অপরিচিত যে জেনারেল ছিল, মানুষ রূপে তারা আসতেন, তারা সেখানে বসে থাকতেন, বসার অর্থাৎ লাস্টের দিন, একদম শেষের দিন তারা সেটা জানান দেন সে কাউসার মোল্লার স্ত্রীকে যে আমরা আজকে চলে যাব, আমাদের কাজ সম্পূর্ণরূপে শেষ, এবং যদি কোনো সমস্যা হয় তারা একটু একটা বিষয় শিখিয়ে দিয়ে যান যে একটা থালা নেবেন, অর্থাৎ আমাদের এখানে স্টিলের থালা পাওয়া যায় না, ওরকম স্টিলের থালা নেওয়ার পর সে থালার পেছন দিকে একটা নাম তারা বলে দিয়ে যান যে এই নামটা আপনি তিনবার উচ্চারণ করবেন এবং তিনটা টোকা দেবেন। ওই থালাতে তিনটা টোকা দিয়ে ওই নামগুলো উচ্চারণ করলে নাকি তারা সেখানে হাজির হয়ে যাবেন, যদি সম্ভব হয় তারা ব্যস্ততা, যদি তাদের ব্যস্ততা না থাকে তারা সেখানে হাজির হবেন এবং সম্পূর্ণরূপে তারা সাহায্য করার চেষ্টা করবেন। সেটা ওনারা কাউসার মুলার স্ত্রীকে বলে দিয়ে যান। ওই বিশেষ করে ওই মহিলা যিনি যারা ছিল, তিন চারজন ছিল, তারা ওনার সাথে গল্পগুজব করতেন, কথা বলতেন। তো লাস্টের দিন যখন ওনারা চলে যাবেন, তখন ওনারা তো বের হয়ে গিয়েছেন এশার নামাজের পর, জিকিরাজগার শেষ করার পর মানুষরূপী যে জিনগুলো ছিল, ভালো জিনগুলো, তারা তো বেরিয়ে চলে গেছেন। তো কিছুক্ষণ পর অর্থাৎ ওই ঘরে বসেছিলেন কাউসার মুল্লার স্ত্রী, তো তিনি ওনার নাতিকে কোলে নিয়ে বসেছিলেন ওনার খাটের উপরে। তখন আনুমানিক প্রায় 10-11টার মতো বাজে রাত, তো কোলে নিয়ে বসেছিলেন ওনার নাতি, অনেক জোরে কান্নাকাটি করতেছে। অর্থাৎ ওনার নাতি এরকমই সবসময় কান্নাকাটি করত, রাতের বেলা ঘুমাতো না, সারা রাত চিল্লাচিল্লি করতো, দিনের বেলা ঘুমাতো, তো এরকম কান্নাকাটি করত ওনার নাতি যে ছিল কুলে। তো ওই মহিলা অর্থাৎ কাউসার মুল্লার স্ত্রী, তো তিনি বসে আছেন ওনার নাতিকে কুলে নিয়ে। তো হঠাৎ করে তিনি যেটা দেখেন, উনি খাটের মধ্যে বসে আছেন এবং তিনি দেখেন ওনার টিনের চাল ভেদ করে একটা কালো ছায়া। তো তিনি বুঝতে পারছিলেন এটা একটা মহিলা জিন, অর্থাৎ ওনাদের মধ্যে যে মহিলা জিনরা ছিল ওদের মধ্যে থেকে কনিষ্ঠ, সবচেয়ে বড় বয়স্ক যে মহিলা জিন, তিনি ওনার গঠন দেখেই বুঝে ফেলেছেন, কিন্তু ওনার আর মানসিক সেই রূপটা যিনি আগে দেখেছেন সেরকম আর রূপ নাই। অর্থাৎ একটা কালো স্বচ্ছ একটা ছায়া ওনার সামনে এসে খাটের উপর বসে। তো খাটের উপর যখন ওই ছায়াটা, অর্থাৎ ওই মহিলা জিনটা যখন খাটের উপর এসে বসে, কাসমুলার স্ত্রী একটু টের পান যে খাটটা একটু নাড়া দিয়েছে, তো তিনি বুঝতে পারছিলেন। তো তিনি তখন ওই মহিলাটার উদ্দেশ্যে বলেন যে আপা, তিনি আপা করে ডাকতেন ওই মহিলাটাকে, মহিলা জিনটাকে। তিনি বলছিলেন, আপা, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার আপনার হাতটা একটু স্পর্শ করে দেখতে চাই। তখন ওই মহিলা জিনটি একটু একটু অল্প একটু রাগান্বিত হয়ে তিনি বলছিলেন যে আপনার তো সাহস কম না, আপনি আমার আমার শরীর স্পর্শ করতে চান। তো কিছুক্ষণ পর তিনি বলেন যে ঠিক আছে, আপনি ভয় না পেলে আমার হাতটা স্পর্শ করে দেখতে পারেন। তো তখন নাকি ওই কাউসার মুল্লার স্ত্রী ওনার ডান হাত দিয়ে ওই মহিলাটির বাম হাত, অর্থাৎ কবজি থেকে কনুই পর্যন্ত যে মাঝ বরাবর স্থানটা আছে ওই জায়গাটা তিনি হাত দেন। হাত দেওয়ার পর তিনি ফিল করেন অসংখ্য লোম সেখানে, লোমে ভরা একটা হাত। তো এটা যখন তিনি ফিল করেন সাথে সাথে তিনি হাতটা সরিয়ে নেন, এটা তিনি ফিল করতে পারেন, এক অসংখ্য লোমে ভরা হাত, একটা লোম। তো তারপর তিনি বলছিলেন যে দেখেন আপা, আমার নাতিটা তো কান্নাকাটি করে, দেখেন না আপনি একটু কিছু করতে পারেন কিনা। তো তখন ওই মহিলা জিনটি বলেন যে যদি ভয় না পান তাহলে আপনার নাতিকে আমার কুলে দিন, আমার কুলে তুলে দিন। তো তখন তিনি বিসমিল্লাহ বলে ওই মহিলা জিনটির হাতে তিনি তার নাতিকে তুলে দেন। তো হাত কুলে নেওয়ার পর ওই মহিলা জিনটি বেশ অনেকক্ষণ হাত মানে নাড়ান ওই কুলে নিয়ে, ও বাচ্চাটিকে নাড়া দেন, তারপর মাথায় হাত বুলিয়ে দেন এবং বিভিন্নভাবে তিনি ঝাড়িয়ে দেন ওনার নাতিকে। তো ঝাড়িয়ে দেওয়ার পর তিনি দেখেন একটা পর্যায়ে ওনার নাতি কান্না থামিয়ে দেন। তো এরপর ওই মহিলা জিনটি তিনি বলেন তিনি তুলে দেন, অর্থাৎ তিনি ওই কাউসার মুল্লার স্ত্রীর হাতে ওনার নাতিকে তুলে দেন। তারপর তিনি আবার সেখান থেকে উঠে, উপরের দিকে উঠে তিনি হাওয়ায় মিলিয়ে যান। তো এরপর থেকে, অর্থাৎ কাউসার মুল্লার স্ত্রী যেটা বলছিলেন যে এরপর থেকে নাকি ওনার নাতি যে অস্বাভাবিকভাবে কান্নাকাটি করত, বা রাতের বেলা সে ঘুমাতো না, চিল্লাচিল্লি করত, কান্নাকাটি করত, তো এরকমটা নাকি থেমে গিয়েছিল, আর কোনোদিন হয়নি, একদম স্বাভাবিকভাবেই সে আস্তে আস্তে বড় হয়ে ওঠে। তো ওই ঘটনার পর অর্থাৎ পূর্ণিমার পরিবার এবং পূর্ণিমার যে মা বাবা সবাই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এই কথাটা আস্তে আস্তে গ্রামে ছড়িয়ে পড়ে, পূর্ণিমার যে ব্যাপারটা, কাউসার মুল্লার স্ত্রী যেটা জেনে এসেছিলেন ওই আলেমা মহিলার কাছ থেকে, সেই মহিলার কাছ থেকে জেনে আসার পর তিনি আস্তে আস্তে এটা ধীরে ধীরে তিনি সবার সাথে শেয়ার করেন, অর্থাৎ পূর্ণিমার পরিবারের সাথে শেয়ার করেন। তারপর পূর্ণিমার পরিবার থেকে আস্তে আস্তে পুরো গ্রাম এই জিনিসটা জেনে যায়। তো যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন উনি কাউসার মুল্লার বড় ছেলে, এবং ওনার ছেলেকে কাউসার মুল্লার স্ত্রী অর্থাৎ ওনার মা ওই জিনের হাতে দিয়ে দিয়েছিলেন, তুলে দিয়েছিলেন ঝাড়িয়ে দেওয়ার জন্য। তো ওনার ছেলে এখন কিছুটা বড় হয়েছে এবং তিনি বলেন যে ওনার বিশ্বাস হয় না যে ওনার ছেলেকে ওনার মা জিনের হাতে তুলে দিয়েছিলেন, একটা জিনের হাতে। এটা আসলে তারা তাদের বিশ্বাস হয় না এবং তারা খুবই আশ্চর্য বোধ করছিল জিনিসটা নিয়ে। তো এই ছিল আজকের ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনাদের সংগ্রহে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে আপনারা চাইলে আপনাদের সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের সেই ঘটনাগুলো লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস bhoutigota@gmail.com। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।